আসসালামু আলাইকুম। অদ্ভুতের 316তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে চলে এলাম আপনাদের কাছে আরো একটা নতুন এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম বেশ কিছু ভয়ের ঘটনা। শীত কিন্তু বাড়ছে, মাঘ মাস শুরু হয়েছে, ঠান্ডা বেশ কনকনিয়ে পড়ছে। ঢাকা শহরে বেশ বোধ হচ্ছে ঠান্ডা, কখনো শুষ্ক কখনো ভেজা, এরকম একটা ঠান্ডা নিয়ে আছে। আরো একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে যে টেম্পারেচার কখনো দেখা যাচ্ছে যে মানে বোঝা যাচ্ছে না, যে হিটার অন করে দিলে মনে হচ্ছে যে গরম হয়ে যাচ্ছে ঘর, আবার অফ করে দিলে পরক্ষণই ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, এই সব মিলিয়েই আমাদের শীত। শহুরে শীত, কংক্রিটে পড়ে ঠান্ডা ট্রান্সফার হয় ভেতরে, শীত আঁকড়ে ধরে অশরীরীর মতো। এইটাই একটা অন্যরকম ব্যাপার, ফিলটা অন্যরকম যখন আপনারা লেখেন যে আপনারা শুয়ে আছেন লেপের নিচে এবং অদ্ভুতগুলো শুনছেন। আমাকে কিন্তু বেশ লাগে, কারণ অনেকের বর্ণনা থেকে আমি দেখেছি, লিখেছেন যে শীত পড়েছে, দেখে বসেছে লেপের নিচে শুয়ে, ঘর অন্ধকার করে অদ্ভুতগুলো শুনছি। এই তো গত সপ্তাহে লিখেছেন, আমার কাছে কিন্তু বেশ লেগেছে, কারণ আমি ওই মোমেন্টটা কল্পনা করে দেখছিলাম যে কেমন লাগা কথা, অসাধারণ লাগা কথা। আর যদি সেই জায়গাটা হয় একটা টিনের ঘর যদি হতো, তাহলে কিন্তু মানে আর এর তুলনায় ছিল না। আমি গ্রামে গিয়ে দেখেছি, মানে অনেক আগে ছোটবেলায় গ্রামে গিয়ে এই ফিল নিয়েছি, টিনের ছাদ ছিল এবং একেবারে মনে হচ্ছিল উপর থেকে জমাট ঠান্ডা, নিরেট ঠান্ডা নামছে, লেপের উপর ঠান্ডা হয়ে যাচ্ছিল। ছোট মানুষ আমি লেপের নিচে গুটিসুটি মেরে একেবারে ঢুকে গিয়েছিলাম, আর তার আগে ভূতের গল্প শুনেছিলাম। ভূতের গল্প মানে সেই গল্প, সেই রকম ভয়ের। তো সেগুলো শুনে অন্যরকম একটা ফিল হচ্ছিল যখন সবাই ঘুমিয়ে গিয়েছিল বাসা। আমি গুটিসুটি মেরে শুয়ে থেকে মাঝে মাঝে ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছিলাম লেপের নিচে ভয়ে, আবার মাঝে মাঝে লেপের নিচ থেকে বেরিয়ে উঁকি দিচ্ছিলাম অন্ধকারে। এই যে বললাম যে রাতের আধার যেটা হয় যে ফাঁকফোকর দিয়ে হালকা আলো ঢোকে ঘরে, সেই আলোতে কিন্তু সবকিছুর একটা অবয়ব টের পাওয়া যায়, মানে টেবিল চেয়ার ইত্যাদি ইত্যাদি আলমিরা। এর মাঝে কেন জানি মনে হচ্ছিল যে কোন একটা অশরীরীর আবির্ভাব ঘটতেও ঘটতে পারে। একটা ছোট মানুষের জন্য কিন্তু এটা বেশ ভয়ের একটা অনুভূতি, আর এই ভয়ের অনুভূতি থেকে কিন্তু একটা কৌতূহল তৈরি হয়। সেই কৌতূহলে কিন্তু আমি লেপের নিচ থেকে বেরিয়ে আসতাম, বেরিয়ে এসে মাঝে মাঝে সামনে যে জানালাটা, মাথার কাছে যে জানালা ছিল বিছানা, সেটা খুলে দিতাম, খুলে বাইরে তাকাতাম। হু হু করে ঠান্ডা বাতাস ঢুকত, আর দেখতাম সামনের যে নিচু অংশটা বাসার সামনের, সেটা কুয়াশায় ছেয়ে গেছে, এবং তার ওই পাশে রাস্তা, বেশ লম্বা রাস্তা, ফিতার মতো চলে গেছে দূরে, এবং তার সেই রাস্তার ওপারে কিন্তু ছিল একটা বিশাল বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ে অসংখ্য জোনাকি পোকা মানে কনস্টলেশনের মতো চলাফেরা করত, এবং আমি অবাক হয়ে তাকায় থাকতাম অনেক সময়, মানে লম্বা সময় ধরে তাকায় থাকতাম। পরবর্তীতে দেখা যেত যে নানার বকাতেই মানে যখন ঢের পেয়ে যেত যে কি করতেছে, তখন তাড়াতাড়ি জানলাটা লাগিয়ে আবার তাড়াতাড়ি শুয়ে পড়তাম, বকা দিত এবং মানে খুব চিন্তিত হয়ে যেত নানা যে রাতের বেলা এরকম উঠছে কেন। তো যাই হোক, তো সেই যে গ্রাম, সেরকম গ্রাম কিন্তু এখন আমি দেখি না। আমি এখন অনেক গ্রামের আশপাশ দিয়ে গেছি, বা যখনই কোনো ট্যুরে গেছি তখন তো দেখেছি, তো মনে হয় না আগের মতো সেই পরিবেশটা আর আছে। আমি এখন আপাতত দেখতে পাই না, বিদ্যুতে ছেয়ে গেছে চারিপাশে এবং অন্যরকম হয়ে গেছে সব। তো যাই হোক, হালকা পাতলা স্মৃতিচারণ করে ফেললাম শুরু করার আগে। তো এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত দূরে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। এটি ওবায়দ চৌধুরীর ঘটনা। ওবায়দ চৌধুরী নামটি ছদ্মনাম, আর ঘটনার কাল হচ্ছে 2015 সাল, এবং প্রেক্ষাপট ঢাকার আশেপাশের কোন একটি এলাকা, সেখানকার একটি গ্রাম। তো ওবায়দ চৌধুরী পেশায় একজন চিকিৎসক, হোমিওপ্যাথিক চিকিৎসক, এবং তিনি এটাই আসলে এভাবেই তিনি চলেন। তার পৈতৃক অনেক সম্পত্তি আছে। তো মোটামুটি শৌখিন একজন মানুষ, পড়াশোনা এবং ধর্মীয় পড়াশোনাতে অনেক বেশি ব্যস্ত থাকতেন। আর তার একটা খুব কি বলবো প্যাশন ছিল হচ্ছে রোকাইয়া করা। তিনি এই বিষয়ে যথেষ্ট পড়াশোনা করেছেন, অনেক উস্তাদের কাছে তিনি এই ব্যাপারে বেশ ট্রেনিং নিয়েছেন, কিন্তু কখনোই তিনি এটাকে মানে কি বলে কমার্শিয়ালি বা ওইভাবে করেন নাই। তিনি যেটা করেন খুব নিকট কারো অনুরোধে এই কাজটা করেন। তো এরকমই একটা লোকাইয়া তিনি করেছিলেন, সেই ঘটনাটাই আজকে শেয়ার করছি। এই ঘটনার যেই পাত্রপাত্রী তাদের নাম কিন্তু ছদ্মনাম। তো আমি ধরে নিচ্ছি যে এই ঘটনার যে পাত্র তার নাম হচ্ছে রাকিন, আর যেই পাত্রী তার নাম হচ্ছে পুনম। তো এখন চলে যাচ্ছি ওবায়দ চৌধুরী শেয়ার করা ঘটনায়। আগে বলেছি ওবায়দ সাহেব ছিলেন একজন হোমিওপ্যাথিক চিকিৎসক, এবং তিনি কিন্তু এটা দিয়ে যে চলতেন তা না, তার পৈতৃক সম্পত্তি ভালোই ছিল এবং তার মোটামুটি ভালোই কেটে যেত। তাদের পরিবার সচ্ছল ছিল, মোটামুটি ভালোই সচ্ছল ছিল, কিন্তু এটা তার জীবনে একটা তার পেশা, যেহেতু তাকে কিছু করতেই হয়, এই কারণে তিনি সেই হোমিওপ্যাথিক প্র্যাকটিসটা কন্টিনিউ করতেন। তার ডিসপেন্সারি কিন্তু তার বাসায় ছিল না, তার বাসা থেকে বেশ খানিকটা দূরে তার পৈতৃক আরেকটা ভিটা ছিল। সেই ভিটার একটা পাশ তারা ওই ফসল স্টোরেজের জন্য ইউজ করতেন, মানে বেশ বড় একটা ঘর ছিল, সেই ঘরের মধ্যে তাদের ফসল টসল রাখা হতো, এবং তার পাশেই তাদের যে একজন পাহারাদার তার ঘর ছিল, আর এই পাশে তিনি প্র্যাকটিস করতেন। ওই ঘরটার মধ্যে বেশ বড় ঘর, সেখানে বেশ কিছু সেলফ টেলফ রাখা, ওষুধের শিশি থাকতো। জানেন তো হোমিওপ্যাথিক ডাক্তাররা যেটা করেন যে তাদের ওষুধগুলো সেখানে স্টোর করেন। তোবা সাহেবের রোগী দেখার সময় ছিল আসরের পরে, তিনি আসরের পর যেতেন এবং সেখানে বসতেন, বসে তিনি একেবারে মাগরিব নামাজটা তার ওইখানেই পড়তেন, এবং তারপরে বেশ খানিক্ষণ বসে দেখা যেত যে ইশার আজানের আগে দিয়ে তিনি উঠে যেতেন, তার ওখান থেকে উঠে তিনি বেরিয়ে যেতেন, মসজিদে চলে যেতেন নামাজ পড়তে। তো এভাবেই তার দিন চলত, এবং যেটা হয়তো দেখা যেত যে মাগরিবের পরের সময় তার পরিচিত মানুষজন আসত, তার সাথে দেখা যেত গল্প গুজব পড়ত, এবং এর মাঝেই কিন্তু অনেকেই গ্রামে যে ব্যাপারটা ছিল, এমনকি 2015 দিকেও যেটা হতো যে অনেকেই কিন্তু এই ধরনের কথা ওনাকে বলতো। তো এই মানে এই অতিলৌকিক কথা বা অতি প্রাকৃত জিনিসের কথা তিনি শুনতেন। এর কারণ হচ্ছে যে সবাই জানেন যে তিনি রোকাইয়া করেন এবং তিনি এই ব্যাপারগুলোতে তার অনেক আগ্রহ। তো আগ্রহ থাকার কারণে কিন্তু তিনি ঘটনাগুলো মানুষের কাছ থেকে শুনতেন, এবং শুনে তিনি মানে বুঝতেন যে আসলে যে কোন ব্যাপারটা সিরিয়াস একটা ব্যাপার আর কোনটা না। তো যাই হোক, কেউ যদি তার কাছে সাহায্য চাইতো, তিনি চেষ্টা করতেন তাকে টুকিটাকি পরামর্শ দিয়ে সাহায্য করতে, অথবা এই রোকাইয়ার ব্যাপারে যদি কেউ বলতো, তিনি প্রথমেই বলতেন যে আপনি মসজিদে নিয়ে যান, নিয়ে হুজুরের সাথে কথা বলেন, উনি ছেড়ে দেবে। তো এরকম মাঝে মাঝে দুই একটা কেস আসতো বা দু একটা মানুষ আসতো যারা বলতো যে সমস্যা হচ্ছে এবং হুজুর রেফার করছে ওবায়দ সাহেবের কাছে আসছে, কারণ হুজুর কিন্তু ওনাকে চিনতেন, মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি ভালো মতন চিনতেন এবং তার সাথে বেশ পরিচিত ছিল তার। তিনি নামাজ পড়তে যেতেন যখন তারা দুজন খুব আলাপ করতেন, তো দেখতেন যে হুজুর রেফার করে দিস ওনার কাছে। তো তখন তিনি কথাবার্তা বলে দেখতেন, মানে যেতেন, যেহেতু মানুষের উপকার করতেই তিনি এই কাজটা করতেন, তো তিনি তখন এই রোকাইয়া করতেন, এবং এরকম অনেক অনেকগুলো ঘটনা তিনি এরকম করছেন, এরকম রোকাইয়া করছেন এবং সাকসেসফুলি তিনি এগুলো কমপ্লিট করছেন। তো তার বাসাতে কিন্তু এটার জন্য তার স্ত্রী তার উপর রাগারাগি করত যে আপনার কি দরকার পড়ছে এগুলো করা, কারণ তাকে অনেক রকমের ভয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। যেমন তার বাসার মধ্যে দেখা যেত যে প্রায় এখনো নাকি এটা ঘটে যে তার বাসায় তার সমানে ইট পড়ে, এরকম বড় বড় ইটের ঢেলা, মানে মাটির ঢেলা, ইটের ঢেলা প্রায় পড়ে, এবং মানে এটা খুব আজব জিনিস, তার বাড়িতে বেড়াতে আসলে মানুষ ভয় পায়। তাদের বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি, মানে পুরোনো আমলের দোতলা বাড়ি, এবং তার উপরে তারা ওই মেহমানদের থাকার জন্য একটা ই করছে এরকম ঘর, পাকা ঘর কিন্তু উপরে টিনের চাল দেয়া। তো ওইখানে এসে ধুমধাম পড়ে, তো কেউ বেড়াতে আসলে বেশ ভয় পায়, এবং তাদের বাড়ির এই মূল আঙিনা তো ঢুকে না, কারণ তিনি এটা বন্ধ করে দিয়েছেন। তার বাড়ির আশেপাশে নাকি মানুষজন অনেক রকম জিনিসপত্র দেখে শোনে, মানুষ ভয় পায়। তো এত কিছু ঘটার পরও কিন্তু তিনি কোনোদিন এই জিনিসটা একেবারে বন্ধ করে দেন নাই। তিনি ওই যে ইমাম সাহেবের রিকোয়েস্ট পেলে বা কোনো মানুষের যদি আসলেই বেশ প্রবলেম হতো তাকে তিনি সাহায্য করতেন তিনি, এবং এই সাহায্যের জন্য তিনি কখনো কারো কাছ থেকে কোন রকমের হাদিয়া বা কোনো কিছু নেন নাই। এটা তিনি সবসময় বলতেন বা বলেন যে আমি আপনাকে সাহায্য করছি, এটার সাথে অন্য কিছু নাই, অন্য কিছু সম্পর্ক নাই, এভাবে তিনি জিনিসটাকে ই করে দেন। এবং তিনি ওই যে বললাম যে তিনি তার পরিচিত সার্কেলের বাইরে কারো কাছ থেকে জিনিসটা শুনতে চান না, তো অনেক সময় ওই যে একদম ক্লোজ রিকোয়েস্ট চলে আসছে তখন কিছু করার থাকে না, তাকে করতে হয় কাজটা। তো এইভাবেই তিনি কিন্তু চলছিলেন, তার দিন চলে যাচ্ছিল এরকম। তো একবার তার কাছে ওখানকার তাদের মাস্টার সাহেব আসে, একজন টিচার, তিনি স্কুলের টিচার। তো তিনি আসেন চিকিৎসার জন্য, তো চিকিৎসা নেওয়ার পর গল্প করছিলেন ওনার সাথে, বেশ সফিস্টিকেটেড টিচারটা, অনেক মানে অন্যরকম একজন শিক্ষক তিনি, এবং তিনি বেশ পছন্দ করতেন ওবায়দ সাহেব, খুব পছন্দ করতেন টিচারকে, কারণ খুব সুন্দর করে কথা বলতেন নাকি সেই টিচার। তো তিনি বললেন ওবায়দ সাহেবকে যে ওবায়দ ভাই একটা সাহায্য করা লাগে। তিনি বলেন কি, বলে যে আমার ভাইগনার বউকে কিন্তু জেনে ধরছে এবং খুব বাজে অবস্থা, আপনাকে একটু সাহায্য করতে হবে। তো ওবায়দ সাহেব শুনে বলে যে বলেন কি, আপনার ভাইগনার বউকে তিনি জেনে ধরছে, কোথায় থাকে আপনার ভাইগনা? বলে আমার ভাইগনা তো ঢাকায় ছিল, কিন্তু ও রিসেন্টলি অমুক জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি হয়ে আসছে। তো ওইখানে আসার পরে খুব প্রবলেমে পড়তেছে, ওর সাথে বিভিন্ন ঘটনা ঘটতেছে, তো মানে ভয়ঙ্কর লাস্টের ব্যাপারটা, খুবই ভয়ের ঘটছে। তো ওবায়দ সাহেব বলে যে কিরকম বলেন? তো বলছে আচ্ছা আপনার আমি বলি। তো তখন ওই মাস্টার সাহেব বলা শুরু করলেন, মানে টিচার যিনি ছিলেন তিনি বলা শুরু করলেন, বলেন যে ভাইগনার তো বিয়ে হয়েছিল গত বছর বিয়ে হয়েছিল, ওর সাথে পরিচয় হয় মেয়েটার, এবং পরিচয় হওয়ার পরে দুজনের মধ্যে ভালোই বন্ধুত্ব হয়ে ওঠে, এবং বন্ধুত্ব হওয়ার পরে ওরা বিয়ে করে। তো বিয়ের পর প্রথম প্রথম আমার ভাইগনা বুঝতো না, খুব তাদের মধ্যে মিল ছিল, তারা একসাথে হানিমুন করে আসছে। তো হানিমুন থেকে আসার পরে কিন্তু মূল প্রবলেমটা শুরু হয়। ওরা হানিমুন করতে গেছিল আসলে একটা দ্বীপে, তো যাই হোক সেখানে হানিমুন করে আসছে, আসার পরে দুই একদিন নর্মালি গেছে। তো এর মধ্যে প্রথম যেদিন এই ঘটনাটা আমার ভাইগনা ফেস করে সেটা হচ্ছে, ওই দিন ওরা সবাই নর্মাল ছিল, আমার ভাইগনাও গেছিল তার কাজে, কাজ থেকে আসছে, আসার পর বাসায় সবাই মিলে গল্প গুজব করল, সবাই আমার বোনের বাড়িতে খুব ফ্রেন্ডলি। তো ওর ওয়াইফকে সে দেখতেছে একটু মন খারাপ, তো মন খারাপ হওয়ার কারণে সে চিন্তা করলো যে কি ব্যাপার। তো সে জিজ্ঞেস করলো কি আজকে তোমার মন খারাপ নাকি? তো দেখা যাচ্ছে যে ওর ওয়াইফ কিছু বলতেছে না, বলতেছে মানে হ্যাঁ হুঁ এগুলো দিয়েই কথা কাটায় যাচ্ছে। তো একটু অবাক হয়ে গেল যে এরকম কেন। তো সে বাসায় জিজ্ঞেস করলো তার মাকে যে আম্মা, ওর ওয়াইফের নাম পুনাম ছিল, তো পুনামটা আমি একটা কিন্তু ছদ্মনাম বললাম। তো সে বলতেছে যে পুনামের মন খারাপ কেন, কি হয়েছে ওর, এরকম কেন? তো ওর মা বললো যে আমি তো জানি না বাবা, বলে তুমি জিজ্ঞেস করো তো কিছু বলে নাকি। তো তার মা যে জিজ্ঞেস করলো, তো দেখলো তার মায়ের সাথে মোটামুটি হেসেই কথা বললো, বললো যে না আমার তো কিছু হয়নি মা, এমনি মন তো মাঝে মাঝে সবসময় তো মুড একরকম থাকে না, মুডটা অফ থাকে। তো যাই হোক এতটুকুতেই তাদের মানে কথাবার্তা হলো, এবং তারা খাওয়া দাওয়া করে ডিনার টেবিলে, এবং ওই ডিনার টেবিলেও কিন্তু ওর ওয়াইফ খানিকটা অফ ছিল, মানে অন্যদিনের মতো প্রাণচঞ্চল ছিল না। তারপর তারা ঘুমাতে আসছে রুমে, যথারীতি আমার ভাইগনা শুয়ে পড়ছে, তার পাশে টেবিল ল্যাম্প অন করে শুয়েছে, বই ছিল, বই পড়তেছিল, ও আবার ওই পেপার ব্যাগ বই পড়ত। তো বই পড়তে পড়তে তার ঘুম এসে গেছে, এবং সে ইচ্ছা করে দেখতেছে যেহেতু তার ওয়াইফের একটু মুড অফ, সে জিজ্ঞেস করছে বলতেছে না, সেও আর এত কথা বাড়ায়নি, সে বই পড়তে পড়তে কোন সময় ঘুমায় গেছে। তো ঘুমায় গেছে, তখন কিন্তু আসলে মানে গরমের সময়, গরম শুরু হচ্ছে এরকম একটা অবস্থা। তো বেশ রাতে আমার ভাইগনার ঘুম ভেঙে গেল, ঘুমটা ভাঙছে হঠাৎ করে, মনে হচ্ছে বেশ ঠান্ডা, মানে কাঁচু মাচু লাগতেছে, সে পারলে সবকিছু গায়ের উপর টেনে নিতেছে এরকম। তো এর মধ্যে মানে এতটাই ঠান্ডা লাগছে যে ঘুম ভেঙে গেছে। তো সে মনে করছে যে এসিটা কি মানে কমায় দিছে নাকি, টেম্পারেচার কি কমায় দিছে নাকি অনেক এসিতে। তো তাকায় দেখতেছে এসি অফ, এয়ার কন্ডিশনার লাইট অফ, কিন্তু ঘর ঠান্ডা, বেশ ঠান্ডা, মনে হচ্ছে শীতল ঘরের মধ্যে। এবং ও আস্তে করে উঠে বসছে, তো উঠে বসে দেখতেছে যে ঘর অন্ধকার, এবং তার ঘরের সাথে যে ক্লোজেট ছিল শান্ত, যেটা হতো রাতে ঘুমানোর সময় ক্লোজেটের লাইটটা অন রাখতো, ক্লোজেটের মধ্যে একটা সফট বাল্ব ছিল, সফট বাল্বের হালকা একটা আলোই বাসা আসতো, দেখতেছে ওইটাও চলতেছে না। আর মানে আলো আধারী ঘরের মধ্যে, যেহেতু অন্ধকার এর মধ্যে একটা আলো আধারী যেটা আছে, যে বাইরের যে আলো হালকা ভাবে সেটা কার্টেনের ফাঁক দিয়ে হালকা করে আসতেছে, সেটাতে যতটুকু বোঝা যাচ্ছে, তো বোঝার চেষ্টা করলো আমার ভাইগনা অনেকক্ষণ, যে মানে একটা ঘুম থেকে মানে ওঠার পর একটু কয়েক সেকেন্ড সময় লাগে, তো সে চিন্তা করতেছে ওই সময় মাথায় যে এই এসিটা কি একটু আগে চলতেছিল কিনা, হতে পারে এসি হয়তো চলতেছিল, হঠাৎ করে বেশি ঠান্ডা হতো অফ করে দিছে। তো হঠাৎ করে সে খেয়াল করলো যে তার পাশে পুনাম নাই, মানে পুনাম বিছানায় নাই, সে বুঝতে পারলো নাই। তো সে আবার এরকম তাকে হাত দিয়ে দেখলো যে নাই, আসলেই একটা মানে জাস্ট বেডশিট একটা আছে এবং সেটা কোলবালিশটা। আর সে খেয়াল করলো সামনে যে তার যে দরজা, ওই দরজাটা খোলা, বেডরুমের দরজাটা খোলা ওই দিক দিয়ে লিভিং রুমের দিকে। তো সে চিন্তা করলো যে ও গেলে লিভিং রুম থেকে কই যাবে, এবং লিভিং রুম থেকে অন্ধকার, মানে লিভিং রুমে কোনো বাতি জ্বালানো নাই, অন্ধকার, ক্লোজেটটা অন্ধকার, ক্লোজেটও বাতি জ্বলতেছে না, আর পাশে তো ব্যাথরুম, এবং ব্যাথরুমের দিকে তাকায় দেখলো ব্যাথরুমের নিচেও কোনো লাইট নাই, মানে ব্যাথরুমে যদি ঢুকে তাহলে কিন্তু লাইট অন করলে নিচ দিয়ে হালকা দরজার নিচ দিয়ে আলো আসবে, সেটাও নাই। আমার ভাইগনা কিন্তু খুব মানে ই হয়ে গেল, টেন্সড হয়ে গেল ব্যাপারটা কি, সে বিছানা থেকে উঠলো, উঠে পা ফেলে যাচ্ছে মনে হচ্ছে ঠান্ডা, তার পায়ের যতটুকু অংশ খোলা সস্তুকে ঠান্ডা লাগতেছে বেশ, মনে কাঁপুনি ধরে যাচ্ছে তার। তো ও একটা টি শার্ট পরা আর একটা পায়জামা পরা, তো হাঁটতে হাঁটতে দরজার কাছে গেছে, গিয়ে লিভিং রুমে যখন গেল, লিভিং রুমটা কিন্তু একেবারে মানে বিপরীত টেম্পারেচার, মানে খুব ঠান্ডা, এয়ার কন্ডিশন থেকে গরম বেরলে যেরকম সেরকম, মানে মনে একটা ধাক্কা খাওয়ার মতো গরম লিভিং রুম, কিন্তু লিভিং রুম অন্ধকার, মানে কিছু নাই লিভিং রুম, মানে কোনো আলো নাই লিভিং রুমের মধ্যে, ওই লিভিং রুমের ওই পাশেও জানলা আছে, সেটা হালকা আলো এসে আলোকিত করতেছে এরকম। তো সে লিভিং রুমে কিছুক্ষণ থাকার চেষ্টা করলো, তো চিন্তা করলো যে আমি সুইচটা অন করি, তো সুইচটা হচ্ছে এই পাশের দেয়ালে, তো হেঁটে হেঁটে আমার ভাইগনা ওই সুইচের কাছে যাচ্ছে, এই সময় মনে হলো যে একেবারে ঘরের কোনার মধ্যে মানে সোফার মধ্যে কেউ বসে আছে, এবং সে চিন্তা করলো আসলেই তো পুনাম বসে আছে কিনা, তো সে যে লাইটটা জ্বালাবে, এই সময় সে একদম ভারী একটা কণ্ঠ শুনলো, মনে হচ্ছে যে পুনামের কণ্ঠ যদি কেউ ভারী করে দেয়, যেভাবে বলছে খবরদার বাতি জ্বালাবি না, এভাবে বলছে। আমার ভাইগনা প্রচন্ড ভয় পেয়ে গেছে, মানে তার হঠাৎ করে মনে হচ্ছে যে ঠাপ করে তার মানে হাড় থেমে গেছে, এরকম ভয় লাগছে কণ্ঠটা শুনে। এবং তারপর সে চিন্তা করলো যে কিরে পুনাম এভাবে কথা বলবে কেন, কোনো মতে সে তাড়াতাড়ি বাতি হাতানোর চেষ্টা করলো, সুইচ অন্ধকারে সে বুঝতে পারতেছে না, তো সে হাতাচ্ছে, তখন দেখলো ওখান থেকে হাসতেছে, হাসিটা কেমন ছাড়া ছাড়া, মানে এরকম হাসি, মানে অন্যরকম, মানে এটা আসলে আমার ভাইগনা এক্সপেক্টই করে না এই জিনিস। তো তারে বলতেছে যে তরে না কইলাম বাতি জ্বালাইতে না, এককারে কল্লা টিপ্পা মাইরালামু, বলে মনে হলো যে ওখান থেকে কেউ লাভ দিল, মানে ওই চেয়ার থেকে লাভ দিল। আমার ভাইগনা মানে এখানে কেঁপে উঠছে, আর সে তো আসলে ডাক্তার মানুষ, নতুন ডাক্তার হয়েছে যদিও, মানে সে আসলে ব্যাপারটা ওইভাবে নিতে পারেনি, থতমত খেয়ে গেছে। এই সময় তার কাছে মনে হলো যে অন্ধকার যেই ক্যারেক্টারটা উঠে আসছে ওখান থেকে, মানে সে কিন্তু মনে করতেছিল এতক্ষণ সে তার ওয়াইফ, কিন্তু সে দেখলো খুব সুইফট একটা অবয়ব ছুটে আসলো ওই চেয়ারের উপর থেকে, এসে একদম তার গায়ের উপরে পড়ল, মানে ধাক্কা দিয়ে আমার ভাইগনাকে ফেলে দিছে একদম, মানে লিটারেলি ফেলে দিছে ফ্লোরের মধ্যে, কার্পেট ছিল কার্পেটের উপর পড়ছে, এবং ব্যথা পাইছে বেশ, ধুম করে বেশ ধুম করে শব্দ হয়েছে, ধুম করে শব্দে সে পড়ছে, এবং সে স্পষ্ট বুঝতে পারতেছে তার গলা কেউ টিপে ধরতেছে, এবং নারীর হাত, এবং সে দুই হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করতেছে, মনে হচ্ছে যে মানে মেয়ে মানুষের হাত, মানে সে বুঝতে পারছে, এবং তার ধারণা ছিল যে এটা পুনামেরই হাত, সে হাত ছাড়ানোর চেষ্টা করছে, সে বলতেছে যে পুনাম ছাড়ো পুনাম ছাড়ো, এবং সে মানে মানে তার সর্বশক্তিতে ট্রাই করছে, ছেলে মানুষের শক্তি স্বভাবতই বেশি হওয়ার কথা, কিন্তু দেখতেছে যে হাতে এত শক্তি ছাড়াতেই পারতেছে না সে। এই সময় হঠাৎ সে দেখলো যে কে জানি আসছে দরজার মধ্যে ধুপধাপ করে শব্দ করে, এবং মানে বলছে এই কি হয়েছে কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন, সে পুনমের কণ্ঠ শুনতেছে, এবং সাথে সাথে দৌড়ায় এসে দেখলো যে মানে বাতি জ্বাললো কে, পুনাম এসে বাতি জ্বালছে, এবং সে যেই ড্রেসটা পরা দেখছিল তাকে রাতের বেলা তারা ঘুমাতে যাওয়ার আগে, সেই ড্রেসটা এসে পরা, এবং এলোমেলো চুল এবং খুব অ্যাংশাস মুখ, এবং বলতেছে যে কি হয়েছে। তো আমার ভাইগনা বোঝার চেষ্টা করতেছে কি হয়েছে, আসলে সে কিন্তু এখন কাউকে দেখতেছে না, তার আশেপাশে কেউই নাই, এবং প্রচন্ড ভয়ে তার বুক ধরফর ধরফর করতেছে, সে তাকায় দেখতেছে কেউই নাই, এবং সে মোটামুটি মনে হচ্ছে যে সে কারো সাথে ছায়া যুদ্ধ করতেছিল এরকম। তো আমার ভাইগনা উঠে বসে বলে যে তুমি কোত্থেকে আসছো, বলে আমি কোত্থেকে আসবো, আবার আমি রুম থেকে আসছি, আমি হঠাৎ করে দেখলাম যে তুমি উঠলা, উঠে এদিকে চলে আসলা রুমের দিকে আসলা, তারপর কি অবস্থা তোমার। তো আমার ভাইনা বেশ মানে টেনশনে পড়ে যায়, সে থতমত খেয়ে যায় এবং সে তাড়াতাড়ি আসে এবং তার ওয়াইফ তাকে টেনে ওখান থেকে আস্তে করে হাত দিয়ে নিয়ে নিয়ে রুমে নিয়ে যায়। বলে কি হয়েছে, তুমি এরকম কেন করতেছো, কি হয়েছে? যাই হোক, ভাইনা মানে কিছু বলতে পারে না, চুপ করে থাকে, অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর সে তার ওয়াইফকে বলে যে আমি তোমাকে দেখি নাই পাশে, তারপর মনে হলো তুমি পাশের রুমে, এবং যাওয়ার পর এই ঘটনা। তো পুনাম একটু থতমত খেয়ে যায়, বলে যে এরকম বল শুনে তো ভয় লাগতেছে, কিন্তু আমি তো এখানেই ছিলাম, আমি দেখছি বরং যে তুমি ঘুম থেকে উঠছো, উঠে ওদিকে চলে গেছো। তার ভাইকনা বলে যে তুমি এখানে বাতি নিভায় রাখছো কেন? বলে বাতি তো জ্বলতেছে, দেখো তুমি তাকা দেখে যে হ্যাঁ ক্লোজেটের মধ্যে আসলেই সেই সফট লাইট জ্বলতেছে ওখানে। তো আমার ভাইকনা বেশ মানে ভয় পেয়ে যায়। এবং দ্বিতীয় দিন যেটা হয়, আমার ভাইকনা এরকম দেখে যে এই সেম থিং হয়, তার ঘুম থেকে সে উঠে উঠে দেখে যে তার ওয়াইফ নাই পাশে, এবং সে ভাবতে থাকে যে আসলে কি এটা আমার ভ্রম হইতেছে বা দুঃস্বপ্ন। কারণ প্রথম দিন সেটাই ভাবছিল যে তার কোন হ্যালুসিনেশন হয়েছে, মানে হ্যালুসিনেট করছিল সে, তাই ভাবছে। আজকেও সে ভাবতেছিল যে হ্যালুসিনেট করতেছে কিনা। আজকে সে দেখতেছে যে বাথরুমের নিচের বাতি দেখা যাচ্ছে, এবং ওই বাথরুমের নিচে বাতি দেখা গেল, রুমটা কিন্তু তার ওই দিনের মতোই ঠান্ডা, সেদিন যেরকম ঠান্ডা ছিল ফ্রিজিং সেরকম, এবং সেই এসি কিন্তু বন্ধ করা, আর তার ওয়াইফ পাশে নাই। তার ভাইনা উঠে আস্তে আস্তে করে বাথরুমের কাছে যায়, সে দরজায় নক করে, টকটক টক করে। তো টকটক করে নক করে, বলে কি তুমি কি ভেতরে বাথরুমে? তো ওই পাশ থেকে সে তার ওয়াইফের কণ্ঠ শুনতেছে যে আসো, তুমি আসো, ভেতরে আসো। তো সে অবাক হয়ে যে ভিতরে আসতে বলছে, আচ্ছা ঠিক আছে, হয়তো এমনি সে মুখ হাত ধুচ্ছে বা কিছু। তো সে বাথরুমের নবটা ঘুরায়, দরজাটা যখন খুলে তখন দেখে যে রুমটা অন্ধকার, মানে বাতিটা কিন্তু জ্বালানো ছিল, বাতিটা আসলে সে যখন ঢুকলো তখনই মনে হলো রুমটা অন্ধকার হয়ে গেল, মানে দরজা খোলার সাথে সাথে ওটার মধ্যে কোনো আলো নাই, অফ করা, এবং সুইচটা কিন্তু বাইরের দিকে, মানে ওই বাথরুমের সুইচ বাতি অফ করতে গেলে কিন্তু বাইরে থেকে অফ করতে হবে। তো সে মানে একটা ধাক্কা খাওয়ার মতো হয় আমার ভাইকনার, যে কি ব্যাপার, বাতিটা অফ হয়ে গেল। আর তখনই সে বাথরুমের ভেতরে সেই কণ্ঠটা শুনে, ওই যে কণ্ঠটা প্রথম দিন শুধু হাসি সেরকম, আর পেছন থেকে তখনই সে মানে ডাকতে শুনে তার পুনামকে, যাই তুমি কার সাথে কথা বলো, কি হয়েছে বলতেছে, মানে পুনাম উঠে বসে বলতেছে। তো সে তাড়াতাড়ি আমার ভাইকনা বাথরুমের দরজাটা টান দিয়ে লাগায় দেয়, লাগায় দিয়ে পিছন দিকে তাকায় দেখে তো রুমের মধ্যে কিন্তু সেই ক্লোজেটে বাতি জ্বলতেছে, তার মধ্যে পুনাম বিছানার মধ্যে উঠে বসে আছে, চুলগুলা খোলা, এবং সে তখন মানে সে পুনামকেই ভয় পেতে থাকে আমার ভাইকনা। এবং সে মানে আসে হেঁটে বিছানার পাশ থেকে এসে বলে যে আমি একটু আগে তোমাকে দেখি নাই, এবং দেখছি বাথরুমের মধ্যে বাতি জ্বলে, বাথরুমে যখন দরজা খুলছি বাথরুম অন্ধকার, ভেতর থেকে জেনে হাসলো, তখনই তুমি আমাকে ডাক দিছ। পুনাম বলে যে এগুলো তো উদ্ভট জিনিস হচ্ছে, তো পরদিন এই জিনিসটা শেয়ার করে আমার ভাইকনা তার বাপ মাকে, এরকম ব্যাপার স্যাপার। তো তার বাবা মা দুজনে শুনে, শোনার পরে তার মা বলে দোয়া দরুদ পড়ে ঘুমাবি এই সেই। তো তার মা মানে আমার বোন, তিনি একজন হুজুরকে বাসায় নিয়ে আসেন দোয়া পড়ার জন্য। তো হুজুর নাকি বাসায় এসেই মানে যখন দোয়া দরুদ পড়তেছেন তখন বলে যে আপনার বাসায় তো খারাপ জিনিসের আনাগোনা হচ্ছে, খারাপ জিনিস আনাগোনা হচ্ছে, সম্ভবত আপনার ছেলে যে গেছিল ইসে হানিমুনে তখন আপনাদের এখানে কোনো একটা আসর আসছে। তো তিনি হুজুর বলেন যে আপনার ছেলের ওয়াইফকে যদি একটু নিয়ে আসতেন সামনে, তো নিয়ে আসে, তখন বর্দা করে নিয়ে আসে। তো বর্দা করে আসার পরে হুজুর দেখেন, এবং হুজুরকে দেখে নাকি পুনাম হাসতেছিল ঠোঁট টিপে, যেটা কখনোই এটা মানে হওয়ারই কথা না, মানে পুনাম এই ধরনের তার অভ্যাস নাই মানুষের সাথে খুব সিলিভাবে অ্যাক্ট করার। হুজুরকে দেখে নাকি মানে ঠোঁট টিপে হাসতেছিল পুনাম। হুজুর নাকি তখনই একটু কেমন জানি ফিল করেন এবং তিনি দোয়া পড়া শুরু করেন, তো বলে যে আপনি নিয়ে যান ওকে। তো নিয়ে গেছে, তখন নাকি হুজুর বলে আমার বোনকে যে আপনার ছেলের বোর তো আসর আসর উপরে, আপনি ওকে রুকাইয়া করতে হবে, দেখেন ভালো করে রুকাইয়া করার কোনো অবস্থা আছে কিনা। আমি তো আসলে রুকাইয়াতে এক্সপার্ট না, বা আমি এটা করি নাই কখনো, আমি এমনি দোয়া দরুদ পড়ি বা মানুষকে ছোটখাটো ই করি, বাট আপনি একজন ইকে খুঁজেন, আলেমকে খুঁজেন। তো তখন আমার বোন বলে যে আমি কোথায় আলেমকে খুঁজে পাবো, আপনি একটু দেখেন। তো যাই হোক, একজন আলেমকে নিয়ে আসা হয় বাসায়, এবং বাসায় এসে বাসাটাকে ই করে দেওয়া হয়, মানে বন্ধ করে দেওয়া হয়, আলেম বাসা বন্ধ করে দেয়। তো বাসা বন্ধ করার পরে কিন্তু এই সমস্যাটা হতো না আমার, ওই যে ভাইগনা এটা ওইটা দেখতেছিল না, কিন্তু বাসার মধ্যে উল্টাপাল্টা জিনিস হইতো, মনে হতো জানলা বাইরের দিকে, জানলা নক করতেছে কে, মানে বাসার বাইরের দিকে জানলাটা, ওইটা নক করতেছে, বাসার বাইরে একটা গাছ ছিল, সেই গাছটা মনে হয়তো রাত্রেবেলা মানে নড়াচড়া দিচ্ছে, কেউ গাছের উপর এটা ঝাঁকাইতেছে, এরকম অবস্থা। তো এই ঘটনা দেখে আলেমকে বলছিল আমার বোন যে এরকম আমাদের বাসায় এরকম এরকম হয়। আলেম বলছিল এটা নিয়ে চিন্তা করেন না, আপনারা ঘরের মধ্যে ইনশাল্লাহ কিছু হবে না, দোয়া দরুদ পড়বেন, আপনার ছেলের বউকে বলবেন পর্দা করে থাকতে এবং যাতে ওযু হালাতে থাকে সবসময়, দোয়া দরুদ পড়বেন এই, আর আপনার ছেলেকেও রাতের বেলা বেশি চলাফেরা করতে দিবেন না, বলবেন আর্লি আর্লি বাসায় চলে আসতে, দোয়া পড়তে, কিছু আমল করতে। তো আমার ভাইগনা আবার ওর একটা ছদ্মনাম দিলাম রাকিন, তো রাকিন আবার এগুলো খুব বেশি মেনে চলত না, মানে রাকিনের মেনে চলার প্রবণতা খুব কম ছিল। তো তারপরও আমার বোনের কথায়, বোন যেহেতু বকা দিত এবং তাকে বলতো প্র্যাকটিস করতে, নিয়মিত নামাজ কালাম পড়তে, তো মোটামুটি সে চেষ্টা করতো টুকিটাকি করার, তো মানে একটু একটু প্র্যাকটিসিং হওয়া শুরু করলো আর কি। তো এরকম হওয়ার পরে আমার ভাইগনার পোস্টিং হলো, তো পোস্টিংটা হলো হচ্ছে ঢাকার বাইরে একটা জেলা শহরে, এবং যে জায়গায় পোস্টিং হলো একটু রিমোটেই আর কি, রিমোট জায়গাতেই একটা স্বাস্থ্য কমপ্লেক্সের ওইখানে তার পোস্টিং হলো। তো ওখানে জয়েন করতে গেছে, কিছু করার নাই, তো জয়েন করতে গেল যে আমার বোনও ওইখানে গেছে, যে দেখে আসছে ছেলে একদিন পর প্রথম তার এখান থেকে গেল আর কি। তো তিনি গেলেন, গিয়ে ওই জায়গাটায় মোটামুটি ছেলেকে সেটেল করলেন, ছেলের যে বাসাটা নিয়েছিল ওইখানে সেই বাসাটার মধ্যে তিনি আমার বোন নিজে ওই আলেমকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেলেন, দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, নিয়ে যেয়ে ওই বাসাটাকে বন্ধ করলেন, করে ছেলেকে ওখানে থাকার ব্যবস্থা করলেন, আর ছেলের বউও গেল তখন। যাই হোক, ওইখানে তারা উঠছে, তো ওইখানে যাওয়ার পর নাকি মোটামুটি প্রথম দিকে একটু ঠিক ছিল, হ্যাঁ মানে তেমন কোনো সমস্যা হচ্ছিল না, ওরা দুজন ভালোই থাকতেছিল। তো একদিন ঘটনা ঘটে, যেটা সেটা এটা কিন্তু বেশ মানে ভয়ের, এবং এটাই সবচেয়ে লাস্ট যেটা ঘটছে। তো সেটা হচ্ছে যে আমার ভাইগনা রাতের বেলা কাজ পড়ে, ওই দিন তার কাজ পড়ে, কারণ ওইখানে সাধারণত রাতে রোগী খুব একটা থাকতো না, কিন্তু ওই দিন রোগী ছিল, মানে স্বাস্থ্য কমপ্লেক্সটা বেশ ছোট, 10 জন মানুষ হয়তো থাকতে পারে প্রয়োজনে ওয়ার্ডের মধ্যে, কিন্তু দেখা যেত যে ওইটাও থাকতো না মানুষটা শান্ত, ওখানে দেখা যেত যে চিকিৎসা নিয়ে চলে যেত, আর যদি ইমার্জেন্সি কারো থাকতে হইতো একজন দুজন থাকতো এরকম আর কি, নর্মালি একদমই খালি থাকতো, আর রাতের বেলা পেশেন্ট না থাকাতে জায়গাটা একদম খালিই থাকতো। কিন্তু ওই দিন যেটা হয়েছে, রাত্রেবেলা তখন আমার ভাইগনা বেরোয় আসবে, রাত 8টার আগে একটা অ্যাক্সিডেন্ট করা পেশেন্ট আসছে, মানে অ্যাক্সিডেন্ট করছে, ভ্যান চালাইতো ছেলেটা, সে অ্যাক্সিডেন্ট করছে এবং তাকে দ্রুত এখানে নিয়ে আসছে। আসার পর ভাইগনা ছিল যেহেতু চলে যাওয়ার আগে দিয়েছে, দ্রুত তাকে যতটুকু চিকিৎসা দেওয়ার দিছে আর কি, তাকে চিকিৎসা প্রোভাইড করছে, করে বলছে যে পারলে অ্যাম্বুলেন্স ঠিক করে ওকে নিয়ে যাও, এখনই শহরের দিকে নিয়ে যাও, পারলে ঢাকায় নিয়ে যাও। তো সে মোটামুটি ওইটাই রেফার করছে, এবং সে মনে প্রাণে চাইতেছিল যে ওকে নিয়ে যাক, ছেলেটা মানে বেশ আঘাত পাইছে এবং আঘাতটা বেশ গুরুতরই মনে হচ্ছে। তো কিন্তু এখন তো কিছু করার নাই, তারা গ্রামের মানুষ, তারাও অ্যাম্বুলেন্স ম্যানেজ করবে এরকম একটা অবস্থা তাদের সবসময় থাকে না, তারাও একটু দরিদ্র। তো তারা মোটামুটি তার আত্মীয় স্বজন চেষ্টা করতেছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তাকে হাসপাতালে রাখা হয়েছে, স্যালাইন চলতেছে, আরও টুকিটাকি মেডিকেশন যাতা দেওয়া হয়েছে, রাখা হয়েছে। আমার ভাইগনাও আসলে ওই ছেলেটাকে দেখে, ছেলেটা মানে আর কি বেশ ই অবস্থা আর কি, নাজুক অবস্থা, জ্ঞান ফিরে নাই তখনও, সেটা আমার ভাইগনা ওকে ছেড়ে আসলে আসতে পারে নাই, সে তখনও স্বাস্থ্য কমপ্লেক্সে রয়ে গেছে, এবং তার সাথে শুধু তার একজন অ্যাসিস্ট্যান্ট নার্স আছে। তো সে বসে আছে একটু পরপর, যে ঘণ্টাখানেক পরপর যে দেখে আসতেছে, এর মধ্যে কিন্তু রাত হচ্ছে। তো ওর ওয়াইফ কল দিল, পুনাম তাকে কল দিল, তুমি আসতেছো না কেন, বললো যে এখানে একটা পেশেন্ট আছে, নর্মাল তো থাকে না, তো পেশেন্টটা খুব সিরিয়াস পেশেন্ট, মানে খুব খারাপ অবস্থা, তো ওকে মানে পারলে অ্যাম্বুলেন্স আসলে আমি উঠাইতে চাই আর কি, আমি থেকেই ওকে উঠাইতে চাই, থাকো তুমি অসুবিধা নাই, হ্যাঁ আমি আসি, আর কথা বলবো না একটু পরপর, আমি দেখি। তো এটা বলে আমার ভাইগনা চিন্তা করছে প্রয়োজন হলে সে থাকবে, যতক্ষণ পেশেন্টটা থাকে সে ওকে উঠাই দিয়েই যাবে, যদি সকালও হয় ওরা সকালবেলাও যদি অ্যাম্বুলেন্স আনতে পারে সারা সে দেখবে, কারণ খুবই মানে সে বুঝতে পারছে যে পেশেন্ট খুব আনস্টেবল, মানে নিঃশ্বাস ছেড়ে দিচ্ছে, আর এখানকার সেই সুবিধাও নাই, মানে তাকে যে মানে কিছু তো ব্যাক করে আনবে এরকমও নাই। আমার ভাইগনা চিন্তা করতেছে কিভাবে ছেলেটাকে এরকম পাঠান দেয়, এবং সে দু একজনের সাথে গ্রামে আবার কন্ট্যাক্ট করলো যে তোমরা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো এসে, এবং তাদেরকে বললো যে পেশেন্টের অবস্থা কিন্তু খারাপ, তোমাদের লোকজন দুইজন এসে হাসপাতালের বাইরে থাকো, মানে স্টে করো এখানে, আমি তো বুঝতে পারতেছি না কিছু, আমার সাথে শুধু একজন অ্যাসিস্ট্যান্ট এখানে। তো এই চিন্তা করে ভাইগনা মানে খুব অ্যাংশাস অবস্থা আছে। তো অনেক রাত হয়ে গেছে তখন, গভীর রাত, সে চিন্তা করলো যাই পেশেন্টকে একটু দেখে আসে। তো সে গেল ওখানে সাথে করে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে, যে পেশেন্টকে দেখতে। তো দেখতে গিয়ে সে হাত দেখতেছে, হাত দেখে তার কেমন জানি লাগলো, প্রথমেই জানি কেমন লাগলো, সে তার পালস দেখলো, পালস দেখতেছে, পালস নাই, মানে ছেলেটার পালস নাই। তো আমার যে ভাইগনা তার কাছে খারাপ লেগে উঠছে, খুবই খারাপ লেগে উঠছে, বলছে এটা তো মানে কি কি হলো এটা, মানে ছেলে চলে গেল এরকম মনে হইতেছে তার কাছে, সে কি করবে মানে দিশেহারা অবস্থা। তো সে সাথে সাথে তাকে বলতেছে যে মানে এই পেশেন্টের লোকজন যদি আসে নাকি বাইরেতে খবর দাও, পালস পাইতেছি না আমি। তো তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট দৌড় দিয়ে বের হয়ে গেছে, মানে ওখান থেকে দৌড় দিয়ে বের হয়ে গেছে। সে বলছে যে দরকার হলে নিয়ে আসো বাসার থেকে, মানে যদি কাউকে পাও বাসার থেকে নিয়ে আসো। তো দৌড় দিয়ে বেরিয়ে গেছে। তো আমার ভাইগনার তো আসলে দিশেহারা অবস্থা, এবং সে এই ধরনের মানে জিনিস সবসময় এর আগে কিন্তু এরকম ফেস করে নাই। তখন ঢাকায় ছিল, তখন তার সিনিয়ররা ছিল, তারা দেখছে এবং সে আশপাশ থেকে দেখছে, বাট একা এরকম একটা দায়িত্বের মধ্যে পড়ে এরকম সে ফেস করে নাই। আর এখানে সে ইকুইপমেন্ট নাই, খুব অসহায় ফিল করতেছে। তো এই অবস্থায় সে দ্রুত সিপিআর দেওয়ার চেষ্টা করলো, মানে নানাভাবে সিপিআর দেওয়ার চেষ্টা করলো, অনেকক্ষণ ধরে ট্রাই করলো, কিন্তু সে বুঝতেছে যে রোগী চলে গেছে নাই। সে চোখ উঠায় দেখছে যে চোখের মনি ই করতেছে। তো কি করবে, কোন অসহায় অবস্থা সে মানে হেঁটে দরজার কাছে আসছে, মানে চিন্তা করতেছে কি করবে এখন, কিছু তো করার নাই, চলে গেছে পেশেন্ট। এই সময় হঠাৎ করে সে শব্দ পেল একটা হাসির। তো ফট করে আমার ভাইন্না পিছন ফিরে তাকাইছে, তাকায় দেখতেছে যে পেশেন্টটা উঠে বসছে বিছানার উপরে, উঠে বসে মাথাটা নিচু করে রাখছে এবং হাসতেছে ক্যাক ক্যাক করে, বলে যে তোরকে আজকে পাইছি, তুই আমার আটকায় রাখছস, অনেক কষ্ট দিছস, আজকে তোরে ছাড়ুম না, তোরে আজকে খেয়ালামো। এটা বলাতে আমার ভাইগনার হঠাৎ করে পা থেকে মাথা পর্যন্ত ঝিনঝিন করে উঠছে, মনে হল একদম শূন্যতা তার। তো এরকম মনে হয় সে আসলে ওই সময় জ্ঞান হারায় ফেলছে। তো ডাক্তার মানুষ এইভাবে জ্ঞান হারায় ফেলছে। তো যখন জ্ঞান ফিরছে তখন দেখছে তার মেডিকেলের যে লোক অ্যাসিস্ট্যান্ট এবং আরো যে তারন টারন কয়েকজন আছে, তারা এসে তার চোখে মুখে পানি ছেড়ে স্যার কি হয়েছে, দেখতেছে যে ওই রোগী তো ওরকমই শুয়ে আছে। সে দেখতেছে রোগীর কোনো চেঞ্জ নাই, সে প্রথমেই আমার ভাইগনা তাকাইতেছিল রোগীর দিকে, দেখে রোগী যেরকম ছিল সেরকমই, মানে ওই যে বিছানায় যেভাবে মানে শুয়েছিল ওরকমই। আর তাকে কাপড় দিয়ে ঢেকে দিছে, কান্নাকাটি হচ্ছে, শব্দ হচ্ছে বাইরে। তো বলল যে স্যার আপনার কি হয়েছে, তো সে বলতেছে যে না কিছু হয় নাই, সে বলতে চাচ্ছে না তাদেরকে মানে সাথে সাথে কিছু হয় নাই, আমার মনে হয় প্রেশার লো হয়ে গেছিল, আমি পড়ে গেছিলাম। তো যাই হোক, কি তোমরা কি করলা, বলে যে এখন নিয়ে দাফন করবে, কিছু করার নাই, দরিদ্র মানুষ, এরা তো রাতের বেলা কোনো অ্যাম্বুলেন্স ম্যানেজও করতে পারে নাই। তো তার খুব খারাপ লাগলো, সে আবার দেখলো তখন উঠে তার নিজের চোখে মুখে পানি দিয়ে আমার ভাইগনা, পরে আবার এক্সামাইন করে সেখানে ডেথ সার্টিফিকেট লিখে দিল। কিন্তু সে ভাবতেছিল যে যখন সে ডেথ সার্টিফিকেট লিখতেছে বা এক্সামাইন করতেছে নর্মাল যেটাতে, সে ভাবতেছে আমি এটা কি দেখলাম, এবং সে রীতিমতো ভয় পাচ্ছিল, রোগীটাকে সে স্পর্শ করতে ভয় পাচ্ছিল, এরকম একটা অবস্থা। যাই হোক, সে তার কাজ শেষ করে যখন ওখান থেকে যায়, আমার ভাইগনা নামে অফিস থেকে নেমে যায়, মানে তাদের বিল্ডিং থেকে নেমে যায়, একতলা বিল্ডিং এ সিঁড়ি দিয়ে উঠতে হয় কয়েকটা সিঁড়ি, এখান থেকে নেমে যখন সে রাস্তায় নামে তখন কিন্তু মানে ফজরের আগের সময়, মানে ফজর হয় নাই এরকম একটা সময়, রাতের বেলা ঝিঝি পোকা ডাকতেছে, তার ভেতরে একটা ভয় কাজ করতেছে। আমার ভাইগনা অ্যাপ্রন পরা ছিল, তার সেই পকেটের মধ্যে স্ট্যাথোস্কোপ এবং তার যে সে একটা ফ্ল্যাশ লাইট রাখত দেখার জন্য সেটা ছিল, ওইভাবে হেঁটে আসতেছে। মানে তার কাছে মনে হচ্ছে যে কেমন জানি একটা অন্যরকম পরিবেশের মধ্যে দিয়ে সে আসে, ঘোরের মধ্যে দিয়ে। তো সে যখন নাকি বাসায় হেঁটে আসলো, ওই বাড়িটা একতলা বাড়ি ছিল এবং পাকা বাড়ি, একতলা ছাদ আছে এবং বাসার পেছনে বড় বড় দুটো নারকেল গাছ। বাসার বাইরে এসে তার কাছে মনে বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল, দেখলো যে বাসার মধ্যে কোনো আলো জ্বলতেছে না। তো আমার ভাইগনা খুব ভয়ে ভয়ে, সামনে একটা লোহার গেট ছিল উপরে এরকমই দেওয়া, সেটা সরালো, মানে হিমশীতল হয়ে আসছে দরজা, খুলে সে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে তার যে বারান্দা, বারান্দা দিয়ে সে ঢুকলো, ঢুকে সে দেখতেছে জানালা দিয়ে কোথাও বাতি নেই, মানে বাতি বন্ধ একদম, মানে ঘরের মধ্যে বলেছে ঘুরঘুরটি অন্ধকার, মানে বাসার ভেতর এখান থেকে বোঝা যাচ্ছে ঘুরঘুরটি অন্ধকার। দরজার মধ্যে দুইবার কড়া নাড়লো, সে কড়া নাড়ার পর দেখলো যে দরজাটা খোলা। তো আমার ভাইগনা আস্তে করে এরকম হাত দিয়ে এরকম চাপ দিল, দরজাটা খুলে গেল ক্যাচ করে শব্দ করে। সে ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকে বুঝতেছে যে সামনের রুমটা, সে সোফা টোফা রাখছিল ড্রয়িং রুম, সেটা নর্মালি আছে। এবং তারপর সে হেঁটে হেঁটে যাচ্ছে তার বেডরুমের দিকে, তার কিন্তু ভয় লাগতেছে কারণ দেখছে ঘর অন্ধকার এবং সে বাতিও জ্বালায় নেই। হেঁটে যখন তার বেডরুমের কাছে গেছে, দেখছে বেডরুম থেকে মনে হচ্ছে বরফের মতো বাতাস বেরিয়েছে, আর তারা কিন্তু এসি লাগায়ও নাই এখানে, কারণ এই জায়গায় ওরকম সাপোর্টও না ইলেকট্রিকের। তো বেশ তার ভয় লাগলো, মনে হলো যে একটা খুব ঠান্ডা এসি রুম খুলে দিলে যেরকম সেরকম। তো ঢুকে সে দেখতেছে ঘরের মধ্যে কেউ নাই, ঘর খা খা করতেছে। তো আমার ভাইগনা বেশ ভয় পাইছে, তার হার্টবিট বেড়ে গেছে। একবার তো সে আজকে এমনি ফেইন্ট হয়ে গেছে, তো সে হেঁটে গেল বাথরুমে, বাথরুমে দরজা খুললো সেখানেও কেউ নাই এবং ঘরটা খা খা করতেছে রাতের বেলা। সেই তখনও তখন কিন্তু মানে শেষ রাত, মানে একটু পরেই ফজর আজান দিবে, ঝিঁঝি পোকা ডাকতেছে এরকম। তো কোথাও কিছু নাই, তো সে হেঁটে এই পাশে আসছে, তো দেখতেছে ছাদে ওঠার যে সিঁড়ি ওখান থেকে মনে হলো তাকে পুনাম ডাক দিল। এই ডাক শুনে মানে তার কাছে একদম তার আত্মা ছেদ করে উঠছে যে সিঁড়ির ওখানে পুনাম কি করতেছে। দ্রুত সে বের হয়ে সিঁড়ির ওখানে গেছে, যেহেতু তার স্ত্রীর প্রতি তার একটা মানে আকর্ষণ আছে যেমন ওয়াইফ, এবং সে সতর্ক হয়ে গেছে ও কি করতেছে সিঁড়ির কাছে, ভয় পাইছে, তাড়াতাড়ি হেঁটে গেছে যে সিঁড়িতে উঠলো উপরে। তো উপরে উঠে সে ছাদে উঠে গেছে, ছাদ খালি, ছাদের মধ্যে কেউ নেই, কাকা করতেছে ছাদ। এবং গ্রামের বাড়িতে এই একটা একতলা বাড়িতে বেশ উঁচু, কিন্তু আশেপাশে কোনো বিল্ডিং ছিল না, মানে বেশ খালি, দূরে কতগুলো ঘর টর দেখা যাচ্ছে কিন্তু এখানে কিন্তু কিছু নাই। আর এই পাশে খোলা ফসলের মাঠ দেখা যাচ্ছে প্রান্তরটা ওইদিকে। এবং তখন যেহেতু শেষ রাত্রি, চাঁদ হারায় গেছে, চাঁদের আলোটা হালকা মেঘের মধ্যে আছে, ভৌতিক পরিবেশ ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে। তো আমার ভাইগনা বেশ ভয় পেয়েছে, সে হঠাৎ করে এই পাশ থেকে কণ্ঠ শুনলো, সেই যে ভারী কণ্ঠ। সে ফট করে তাকায় দেখে যে ওই নারকেল গাছের সামনে যে প্যারাপিট ওয়াল, সে প্যারাপিট ওয়ালের উপরে পুনাম বসে আছে, দুইটা পা ঝাঁকাচ্ছে এরকম করে, আর চুলগুলো ছেড়ে রাখছে এবং কণ্ঠটা হচ্ছে সেরকম ভারী। তাকে বলতেছে যে তুই আসছিস, একটু আগে কেমন ম্যাজিক দেখলি, আমার দেখে তো বেহুশ হয়ে গেলি, আচ্ছা দাঁড়া এখন তোর পুনামকে নিয়ে উপর থেকে পড়ে যাব বলে মনে হলো হাতটা এরকম ছেড়ে দিল। তো ওই সময় আমার ভাইগনা আসলে সে আর কিছু চিন্তা করতে পারেনি, অনেক ভয় থেকে হয়তো তার অনেক সাহস জন্ম নিয়েছিল, সে জাম্প করলো ওইখান থেকে, দাঁড়াইছিল স্প্রিং এর মতো লাভ দিয়ে, সে পুনামকে ধরে ফেলছে, ধরে টেনে মানে এদিকে নিয়ে আসছে এবং তার শরীরের উপর পড়ছে তার বাইক। তো পড়ে হাসতেছে, পড়ে হাসতেছে এবং ওই কণ্ঠেই হাসতেছে, এবং সাথে সাথে তার গলা টিপে ধরছে। আমার ভাইগনা অনেক জোরে ছুটানোর চেষ্টা করছে এবং সে তখন দোয়া পড়তেছিল, কারণ এর মাঝে সে প্র্যাকটিসিং হয়েছে, দোয়া পড়ছে, দোয়ার পড়ার সময় দেখলো ছটফট করতেছে তার বউ মনে হয়, তখন সে আরো জোরে জোরে দোয়া পড়ছে, বিশ্বাস নিয়ে দোয়া পড়া শুরু করছে আমার ভাইগনা, কারণ সে বুঝতে পারছে যে এই জিনিসটা আসলে এরকম কিছু। দোয়া পড়তে পড়তে একসময় হঠাৎ আজানের শব্দ ভেসে আসলো, বেশ জোরে মুয়াজ্জিন আজান দিল এবং আজানের শব্দ শোনার সাথে সাথেই অচেতন হয়ে গেছে তার ওয়াইফ। তো সে তার ওয়াইফকে নিয়ে ঘরের মধ্যে আসছে, ঘরের মধ্যে আসছে, এসে তার মাকে কল দিছে। তা আমার বোন আমাকে কিন্তু এতদিন খুব বেশি জানায় নেই ব্যাপারগুলো, এই পুরো ব্যাপারটা ভাইগনার এই পুরো জিনিসটা নিয়ে জানাইছে। তা আমার কাছে খুব মানে আফসোস লাগতেছিল, তা আমি আমার নিজের এই যে চিকিৎসার জন্য আপনার কাছে আসতাম ওবায় সাহেব, কিন্তু তারপরও এই পুরো জিনিসটা আমি যেহেতু জানি যে আপনি কিছুটা এটা সাহায্য দেন, এর জন্য আপনার কাছে আসছি, আপনি এটা একটু আমাকে সাহায্য করতেই হবে, আপনি না করতে পারবেন না। তো ওবায় সাহেব এই ঘটনা শুনে, পুরো ঘটনাটা শুনছেন মন দিয়ে, শুনে বলছেন যে বুঝতে পারছি যে যখন আপনার ভাইগনা কোনো ওই যে তা গেছিল সেই তার হানিমুনে, সেখান থেকে কোনো খারাপ জিনিস তার স্ত্রীকে পজেস করছে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তো যাই হোক, তারপরে ওবায় সাহেব একটা ডেট ঠিক করে একদিন রওনা দিলেন মাস্টার সাহেবের সাথে, টিচার সাহেবের সাথে রওনা দিলেন এবং তিনি তার ভাইগনার ওই বাসায় যেয়ে পৌঁছাইলেন। তো পৌঁছায় তার ভাইগনার সাথে দেখা করলেন, দেখলেন তার ভাইগনা যে রাকিন তার চোখের নিচে কালি পড়ে গেছে, ইয়াং ছেলে, বেশ দেখতে হ্যান্ডসাম কিন্তু খুব খারাপ অবস্থা, চোখের নিচে কালি পড়া। তো রাকিন তাকে বসাইলেন বাসায়, বাসায় চলে আসছে, মানে রাকিন ছিল তার স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে বাসায় চলে আসছে এবং সে মোটামুটি কয়েকদিন পরপরই স্বাস্থ্য কমপ্লেক্সে সে লিভ নিচ্ছে, দরখাস্ত লিখে, এই কারণে তাকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে যে আপনি তো থাকতেছেন না প্রেজেন্ট আপনার কাজে বেশিরভাগ সময়, তো খুব কাজেরও হ্যাম্পার হইতেছে। তো রাকিন ভাবতেছিল যে সে প্রয়োজনে চাকরি ছেড়ে দিবে। তো যাই হোক, ওবায়েদ সাহেবকে নিয়ে যায় তার স্ত্রীর রুমে, তো নিয়ে গিয়ে দেখে যে তার স্ত্রী বসে আছে নর্মাল, খুবই সুন্দরী একটা মেয়ে, খুবই সুন্দরী একটা মেয়ে বসে আছে, এবং ওবায়েদ সাহেবকে দেখেই কেমন যেন মুখটা পাংশু হয়ে গেল, তার স্ত্রীর পাংশু হয়ে গেল এবং মনে হচ্ছে যে সে মানে নিজের মধ্যে সংকুচিত হয়ে যাচ্ছে একদম। বিছানার মধ্যে বসেছিল, তো বিছানার পিছন দিকে যে একদম হেডবোর্ডের সাথে সে নিজেকে চাপায় ফেললো, চাপায় বসে আছে। তো তখনই রাকিন এসে বলতেছে ওকে কিন্তু একটু আগেও পজেস করছিল, পজেস করছিল। তো দেখতেছে রাকিনের দিকে এরকম তাকাইছে যে মানে মনে হচ্ছে যে এখনই সাপ যেভাবে কামড়ায় সেরকম, মানে হিস হিস করতেছে, কিছু বলতেছে না। তো ওবায়দ সাহেব তখন দোয়া পড়তেছেন, তিনি দোয়া পড়তেছেন, দোয়া পড়তে পড়তে বলেন যে দেখেন আপনি থাকবেন এখানে, আর কারো থাকা চলবে না, আমি আছি এবং আমি আপনাকে কিছু দোয়া বলে দিচ্ছি, আপনি দোয়াটা পড়েন আর আমি এখান থেকে তেলাওয়াত করতেছি। বলে এখনই আমরা এই কাজটা করতে হবে, এটার কোনো আর সময় দেওয়া যাবে না, এখনই যেহেতু মানে আপনার ওই এটাকে পাইছি আমি এই অবস্থায়, সে এখনই ওনার ভিতরে আছে। তো সাথে সাথে ওবায়দ সাহেব নাকি বলছেন যে আপনি যে ওনার এই যে শেষ আঙুলটা আর কি, যেটাকে আমরা বলি যে একদম ছোট আঙুল যেটা, সেটা চেপে ধরেন, চেপে ধরেন আর আমি দোয়া পড়তেছি। তো রাকিন নাকি দৌড় দিয়ে গিয়ে আঙুলটা চেপে ধরছে আর সাথে সাথে ওবায়দ সাহেব দোয়া পড়া শুরু করছেন। তো ওনার দোয়া পড়াতে নাকি চিৎকার করা শুরু করছে এখান থেকে, এবং তিনি দোয়া মানে সুরা পড়তেছেন, একটা চিৎকার করতেছেন, চিৎকার করতে করতে একসময় সেই মানে খসখসে কণ্ঠে, যে কণ্ঠটা ওবায়দ সাহেবের মোটামুটি পরিচিত, তিনি এর আগেও অনেক রুকাইয়া করছেন এবং তিনি জানেন যেটা মানুষের নর্মাল কণ্ঠটাকে প্রেশার দিয়ে মানে ওই জিনিসটা মানে যে এন্টিটি ভর করে সে তার মতো করে কথা বলার চেষ্টা করে, এটাতে অনেক ক্ষতি হয় মানুষের ভোকাল কর্ড বা এখানে অনেক ক্ষতি হয়। তো দেখা গেল যে সেই খসখসে ভারী কণ্ঠে তাকে বলতেছে যে তুই আমাকে ছাড়াইতে আসছিস, ছাড়াইতে পারবি, তোকে খেয়ে ফেলবো, এরে খেয়ে ফেলবো, পুরো পরিবার খেয়ে ফেলবো। তখন বলে যে কি ব্যাপার, মানে কেন এই মেয়েকে ধরছিস, কেন মেয়েকে কেন ধরছিস? বলে ও আমি যেখানে ছিলাম সেখানকার যে ফুল আমার প্রিয় ফুল ছিঁড়ছিল। তো তখন সাথে সাথে নাকি রাকিনের মনে পড়ে যে তারা যখন হানিমুনে গেছিল একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিল, সেখানে খুব সুন্দর ফুল ফুটেছিল, কাঁঠাল চাপা ফুল, সেই ফুল তার ওয়াইফ ছিঁড়ছিল, বলতে তুই কিন্তু ফুল ছিঁড়ছিল, ওরে আমি শেষ করে দিব। তো যাই হোক, তখন বিভিন্ন রকমের ডিবিট হয়, বিভিন্ন যেটা হয় আসলে লুকাইয়া করতে গেলে হয়, এক্সোসিজম করতে গেলে আমরা দেখছি বিভিন্ন কথা বলে, ছটফট করতেছিল রাকিনকে ছাড়া ফেলতে, রাকিনকে বলছে যে আপনি যতক্ষণ এই তার এই শেষ আঙুলটা মানে আপনি ধরে রাখছেন জোরে চেপে, তবে আমি সুরা পড়ে দিছি, এখন সে এটা ছাড়াইতে পারবে না কোনোভাবেই না। তো বলে দিছিল, তো রাকিন ওইভাবে চেপে ধরে রাখছে, ছাড়াইতে পারতেছে না, এবং বলছে যে রাকিনকে এটা বলছিল যে আপনি ধরতে পারবেন কারণ আপনি তার মাহরাম, আপনি তার হাজবেন্ড, হ্যাঁ সুতরাং আপনার ধরতে হবে এটা। তো যাই হোক, অথবা কোনো তার মেয়ে মানুষ থাকলে ধরতে পারত তার সাথে, যাই হোক। তো তিনি তখন ওই বিভিন্ন ডিবেট করেন এবং ওইটা শুনতেছিল না আর কি, তখন তিনি স্পেশাল একটা ভার্স তিলাওয়াত করেন এবং এই ভার্সে নাকি মনে হচ্ছিল যে গায়ে আগুন ধরাই দিছে, পুনামের শরীরে আগুন ধরাই দিছে, এরকম ভাবে চিৎকার করতেছিল। তারপর শেষ পর্যন্ত একটা চিৎকার দিয়ে সে ওখান থেকে ফ্ল্যাট হয়ে যায়, মানে একদম সোজা, মানে একদম নাকি সোজা হয়ে এরকমই হয়ে যায়, কাঁপতেছিল। তো তখন তিনি বলে যে আপনার স্ত্রীকে ধরে ভালো মতো এখানে ধরেন, হাতটা ধরেন এবং তার মাথায় হাত বুলান, আর তখন সুরা পড়তেছিল ওবায়দ সাহেব, এবং সুরা পড়তে পড়তে ফু দিলেন শেষে, দিয়ে বললেন যে এই জিনিসটা এখান থেকে চলে গেছে, আসবেন, আপনাকে আমি আয়াতটা শেখাই দিব, এইটা আপনি প্রতিদিন তিলাওয়াত করবেন আর আপনার বাসায় এই আমলগুলা করবেন। তাকে বিভিন্ন আমলের কথা বলে আর বলে যে ইনশাল্লাহ বাসাটাও বন্ধ করে দিয়ে যাব, বাসায় আসতে পারবে না, আর আপনি আপনার সময়ের বাইরে থাকবেন না, বাইরে বাসায় চলে আসবেন, আপনার কাজ শেষ হলে বাসায় চলে আসবেন, চেষ্টা করেন যে আস্তে ধীরে একটু শহরের জায়গায় পোস্টিং নিতে যেখানে মানুষজন আসে, বাসা বাড়ি আসে, আপনার পরিবার যেখানে থাকবে অথবা আপনার পরিবারের কাউকে নিয়ে সেখানে রাখেন, এবং ইনশাল্লাহ আস্তে ধীরে চলে যাবে জিনিসটা। এই বলে তিনি বসেন, রাকিনের সাথে কথা বলেন, রাকিনকে যেই হায়াতের কথা বলছে সেটা বলে দেন এবং বাসার আরো অনেক প্রসিজার বলে দেন যেটা ফলো করবেন, এবং উনি অনেক সময় নিয়ে ওবায়দ সাহেব বাসাটাকে বন্ধ করেন এবং বিভিন্ন টুকিটাকি মেটেরিয়াল লাগে সেগুলো দিয়ে ঘরটাকে বন্ধ করেন, করে বলে যে এই বাসায় শান্ত আসবে না। আগেই বলি গ্রামের রাস্তা, যেহেতু লোকালয় থেকে দূরে, হাঁটা চলা করবেন না, চুল খুলে রাখতে বলবেন না, যাতে সে মাথা চুল ঢেকে রাখে, আর পাক পবিত্র থাকবেন দুজনই, যাতে আপনার স্ত্রীর উপরে মূল নজরটা, সুতরাং তাকে বেশি কেয়ারফুল থাকতে হবে, আপনাকেও কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনার পজিশনটাই সবচেয়ে বড়, আপনি কিন্তু আপনি হচ্ছে পজেস করে রাখবেন, মানে আপনার উপর দিয়ে সে সুপারসিড করতে পারবে না। যাই হোক, আপনি আপনি নিজে বেশ প্র্যাকটিসিং হন, যাই হোক, এগুলো বুঝায় টুঝায় দিয়ে তখন ওবায়দ সাহেব ওখান থেকে চলে আসেন এবং ওবায়দ সাহেব নিয়মিত খোঁজ রাখতেন। আর ওবায়দ সাহেব যেটা করছিলেন, তিনি নাকি ওই জিনকে তিনি আলাদাভাবে হাজির করাইছিলেন আরেক জায়গায়, তাকে নাকি তিনি কঠিন শাস্তি দিচ্ছেন অন্য জিনকে দিয়ে, সেই জিন ওনার সাথে সেই জিনের পরিচয় হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল একজনের, সেই জিনটাকে দিয়ে, ভালো জিন তাকে দিয়ে কঠিন শাস্তি দেওয়াইছেন এবং বলছেন যদি ওই মেয়ের ধারে কাছে যায় তাহলে কঠিন বিচার হবে। তো এরকম কিন্তু হয়, মানে হয়তো যারা এরকম রুকাইয়া করেন তারা কিন্তু অনেক সময় এই সাহায্যটা নেন, ভালো জিনের সাহায্য নেন খারাপ জিনকে সরানোর জন্য, নিয়ে আসেন, নিয়ে এসে বলেন এরকম কর। তো এবং জিনদের মধ্যে কিন্তু শক্তিশালী আছে, একজনের থেকে একজন পাওয়ারফুল আছে, এটা কিন্তু হয় এবং এটা আমরা শুনছি আগের আমলে যে সুলাইমান আলাইহিসসালামের সময় নাকি এরকম হতো যে যে শক্তিশালী জিন তাকে দিয়ে দুষ্ট যে ছিল তাকে ধরে আনা হতো এবং বিচার করা হতো, মানে তখন তিনি বিচার করতেন সুলাইমান আলাইহিসসালাম, ধরে আনাইতেন তাকে দিয়ে, শক্তিশালীকে দিয়ে দুর্বলকে। তো এরকম ঘটনা ঘটে। তো ওবায়দ সাহেব নাকি তখন এই কাজটা করছিলেন, পরবর্তীতে তিনি নিজে পার্সোনালি করছিলেন এবং এরপরে আর তিনি খবর নিছেন মাস্টার সাহেবের কাছে, রাকিনদের আর সমস্যা হয় নাই, রাকিন এবং পুনাম ভালো মতন তারা তাদের লাইফ কন্টিনিউ করে গেছে এবং তারা বেশ ভালোই ছিল আর কি, যতদিন পর্যন্ত তিনি খবর পাইছেন আর কি, রিসেন্টলি তার কাছে খবর নাই বাট এটা ছিল। তো তিনি বলছেন যে এই যে এক্সপিরিয়েন্সটা তার কাছে বেশ ভয়ের মনে হয়েছিল, তিনি যতটুকু শুনছিলেন বা তিনিও পুনামকে যেভাবে পাইছিলেন যে যে খুব সুন্দরী একটা মেয়ে, অপরূপ সুন্দরী একটা মেয়ে এরকম একটা রূপ মানে রুদ্রমূর্তি ধারণ করতে পারে, এটা বেশ ভয়ের একটা জিনিস দেখতে পারা এবং কণ্ঠস্বরটা বলার মতো না, তিনি সবচেয়ে রাফ কণ্ঠস্বর শুনছিলেন তার এই রুকাইয়া জীবনে, ওইটা ছিল তার কাছে সবচেয়ে শোনা রাফ কণ্ঠস্বর। তো এই হচ্ছে ওবায়দ চৌধুরীর ঘটনা। তো আমি আপনার কাছে শেয়ার করলাম, আপনার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিতে পারেন। পাঠিয়ে দিতে পারেন লেজেন্ড, পাঠিয়ে দিতে পারেন মিথ, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, যারা করেননি একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। তো এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এমডি আইনউদ্দিন কিশোরগঞ্জ থেকে। আইনউদ্দিন সাহেব নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে অনুরোধ করেছেন, এই কারণে তার নামটা সামান্য পরিবর্তন করে আমরা ব্যবহার করছি আর তার ডিটেলস আমরা শেয়ার করব না। যাই হোক, আইনউদ্দিন সাহেব বর্তমানে বসবাস করছেন সৌদি আরবিয়াতে, তিনি সৌদি আরবিয়ার কোন একটা রিমোট শহরে বসবাস করেন। তো সেখানকারই একটা লেজেন্ড তিনি শেয়ার করেছেন আমাদের কাছে এবং তিনি অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে সেই লেজেন্ডটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাচ্ছি আইনউদ্দিন সাহেবের শেয়ার করা লেজেন্ডে। যেখানটায় তিনি বসবাস করেন সৌদি আরবের, সেই জায়গাটা মূলত পাহাড়ি অঞ্চল, আর পাহাড়ি অঞ্চল হলেও এই জায়গার একটা ডিফারেন্ট ব্যাপার হচ্ছে অন্যান্য জায়গায় সৌদি আরবে পাহাড়ি অঞ্চলগুলো অ্যাকচুয়ালি বেশ রুক্ষ এবং পাহাড়গুলো রুক্ষ, সেখানে তেমন কোনো স্থাপনা থাকে না, এখানে পাহাড়গুলো অপেক্ষাকৃত সবুজ আর এখানে পাহাড়ের উপরে অনেক স্থাপনা তৈরি করা, বাড়ি ঘর দোকানপাট এবং দেখা যাচ্ছে যে বিশাল একটা প্লাজা এবং তার পাশে যে রাস্তা চলে গেছে এরকম জায়গা। আর সেই জায়গা থেকে নিচু অঞ্চল যেটা, সেই পাহাড় থেকে নিচু অঞ্চলে চাষাবাদ হয়, বেশ বড় বড় ফসলের ক্ষেত আছে, মাঠ আছে, ফার্মল্যান্ড আছে, আসলে মানে মানুষ সেখানে ওই যে মাজরা যেটাকে বলে সেটা তৈরি করে সেখানে, সেই জায়গায় ফার্মল্যান্ডে চাষাবাদ হয় এবং পশুপালন হয়। তার পাশে দেখা যাচ্ছে যে খাল থাকে, সেই খালগুলো বর্ষার পানি ধরে রাখার জন্য ব্যবহৃত হয়। তো এরকমই একটা জায়গার লেজেন্ড তিনি শেয়ার করেছেন আইনউদ্দিন সাহেব। তিনি যেখানে চাকরি করেন সেখানকার তার কলিগ তাকে এই ঘটনাটা বলে যে তার ভাইয়ের সাথে ঘটা এই ঘটনাটি। তো ঘটনা শেয়ার করার সুবিধার্থে সেই কলিগের ভাইয়ের একটা নাম দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি যে সেই কলিগের ভাই নাম ছিল আব্দেল। তা আব্দেলরা মোটামুটি এই ফার্মার মানুষ ছিলেন, তারা এই ফার্মিং করতেন, কৃষিকাজ এবং পশুপালন এগুলো করতেন। তা আব্দেলদের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে পাহাড়ের নিচে, ওই যে সমতল জায়গায় তাদের বাসা থেকে বেশ খানিকটা কাছেই উঁচু পাহাড় আছে, সেখান থেকে নিচে নেমে আসলেই সেই তাদের ফার্ম এবং বেশ বড় কৃষিজমি, কৃষিজমির পাশেই তাদের এই পশু রাখার যে শেড সেখানে তাদের পশু থাকত এবং সেই পশু রাখার শেডের পাশেই এই সেই লেক ছিল একটা, মানে লেক মানে কি ওই যে বৃষ্টির পানি জমিয়ে রাখার জন্য ছোট্ট একটা লেকের মতো এবং খুব সুন্দর মানে ফসলের খেলার মাঠের পাশে সেখানে পানি জমে থাকে, টলতলা মানে পরিষ্কার পানি, মানে একদম নিচু পর্যন্ত দেখা যায়, খুব সুন্দর একটা জায়গা। আর এই লেক ধরে সোজা চলে গেলে পাহাড়ের দিকে, মানে লেকের পাড় ধরে হেঁটে গেলে পাহাড়ের দিকে, দূরে তো পাহাড় দেখা যায়, সে পাহাড়ের দিকে হেঁটে গেলে বেশ খানিকটা গেলেই এক পাশে ডান দিকে ছিল হচ্ছে তাদের এই ফার্মার্স কোয়ার্টার, যেখানে নাকি ফার্মার্সরা থাকতো, তাদের জন্য ঘর বাড়ি করা ছিল, তারা একটা লম্বা শেড সেখানে তারা থাকতো। আর সেখান থেকে আরেকটু হেঁটে সামনে গেলে একটু উঁচু, যেখান থেকে একটু উঁচু হয়ে গেছে, ওই জায়গাটা সমতল করে আবদেলদের বাসা ছিল। তো সেখান থেকে কিন্তু পুরো দেখা যেত এই জায়গায় শেড, তাদের ফার্মিং ল্যান্ড এবং সবকিছু দেখতে পেত তারা। তো বেশ সুন্দর গোছানো ছিল। তো যিনি ঘটনা বলছেন আইনউদ্দিনের যে কলিগ, তিনি তার পরিবারের সাথে তখন থাকতেন এবং আবদেল ছিল তাদের একদম ছোট ভাই। তো তিনি মোটামুটি বাসায় মোটামুটি তার সবকিছু কন্ট্রোল করতেন, তার কথা শুনত। আবদেলকে তিনি দায়িত্ব দিয়েছিলেন যে আবদেল যেন সকালবেলা থেকে ঘুম থেকে উঠে তারপর সে তার ফার্মে যায় এবং সবার সাথে কথাবার্তা বলে সবাইকে মানে দেখাশোনা করে, মোটামুটি তার তদারকিটা আবদেলেরই দায়িত্ব। আবদেল সেটা মানে খুশি মনেই করত। আর প্রতিদিন রাতে তার ওই আবদেল যেটা করত যে ঘুমাতে যাওয়ার আগে বেরোত, বেরোয় সে তার পুরো ফার্মটাকে দেখত, হেঁটে হেঁটে যেত যে ফার্মের বিভিন্ন অংশ দেখত, যেখানে তার কৃষি কাজগুলো কিরকম ভাবে করছে, জাস্ট একটু তদারকি করত। আর এই তদারকি শেষে সে হেঁটে চলে যেত ওই যে ছোট্ট লেকটা যেখানে অল্প পানি জমা, সেই পানির ওখানে চলে যেত, সে গিয়ে সে বসে থাকত, বসে ওই পারে তাকায় থাকত। ওই পারটা আসলে বেশ খানিকটা জায়গা খালি, ওখানে কিছু নাই, মানে বিস্তীর্ণ জায়গা। তারপরে শুরু হয়েছে ঝোপঝাড়, গাছপালা মানে ঝোপঝাড়, মোটামুটি দেখা যাচ্ছে এক মানুষ সমান উঁচু কিছু গাছ আছে ঝোপঝাড়, সেগুলো ওই জায়গাতেই হয় এবং সেগুলো বিক্ষিপ্ত ভাবে হয়েছে ওইখানে, এবং ওইটা একেবারে বেয়ে চলে গেছে পেছনে পাহাড়ের দিকে। ওইখানকার পাহাড়টা আবার অন্যরকম, এরকম বাঁক নিয়ে পেছন দিকে ঘুরে গেছে এবং পুরো জায়গাটা এই ধরনের ঝোপঝাড় দিয়ে ঘেরা, বেশ রহস্যময়। এটা আবার আবদুলের কলিগ জানত যে ওই জায়গাটা এরকম, সে কিন্তু তার ভাইকে না করতো যে ওখানে রাত্রে বসিস না, কারণ তিনি অনেক কথা শুনছেন ওই জায়গা সম্বন্ধে, তিনি চাইতেন না যে তার ভাই ইয়াং ছেলে ওখানে বসে থাকুক, কারণ ছোটবেলা থেকে অনেক কিছু শুনছেন তিনি, কারণ ওই আরবে কিন্তু এই জিনিসগুলো নিয়ে অনেক চর্চিত আছে, ফাঁকা জায়গায় এই যে জিনের চলাফেরা এগুলো নিয়ে অনেক কথা তারা এগুলো বলে। এবং তিনি তার ফার্মারদেরকে সবসময় বলতেন যে একটু চোখ কান খোলা রাখতে, আবার অনেক সময় ভয় পেতেন যে রাতের বেলা ওই যে জঙ্গল থেকে ওই আরব নেকড়ে মানে অ্যারাবিয়ান উলফ ছিল ওইখানে, এগুলো এসে জানি ওখানে আবার হামলা না করে, হামলা করে কি ওই অ্যারাবিয়ান উলফ যেটা করত, ওখানকার আরো অনেক ফার্ম আছে, সেই ফার্মগুলোও এরকম লেকের পাশেই, তো এরা ওই লেক পার হয়ে চলে আসতো, সামান্য পানি সেটা পার হয়ে তারা কিন্তু চলে আসতো, যে জায়গাটায় পানি একদম কম সেখান থেকে চলে আসতো, এসে এই যে তাদের পশুর যে খামার এখানে আক্রমণ করতে, এবং মোটামুটি একটু যদি দুর্বল পেত কোনো জায়গা দিয়ে ঢুকে তারা ওখান থেকে ই নিয়ে যেত, সেই ছাগল নিয়ে চলে যেত, তো এই জন্য তারা ভয় পেত। আর তিনি ওই যে ভাইকেও মানা করতেন ওইখানে, বা কোনো ফার্মারকেও বলতেন যে ওখানে বসে থেকো না রাতের বেলা, কারণ পেছনটা কিন্তু ওই দূরে গিয়ে ওখানে ঝোপঝাড় জঙ্গলই জায়গা, পাহাড়ি জঙ্গল আর কি, তখন থেকে আসতেই পারে, তো এটা তিনি ভয় পেতেন। আর তিনি ফার্মারদেরকে বলছিলেন যে একটা বাইনোকুলার দিয়েছিলেন, ভিতর থেকে রাতের বেলা মাঝে মাঝে দেখবা এই মানে এই অঞ্চলটাই যেখানে তোমাদের এই পশুর খামার, এখানে একটু নজর রাখবা যে এরকম কিছু আসছে নাকি। তো তার ওখানে লাইট ছিল, তার যে ফার্মের কাছে একটা হালকা পাওয়ারের বাল্ব জ্বলত, সেটাতে হালকা টুকিটাকি দেখা যায়। আর একটা ঘন্টা লাগানো ছিল তাদের এই ফার্মারদের ওইখানে, বলছে যে যদি কোনো সমস্যা ঘন্টা বাজায় দিবা, তো ঘন্টাটা মোটামুটি লাউড, এটা বাজলে বেশ মানে ক্রিং 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 করে শব্দ করে, তো এটাতে পশু পাখির ওই যে কোনো বন্য প্রাণী আসলে শব্দ শুনলে পলা যায় আর কি ওখান থেকে। তো এভাবেই কেটে যাচ্ছিল তাদের দিনকাল। তো একবার বছরে কোন এক সময় তখন শীত আসি আসি করতেছে, মানে গরমটা বিদায় নিচ্ছে এবং পরিবেশ ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম একটা সময়, তো আইনউদ্দিন সাহেবের কলিগ ওই দিন বাসায় দেখলেন তার ছোট ভাই বসে বসে, বেশ রাত হয়ে গেছে তখন, সে ভিডিও দেখতেছে। তো তিনি ঘুমাতে যাবেন, তার ঘুম আসতেছে, তিনি তার ভাইকে বললেন যে কি ব্যাপার, তুমি কি ঘুমাচ্ছ না? বলছে না ভাই, আমি একটু পরে বেরোবো, আজকে তো একটু মানে বাতাস বাইরে ঠান্ডা বেশ ভালো লাগতেছে, একটু পরে বের হয়ে একটু হাঁটবো, দেখবো এখানে কি অবস্থা কি। তো বলছে না আর বেরোনো কি দরকার, এরকম ঠান্ডার সময় ওয়েদার যখন চেঞ্জ হয় তখন আসলে বাইরে না বেরোনোই বেটার, মানুষের দেখা যায় শরীর খারাপ করে, তুমি এখান থেকে বাইনোকুলার আসলে দেখো জানলা দিয়ে। বলতেছে যে না ইটস ওকে ভাই, আমি একটু বেরোবো দেখবো এগুলো। তো তিনিও চিন্তা করলেন থাক, ভাই দায়িত্ব নিতে চাইতেছে বা তার ঘুরতে ইচ্ছা করতেছে, ঘুরুক। তো তিনি তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাতে গেলাম, তার রুম ছিল উপর তলায়, তিনি চলে যান উপরে। এরপর আর তার কোনো কিছু খেয়াল নাই, তিনি তার বাসায় যে ঘুমাই গেছেন এসে। তো সকালবেলা তিনি প্রচন্ড হট্টগোল, এই হট্টগোলের শব্দে তার ঘুম ভাঙে, বিশাল হট্টগোল বাসায় বা বাসার বাইরে, মানে হইচই শব্দ। তো তিনি তাড়াতাড়ি উঠে লাভ দিয়ে নিচে আসেন। হারিউদ্দিন সাহেবের কলিগ কি হয়েছে, তো বাসার মধ্যে দেখা যাচ্ছে কাঁদতেছে, তাদের ওখানকার যে অনেক পুরনো একজন কেয়ারটেকার তিনি কাঁদতেছে, বলে কি হয়েছে, সে শুধু বলতেছে আব্দেল আব্দেল। তো সাথে সাথে মানে বুকের ভিতর ছেদ করে উঠছে হারিউদ্দিন সাহেবের কলিগ, যে কি ব্যাপার কি হয়েছে আব্দেলের। তো তিনি সে কেয়ারটেকারকে বললেন যে চাচা কি হয়েছে, চাচা বলে ডাকতেন, চাচা কি হয়েছে। তো তিনি কোনো কথা বলতে পারতেছেন, তার গলা ভেঙে যাচ্ছে, বলছে আব্দেল আব্দেল, হ্যাঁ বলে কাঁদতেছেন তিনি। কারণ তাদেরকে দুই ভাইকে খুব আদর করেন, সেই যে তাদের যে কেয়ারটেকার চাচা। তো তিনি কিছু না বলে দেখলো যে তিনি ঘুরে হঠাৎ বের হয়ে গেলেন দরজা দিয়ে। তো আনিজুন সাহেবের কলিগও পিছিয়ে পিছিয়ে বেরোলেন এবং দেখলেন যে উনি সোজা বের হয়ে দৌড় দিয়ে নেমে যাচ্ছেন, তাদের ছোট সিঁড়ি ছিল বাসা ওঠার সিঁড়ি দিয়ে। তো কলিগ যিনি ছিলেন আব্দুল আনিদুল সাহেবের, তিনিও দৌড় দিয়ে পিছনে পিছনে গেছেন। যেতে যেতে দেখতেছেন দূরে ওই যে তাদের যে ফসলের ক্ষেত, ওইখানে মানুষজন দাঁড়ানো, তাদের যে লোকজন যারা ছিল কাজ করে তারা দাঁড়ানো অনেকে, এবং কিছু মানুষ দাঁড়ায় আছে একদম লেকটার কাছে। তো ওনাদের যে কেয়ারটেকার চাচা তিনি দৌড়ায় যাচ্ছেন সামনে, তো উনিও পিছিয়ে পিছিয়ে আনিদুল সাহেবের কলিগও দৌড় দিলেন পিছনে। দৌড়াইতে দৌড়াইতে এক সময় তিনি ওই ফসলের মাঠের ভেতর দিয়ে আইলের ভেতর দিয়ে দৌড়াইতে দৌড়াইতে পৌঁছায় গেলেন খালের কাছে। তো খালের পাড় বেয়ে দেখলেন যে সে কেয়ারটেকার উঠে গেল, মানে একটু উঁচু তো ফসলের মাঠ থেকে খালের পাড়টা একটু উঁচু। তো তিনিও পিছিয়ে পিছিয়ে উঠলেন, দৌড়ায় উঠলেন, উঠে মানে হাঁপাচ্ছেন, উঠতে উঠতে তাকাইতেছেন তিনি খালের মধ্যে, তাকায় তার বুকের মধ্যে একটা ছ্যাঁট করে উঠলো। তিনি দেখলেন খালের মধ্যে পানি, পানিটা কিন্তু টলটলা পানি, এর মধ্যে একটা মানুষ সমান কিন্তু পানি নাই, মানে একটা মানুষের গলা পর্যন্ত হবে, মানুষ এভারেজ যারা ওইখানকার মানুষ তাদের গলা পর্যন্ত পানি হওয়ার কথা। তো সেই পানিতে মনে হল মাথা ডুবানো, তিনি এখান থেকে বুঝতে পারতেছেন এটা তার ভাই আব্দেল। তিনি মানে গলা আটকায় যাচ্ছে, তার দম আটকায় দিতেছে, তিনি বুঝতে পারতেছেন এটা আব্দেল, এবং ড্রেসটাও তিনি বুঝতেছেন পানিতে হালকা হালকা কাপড়টা এরকম নড়তেছে পানির সাথে, এবং মাথার চুল হালকা হালকা নড়তেছে। তার মানে কি, তার মানে হচ্ছে আব্দেলের পাটা পানির তলে ডাবানো অনেকখানি। তিনি মানে দৌড় দিয়ে ওই কেয়ারটেকারও দৌড় দিয়ে নামছে, তিনিও দৌড় দিয়ে নামলেন, নেমে পানির মধ্যে নেমে গেলেন খালের পানিতে, ঝপাস ঝপাস পা ফেললেন, ধুলা উঠতেছে পানির ভিতরে। এবং তিনি এখান থেকে তিনি দেখতেছেন যে তার ভাইকে দেখা যাচ্ছে, তার ভাইয়ের চোখ দুটা মনে হচ্ছে বড় বড় এরকম চেয়ে আছে, এবং মাথাটা পেছন দিকে ঘুরানো, মানে মাথাটা টুইস্ট করা পেছন দিকে, আর তার পাটা পানির তলে গেড়ে আছে, মোটামুটি তার হাঁটু থেকে একটু নিচ পর্যন্ত ওই মানে পানির নিচের যে নরম অংশ এখানে গেড়ে গেছে, এবং মাথাটা পেছন দিকে ঘুরানো এরকম দাঁড়ায় আছে সোজা, মানে তখন পর্যন্ত সোজা একদম। তিনি মানে মানে তার এত কষ্ট লাগলো বলার মতো না, তিনি চোখ ফেটে পানি বেরোল আর কি নিজাম সাহেবের কলিগের। তিনি মানে ওখান থেকে কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে ভাইয়ের কাছে গিয়ে তিনি তোলার চেষ্টা করলেন, দেখলেন যে ভাইয়ের শরীর শক্ত হয়ে গেছে কেমন জানি। তো সাথে ওই সেই কেয়ারটেকার চাচা তিনিও টানাটানি করলেন, এরপর দেখলো যে তাদের শ্রমিক একজন নামছে, কেউই আসলে নামে নাই, বিকজ অফ তারা সবাই বুঝতে পারছে এটা একটা প্যারানর্মাল ইনসিডেন্ট, এবং এখানে তার ভাই আসার আগ পর্যন্ত, আব্দুলের ভাই আসার আগ পর্যন্ত কারোই নামা উচিত না। তো যাই হোক, অনেক কষ্টে আরো কয়েকজন মিলে ট্রেনে তাকে তোলা হলো, আব্দুলকে ট্রেনে তোলা হলো উপরে, এবং সে ওরকমই তার চোখ খোলা, তার চোখ বন্ধ করার চেষ্টা করা হইতেছে, চোখ বন্ধ হচ্ছে না, মুখটা কেমন জানি বিকৃত হয়ে আছে। মানে আসলে আনিজুন সাহেবের কলিগ এটা নিতে পারলেন না, তিনি বাড়ি এসে তার মাথাটা একদম অন্ধকার হয়ে আসলো। তো যাই হোক, সব মানুষজন সেগুলো ব্যবস্থা করলো, এবং পরবর্তীতে ওখানকার একজন ওই যিনি ব্যবস্থা করেন আলেম তাকে আনা হলো, এনে তাকে জানাজার ব্যবস্থা করালো। এবং এটা নিয়ে তাদের ওখানে নাকি এই আছে আর কি, মানে পুলিশের কাছে নাকি এরকম রিপোর্ট করার পর তারা ওখান থেকে রুকাই এজেন্সির বলা হলো, কারণ পুরো জিনিসটা অ্যাবনর্মাল ওখান থেকে তারা দেখছে। পুলিশ ওইখানে ইনভেস্টিগেট করে মানুষকে ক্রস এক্সামাইন করে সবাইকে জিজ্ঞেস করছে, জিজ্ঞাসাবাদের পর যা যা পাইছে এভিডেন্স তার দেখে সবই বুঝতে পারছে যে এখানে এটা নর্মাল কোনো ব্যাপার না, এবং একটা মানুষকে এইভাবে পানির নিচে এইভাবে গেড়ে দেওয়া, এইভাবে আস্তভাবে, এবং তার যে শরীরের অবস্থা যেভাবে আছে, হাত দুইটা এরকম নাকি বাঁকা হয়েছিল, মানে মনে হচ্ছে যে কোনো কিছু ধরার জন্য এরকম হয়ে আছে, দুই হাত এরকম মানে অনেকটা ক্লর মতো করে রাখছে। যাই হোক, টোটাল তার ছবি টবি সব তুলে নিয়ে গেছে পুলিশ এগুলো ইনভেস্টিগেশনের জন্য, এবং পরবর্তীতে তাদেরকে পাঠানো হলো নাকি সেই এজেন্সিতে যেখানে নাকি এই প্যারানর্মাল ব্যাপারগুলো নিয়ে এই ডিপার্টমেন্টে হয়, তো এখানে নাকি ফাইল করতে হয়, ফাইল খুলতে হয়, এরকম কোন ব্যাপার স্যাপার আছে অ্যাকর্ডিং টু আইনুদ্দিন সাহেব। তো এরকম ভাবে তারা ওই কেস ওপেন করেন ওইখানে, এবং এটা নিয়ে নাকি সেই রুকাই এজেন্সিতে তারা কথা বলেন ওইখানে, এবং সেখান থেকে মানে ওই ডিপার্টমেন্টে, তো সেখান থেকে নাকি রুকাইয়া করা হয়, একজন আলেম যেখানে ওখানে দায়িত্বপ্রাপ্ত তিনি রুকাইয়া করেন, এবং রুকাইয়া করে নাকি তিনি জানান যে ওকে একটা জিন এখানে মারছে, এবং মহিলা জিন মারছে, এবং এই ব্যাপারটা নাকি তাদের ওখানকার একজন শ্রমিক দেখছে, টোটাল জিনিসটা শ্রমিক দেখতে পারছে। তো সেই শ্রমিক কেন বলে নাই, তিনি বললেন যে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, সেই জিনিসটা দেখছে ভেতর থেকে। তো যাই হোক, এবং সেই বলে দেন যে তাদের কোন একজন শ্রমিক, এবং সেই শ্রমিকের তিনি একটা ডেসক্রিপশন দেন যে এরকম একজন শ্রমিক দেখছে, কারণ রুকাইয়া রুকাইয়া যারা করেন ওইখানে তারা কিন্তু মোটামুটি ওখানে অন্য জিনের সাহায্যেই এই জিনিসগুলো বের করেন। তো যাই হোক, তারপর বলার পরে তো আনিদুল সাহেবের কলিগ আসেন, এসে খোঁজ খবর নেন তাদের ওইখানে, এবং তিনি সবাইকে ডাকে বলেন যে এর মধ্যে কে 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 দেখছো এই জিনিসটা আমাকে জানাইতে হবে, কারণ আমরা এটা খবর পেয়েছি, তো সুতরাং এটা বলতে হবে কি দেখছো। তো সব চুপ, ভয় একদম মানে চুপ হয়ে গেছে। একজন প্রচন্ড ভয় পেয়েছে, সে মানে কুকড়ায় গেছে, সে নাকি কয়েকদিন এখান থেকে চলে যেতে চাচ্ছিল, তার কাছে ভয় লাগে এই বলে। তো তাকেই জিজ্ঞেস করা হয়, তো সে তারপর স্বীকার করে যে সে দেখছে ঘটনাটা কি ঘটছে। তো বলা হয় তুমি একদিন বলো নাই কেন, তো সে বলছে যে আমি ভয় পাইছি, কারণ আমাকেও ক্ষতি করবে, কারণ আমার দিকে তাকাই গেছে, আমি এর জন্য চলে যেতে চাচ্ছিলাম। তো বলছে কি দেখছো, জিজ্ঞাসা করা হয়। তো তিনি নাকি বলেন তখন যে সে রাত্রেবেলা আসলে মানে তার ঘুম আসতেছিল না, সে মোটামুটি শুয়ে এপাশ ওপাশ করতেছিল, ভাল লাগতেছিল না তার, সে মনে মানে মনে করতেছিল যে একটু বাইরে যাই, একটু বাইরে যাই, হাঁটাহাঁটি করি, এরকম ভাবতেছিল। এগুলো চিন্তা করতে করতে একসময় সে আর না পেরে সে ওখান থেকে বের হয়, বের হয়ে সে তাদের যে কোয়ার্টারের বাইরে এসে বসে থাকে বাইরে। তো বাইরে সুন্দর বাতাস, ভাল লাগতেছে, ফসলের এই যে মাঠের মধ্যে যে বাতাস আসতেছে যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। এবং ওই দিন আকাশে একটা চাঁদ ছিল, চাঁদটা বেশ ধূসর ভাবে মেঘে ঢেকে যাচ্ছে, আবার বেরোচ্ছে, তো তার কাছে বেশ সুন্দর লাগতেছিল। তো এর মধ্যে তিনি দেখেন যে ওখান থেকে তাদের যে মালিক আব্দুল সাহেব, সে বের হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওদিক দিয়ে। তো সে একবার চিন্তা করছিল যে সে আব্দুল সাহেবকে বা আব্দুল ভাইকে ডাক দিবে নাকি, কিন্তু পরক্ষণেই সে ওই চিন্তাটা বাদ দিয়ে দেয়, কারণ সে চিন্তা করে যে তো আমার কফিল বা মালিক, সে যদি রাগ করে আমার উপরে, যদি বলে আমাকে আমি কেন ডাকলাম তারে, এই চিন্তা করে সে চিন্তা করে বাদ, তার মতো সে গুরুকে আমি বসে আছি দেখতেছি। তো চিন্তা করে করে সে তাকায় তাকায় দেখতেছে, তো সে দেখলো যে তাদের যে আব্দুল ভাই, সে হেঁটে হেঁটে চলে গেল সেই পশুর খোয়ারের দিকে, মানে যেখানে নাকি ওই ছাগল থাকে, ছাগলের সেটির দিকে গিয়ে দেখতেছে সেখানে যে সে ওই হালকা আলো আছে, তো আলোতে দেখতেছে সে দরজা টরজা দেখতেছে এরকম। তো সে ওইদিকে আর ফোকাস না করে সেই যে ওখানে শ্রমিক ছিল সে তাকায় আছে দূরে লেকের দিকে। তো লেকের দিকে দেখতেছে খুব সুন্দর লাগতেছে, কারণ ওই লেকের ওই পারে হচ্ছে গিয়ে জমি অনেকটা, এবং তারপর ওই যে বললাম যে জঙ্গলের মতো চাঁদের আলো পড়ছে, ধূসর চাঁদের আলো, খুব সুন্দর লাগতেছে দেখতে। এর মধ্যে সে দেখল দুইটা প্রাণী বের হয়ে আসলো ওই ঝোপঝাড়ের ভেতর থেকে এবং এগোয় আসতেছে লেকের কাছে। তো সে অনেকক্ষণ মানে এত দূর তো ভালো মতো বুঝতে পারতেছে না, চাঁদের আলোতে একটু ডিফারেন্ট লাগতেছে, বুঝতেছে যে ওগুলার গায়ে ধূসর পশম আছে এবং পশমগুলো চাঁদের আলোতে কেমন নড়তেছে। তো সে আরো ভালো মতো দেখার জন্য তো মানে তার মাথায় মানে একটা চিন্তা আসছে যে কি আসতেছে, এবং ওখানে তো ওই যে আব্দুল ভাই দাঁড়ায় আছে, এটা তো ডেঞ্জারাস, যদি ওরকম কাছে চলে আসে তো প্রবলেম, কোনো প্রাণী হইলে। সে তাড়াতাড়ি চলে যায় তাদের কোয়ার্টারের ভিতরে এবং সেখান থেকে যে বাইনোকুলার রাখা ছিল ওইটা নিয়ে আসে, এসে চোখে লাগায় সে তাকায়। চোখে লাগানোর পর বেশ কাছে চলে আসে, দেখে যদি নেকড়ে এবং বেশ মানে ভয়ঙ্কর, দাঁত দুটা সাদা সাদা, দুটা নেকড়ে এবং দুইটা আসতেছে চাঁদের আলো পড়ে, তাদের গায়ের যে পশম সেগুলো কেমন জানি লাগতেছে, বেশ ভয়ের। তো সে একবার ভাবলো যে এখন চিৎকার করবে, সে আব্দুল ভাই বলে চিৎকার করবে, তো ওই চিৎকার করতে যে সে চিৎকার করলো না, সে দেখতেছে যে এগুলা কি ওই লেকের কাছে আসে নাকি। তো দেখতে দেখতে সে দেখলো যে লেকের মোটামুটি কাছে আসছে, এবং এর মাঝে সে আবার একবার তাকায় দেখছে যে ওখানে আব্দুলকে দেখা যাচ্ছে না। তো সে ভাবলো যে কোথায় আছে কে জানে, নাকি চলে গেছে এর মধ্যে। তো সে তাকায় নেকড়েগুলোর দিকেই দেখতেছে যেগুলো কি করে, খুব আগ্রহ তার। তো দেখতেছে নেকড়েগুলো সেই লেকের কাছে এসে একটা একটা সাথে গা ঘষতেছে। তো সে বুঝতে পারলো যে এগুলো এক জোড়া নেকড়ে, মানে একটা পুরুষ একটা নারী, তো দুইটা বসে আছে, বসে একদম কাছাকাছি বসে একদম শুয়ে পড়লো সেই লেকের পাড়ের মাটিতে। এবং তারপর সে দেখলো একটা পা মেলে দিচ্ছে, যে পাটাকে লম্বা করে দিচ্ছে। হঠাৎ সে খেয়াল করলো যে এই নেকড়ের যে পাটা, এটা মানুষের পায়ের মতো ভাঁজ থেকে লম্বা হয়ে গেল। তো এইটাতে তার বুকের মধ্যে থক করে উঠছে শ্রমিকের, প্রচন্ড ভয় পেয়েছে সে। ব্যাপার কি, সে তাকায় দেখতেছে আস্তে আস্তে এই নেকড়ে দুইটা মানুষের শেপের হয়ে গেল, এই নেকড়ে থেকে মানুষ হয়ে গেল, মানে মানুষের শরীর যেরকম, মানুষের চেহারা যেরকম, সেরকম, মানে ভয়ে তার বুকের মধ্যে ধকধক করতেছে, এটা কি দেখলাম আমি। সে দেখলো হঠাৎ করে এই মানে এই যে দুইটা নেকড়ে যে মানুষের শেপ হয়েছে, একটা কিন্তু ছেলে, মানে একজনের চুল অনেক বড়, একটা নারী হয়ে গেছে, একটা ছেলে হয়েছে। সে হঠাৎ করে দেখলো যে নারী নেকড়েটা, মানে নারী যেটা হয়েছে, সেটা মাথা ঘোরায় একদম সরাসরি তাকালো একদিকে, ওই যে খোয়াড়ের কাছের একটা জায়গায়, এবং সেটা চোখ দিলে জ্বলতেছে, এরকম ধক ধক করে জ্বলতেছে। তো ই কিন্তু ভয় পেয়েছে, মানে সেই শ্রমিকটা ভয় পেয়েছে, সে ভয় চোটে দেখলো যে কোন দিকে তাকায় আছে খোয়ারেল, সেই দিকে সে দেখলো তার বাইনোকুলার দিয়ে, বাইনোকুলার দিয়ে তাকায় দেখতেছে ওই জায়গায় খোয়ারের সামনে একটা এইরকম ওই যে পাশের যে দেয়ালটা, সেই দেয়ালটার পাশ থেকে এরকম উঁকি দিয়ে দেখতেছে তাদের সেই আব্দুল ভাই, সে দেখতেছে ওইদিকে, মানে এরকম করে তাই তাকায় দেখতেছে খোয়ারের পাশ থেকে, এবং ওই মেয়ে নেকড়েটা আব্দুলকে দেখে ফেলছে। তিনি অবাক হইলেন যে কি ব্যাপার, এটা কেমন কথা, সে চিন্তা করতেছে যে মালিক এভাবে দেখতেছে কেন লুকায় লুকায়, হয়তো তার মতোই কিউরিয়াস, সে চিন্তা করছে আমিও কিউরিয়াস মালিকও কিউরিয়াস। এবং এই সময় সে দেখলো যে ওই নারী নেকড়ের যে চোখ দুটা জল জল করে দেখতেছিল, এবং সে শ্যাক করে ওখান থেকে মনে হলো যে একটা লাভ দিল, বাতাসের মধ্যে ভেসে সে লেকের এই পারে চলে আসলো, একদম বাতাসে ভেসে, এবং পরবর্তী সময় মনে হলো যে একটা রেখার মতো তৈরি হলো, মানে জিনিসটা এত ফাস্ট, মনে কোন জিনিস যদি খুব ফাস্ট মুভ করে একটা বাতাসে রেখার মতো রেখে যায় আলোর, মানে রেখার মতো আলো রেখে গিয়ে সে থপ করে তাদের যে মালিক ধরে ফেললো, তাকে তাকে ধরে টেনে নিয়ে গেল একদম, মানে মানে মনে হলো ছ্যাঁচড়ায় মাটিতে, এবং সে কিন্তু বাতাসে উঠতেছে, সেই যে নারীটা সে উঠতেছে টেনে নিয়ে তাকে সে ওই লেকের মধ্যে ফেললো। তো এই সিনটা কিন্তু পুরা দেখছে শ্রমিকটা, সে ভয় থরথর করে কাঁপতেছে, সে মনে করছে সে ভিতরে চলে যাবে, সে গেলেও তাই, সে তাড়াতাড়ি তার ভিতরে গিয়ে সে তার ওই জানলা দিয়ে আবার ওখানে, তাদের ওখানে জানলা ছিল, জানলা দিয়ে পর্দা সরায়, পর্দার ফাঁক দিয়ে বাইনোকুলার ধরে আসছে লেকের কাছে, সে ভয় ওদিকে যাচ্ছে না, কারণ সে জানে যে এখানে যদি সে মানে কোন শব্দ করে কিছু করে কোনো সমস্যা হবে। এবং তখন সে দেখলো যে ওই যে পুরুষ যে নেকড়েটা ছিল সেটার চোখও ধকধক করে জ্বলতেছে, এবং সেটা সরাসরি তাকায় আছে তার জানলার দিকে, এবং পরবর্তী সেকেন্ডে দেখলো সেইটা উড়ে, মানে মানে মনে হলো যে ট্রাভেল করে বাতাসের মতো, লাইটের মতো, দুই সেকেন্ডের মধ্যে তার জানলার কাছে চলে আসছে। তো সে ভয়ের চোটে জানলার থেকে পেছন ফিরে পড়ে গেছে, তার তার হাতের বাইনোকুলারও পড়ে গেছে, সে দোয়া পড়তে পড়তে, জোরে জোরে দোয়া পড়তে পড়তে তার বিছানায় উঠে গেল, যে একদম তার যে একটা মোটা কম্বল ছিল ওটা মুড়ি দিয়ে সে দোয়া পড়তেছে, এবং অনেকক্ষণ নাকি সে বুঝতে পারলো তার জানলার কাছে কিছু একটা আছে, এবং তার ওই যে দরজার কাছে ঘস 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 শব্দ হলো যে দরজা দিয়ে ঢুকছে সে। তো সে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সে একসময় ঘুমায় গেছে ভয়ে। তো ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতেছে যে তার কাছে, তার বিছানার কাছে ওই নারী নেকড়েটা আসছে, এবং তার চেহারাটা বেশ সুশ্রী, কিন্তু সে কিন্তু বাইনোকুলারে মোটামুটি দেখতে পারছিল ভালোই, বেশ সুশ্রী চেহারা, কিন্তু সেই চোখ ধকধক করে চলতেছে, এবং তার দাঁতগুলো সে সুচালো, সে নাকি তাকে বলতেছে যে তোদের একটাকে শেষ করছি আর তোর নাম্বার হচ্ছে দ্বিতীয়, তোরা আমাদেরকে দেখছিস। তো সে নাকি স্বপ্নের মধ্যেই চিৎকার করে ওঠে, এবং উঠেই সে দেখে যে তার ওইখান থেকে কেউ নাই, তার ওই যেই তার যে কোয়ার্টারে কেউ নাই, পুরো খালি কোয়ার্টার মধ্যে সে শুয়ে আছে। সে তখন দৌড় দিয়ে বেরোয়, এবং বেরোয় সে তো শুনে যে এখানে যা হয়েছে, তারপর সে হেঁটে গিয়ে দেখে যে আব্দুলের ওই অবস্থা, এবং সে ভয়ে একদম পাংশু হয়ে যায়, সে এর জন্যই চাচ্ছিল এখান থেকে চলে যেতে। তো যাই হোক, এই ব্যাপারটা সে বলে তখন যে আমি এরকম এরকম জিনিস দেখছি, এই ঘটনা ঘটছিল। তো তখন সেই আইনউদ্দিন সাহেবের কলিগ বেশ থমকে যায়, সে চিন্তা করে যে এই শ্রমিকই বা কি বলবে, আসলে এরকম কিছু ঘটছে, কারণ ওই রুকাইয়া সেন্টারের যিনি ছিলেন আলেম তিনিও বলছেন যে তোমার ভাইকে জিন মারছে। যাই হোক, এই স্টেটমেন্টটা তিনি কালেক্ট করেন ওই শ্রমিকের কাছ থেকে, এবং শ্রমিককে বলেন যে ঠিক আছে তোমাকে আমি এখান থেকে সরাই দিতেছি, তুমি এখানে থাকার দরকার নেই, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। তাদের অন্য জায়গায় ব্যবসা ছিল, ওই যে দোকানপাট ছিল ওখানে নিয়ে গেছে, বলছে ওখানে কাজ করো, এখানে থাকার দরকার নেই, যেহেতু তুমিও এরকম দেখছো আমি চাই না তোমারও কোনো বিপদ হোক। আর তার স্টেটমেন্টটা নিয়ে তিনি রুকাইয়া সেন্টারে যান। তো ওই আলেম বলেন যে আসলেই ও যা বলছে ঠিক এরকমই কিছু ঘটছিল এখানে, এবং সবকিছু তো মানে তাদের কাছে একদম ক্লিয়ারলি বলে না, তো বলতেছিল যে আমিও এরকম ভাবেই শুনছি যে এরকম ভাবেই হয়েছিল জিনিসটা, তোমার ভাইকে সে কোন জিন্নাতের একসাথে মানে তাদের ইন্টিমেট সময় সে দেখছিল, এবং এই দেখাতে সেই জিন্নাত তার উপরে ক্রোধ হয়ে তাকে এরকম ভাবে মেরে ফেলছে। আর এই শ্রমিকটা আসলে অ্যাক্সিডেন্টলি সে ওই জায়গায় পড়ছিল, সে দেখে ফেলছে, তা সে কিন্তু অত আগ্রহ নিয়ে দেখে নাই, বাট তোমার ভাই যে ছিল আব্দুল কিন্তু খুব আগ্রহ নিয়ে ওখানে দেখতে গেছিল, এবং সে লুকায় লুকায় দেখতেছিল ব্যাপারটা, সে এই কারণে কিন্তু তার এই ক্ষতিটা হয়েছে। তো যাই হোক, এইটা বলার পরে তখন আর কি করবে, আসলে আনিদুল সাহেবের কলিগ শুনছে, এবং তার ভাই এইভাবে চলে যায়। তো কিছু তো করার নাই। এরপর থেকে শ্রমিকরা খুব কেয়ারফুল থাকতো, তারা রাতের বেলা ওখানে ই করতো না, আর যদি কোন রকমের সন্দেহজনক কিছু দেখত সাথে সাথে তারা ওখানে বেল বাজায় দিত ওখানে, আর কেউ বের হয়ে ওই জায়গায় আর ঘোরাঘুরি করতো না রাতের বেলা। রাতের বেলা ঘোরাঘুরি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং শ্রমিকরা যে কিছু দেখেনি তা না, শ্রমিকরা কিন্তু এরপর অনেক সময় দেখতো যে ধূসর নেকড়ে বের হয়ে আসে ওই ফাঁকা জায়গায়, এই পাশে আর আসে না ওই পাশে, এবং তারা ওই দেখলে নেকড়ে দেখলে আর তারা ওইটার মানে পরবর্তী কিছু আর দেখতে চাইত না, তারা ওই নেকড়ে দেখলে এখানে বেল বাজায় দিত। আর বেলের যে লাউড শব্দ হইত অনেকটা ওই যে ব্যাংকের অ্যালার্মের মতো ক্রিং ক্রিং জোরে, তো ওইটার শব্দেই ওই নেকড়ে টেকড়ে চলে যেত। আর তারা ওই রাতের বেলা নিজেরা আর বের হয়ে কখনো ওই পশুর খামার দেখতে যেত না আর কি, ওইটা ওইরকমই থাকতো, সন্ধ্যার আগে ওইটা ওরা তারা লকটক করে দিত আর এরকম ভাবে থাকতো। আর রাতের বেলা ওই যে অনেক সময় তারা ওই একটু দেখত দূরে কোথাও কিছু দেখা যায় কিনা, বাইরে বেরোতো না আর কেউ। তো যাই হোক, এটা বেশ ভয়ের একটা ব্যাপার হয়েছিল তখনকার আশেপাশের ফার্মেও নাকি আর রাতের বেলা কেউ যে ওখানে বসতো না এরকম কিছু দেখতো না, তো এই কথাটা নাকি প্রচলিত হয়ে গেছিল এখানে, যেটা আমাদের কাছে শেয়ার করলেন আইনুদ্দিন। তা সে তার কলিগের কাছ থেকে শুনছেন ঘটনাটা, তার কলিগ তাকে শেয়ার করছে এবং এই কলিগের ভাইয়ের সাথেই এই ঘটনাটা হয়েছিল ওখানে। তো যাই হোক, আশা করি আপনার কাছে ভালো লাগছে এই সৌদি লেজেন্ড, এবং এটা কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। এবং আমি জানি মরুভূমিতে অনেক রকমের ঘটনা ঘটে, সেগুলো কিন্তু বেশ ভয়ের। ওই যে আপনাদেরকে বলছিলাম একবার মনে হয় যে আমাদের এক ভাই শেয়ার করছিলেন যে তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে এক জায়গায়, তারপর দেখলেন যে একটা বাচ্চা কাঁদতেছে, গাড়ি থেকে নেমে বাচ্চাটাকে বলতেছেন যে কাঁদতেছে কেন, দেখে যে বাচ্চাটা হঠাৎ করে তার সামনে বড় মানুষে পরিণত হয়ে মুখের সামনে থেকে হাত সরায় হাসতে হাসতে চলে গেল। তো সে ভয় একদম ফ্রিজ হয়ে গেছিল, মানে একদম মানে প্রায় সে ফ্রস্ট হয়ে গেছিল ওখানে ভয়ে, ওখান থেকে যত দ্রুত সম্ভব পলাইছে, এবং সেটা ছিল অনেকটা সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা ঘনে আসার সময়। তো যাই হোক, এই ছিল আইনুদ্দিন সাহেবের শেয়ার করা ঘটনা, বেশ ইন্টারেস্টিং ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত অলওয়েজই আমি চাই যে আপনারা আমাকে শেয়ার করেন। আমাদের কাছে আপনাদের মতামত জানাবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। দিতে পারেন কোন মিথ বা লেজেন্ড, সেটি যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো। তাহলে এখন আর কথা না বাড়িয়ে আমি চলে যাব পরবর্তী ঘটনায়। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে দেবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার ফিরে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ফরিদ আহমেদ ঢাকার মোহাম্মদপুর থেকে। ফরিদ সাহেব তাদের গ্রামের বাড়ির একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাব ফরিদ সাহেবের পাঠানো ঘটনায়। 90 সালের কথা, বেশ পুরনো কিন্তু, এবং ফরিদ সাহেবদের দেশের বাড়ি ছিল খাল বিলের এলাকা, মানে সেখানে অনেক ছোট ছোট খাল বিল আছে এবং অনেক রকমের ঘটনা সেখানে চড়ে বেড়ায়, মানে মানুষ অনেক রকমের ঘটনা শুনতে পায় এবং অনেক রকম ঘটনা ঘটে। তো ফরিদ সাহেবের চাচা মেজু চাচা তিনি ছিলেন বেশ মাছ ধরায় পারদর্শী মানুষ এবং তার শখও ছিল মাছ ধরা, এবং খালবিল এলাকায় যারা থাকে তারা মাছ ধরতে বেশ পছন্দ করেন। তো তিনি ছদ্মনাম ব্যবহার করতে বলেছেন এই যারা এখানে ক্যারেক্টার ছিল তাদের। তো আমি ধরে নিলাম ফরিদ সাহেবের চাচার নাম ছিল কলিম সাহেব। তো কলিম সাহেব মাছ ধরতে খুব পছন্দ করতেন, এটা তার পেশা ছিল না, তিনি শখে ধরতেন, মানে বাসায় ধরে আনলে এটা একটা বিশাল ব্যাপার হতো, বাসায় সেই মাছ নিয়ে কথা হতো, গল্পগুজব হতো, রান্না বাড়া হতো, মানে এটাই একটা মজা। আবার দেখা যেত পাশের বাড়িতে আত্মীয় স্বজন তাদের সাথে শেয়ার করা হতো। যাই হোক, তো কলিম সাহেব মাছ ধরায় খুব আগ্রহী মানুষ ছিলেন, আর তার সাথে তার বন্ধু একজন ছিল এবং তার নামটাও এখানে ছদ্মনাম দিতে হবে, তো তার নাম আমরা ধরে নিলাম আলম। তো আলম সাহেব তার সাথে মাছ ধরতেন, দুজনেই সময় করে বেরিয়ে যেতেন এবং তাদের মাছ ধরতে যাওয়ার সময়টা ছিল ঠিক রাতের শেষ অংশে, মানে শেষ রাতের দিকে তারা বেরোতেন যার যার মতো, মানে কলিম সাহেব তার নিজের মতো বেরোতেন এবং আলম সাহেব তার মতো বেরোতেন। এবং তাদের দুই বন্ধুর সাধারণত দেখা হতো ওই খালের ওইখানে যেখানে তাদের নৌকা থাকতো, কোষা নৌকা বেঁধে রাখতো, সেখান থেকে তারা বের হয়ে যেতেন, গিয়ে মাছ ধরতেন, গল্পগুজব করতেন, আড্ডা দিতেন, এবং যখন আকাশ পরিষ্কার হয়ে যখন ফজরের আজান দিত তখন তারা আস্তে ধীরে, ফজরের আজানের পর আস্তে ধীরে তারা মুখ করে চলে আসতেন। এইভাবেই তারা দুই বন্ধু মাছ ধরতেন। একদিনকার কথা, ওই দিনও আবহাওয়া বেশ সুন্দর। কলিম সাহেব ঘুমানোর আগে প্ল্যান করলেন যে আজকে বেরোতে হবে, আর তার সাথে আলমের আগে কথা হয়েছিল। তো যেহেতু তাদের মধ্যে টাত্তার কানেকশন, মানে বুঝতে পারে, তখন তো এরকম মোবাইল ফোন টোন ছিল না যে দেখা হবে ওইখানে। তো ওইভাবেই কলিম সাহেব ঘুমালেন, খাওয়া দাওয়া করে ঘুমায় গেলেন রাতের বেলা। তো তার ঘুম ভাঙলো হঠাৎ। ঘুম ভেঙে তার কাছে মনে হচ্ছে যে বেশ ফর্সা হয়ে গেছে চারিপাশ, বেশ আলো। তো তিনি চিন্তা করতেছেন যে এখন কি রাতের শেষ অংশ নাকি মানে একেবারে ফজরের সময় হয়ে গেছে প্রায়। এগুলো চিন্তা করতে করতে তিনি বললেন, না আজকে যাওয়াই লাগবে, মাছ ধরবই। চিন্তা করে তিনি তাড়াতাড়ি তার জিনিসপত্র নিলেন, গোছালেন এবং তার হারিকেনটা নিয়ে তিনি বেরো আসলেন ঘরের থেকে বাইরে। তো উঠানে বের হয়ে দাঁড়ায় তিনি দেখতেছেন যে আকাশে একেবারে ফকফকা জোছনা, মানে এত আলো, মানে চারিদিক ধুয়ে দিচ্ছে চারিপাশ। তিনি চিন্তা করলেন, আমি কি একটু আর্লি বের হয়ে গেলাম? তাকায় দেখলেন যে হাতে ঘড়িটাও নাই, মানে তিনি একটা ঘড়ি পরতেন ওখানে ওই সময়, কোয়ার্টস ঘড়ি। তো মানে ওগুলোই পছন্দ ছিল মানুষের, সিকো ঘড়ি, সিকো ফাইভ। তো তিনি দেখলেন যে ঘড়িটা হাতে পরেন নাই। যাই হোক, উঠানে চলে আসছেন, আর কিছু করার নাই, ঘড়ির চিন্তাও করলেন না, ঠিক আছে যাই। জিনিসপত্র নিয়ে তিনি হাঁটা দিলেন। তো হেঁটে যাচ্ছেন, বেশ বাতাস, সুন্দর বাতাস, মানে একেবারে মৃদুমন্দ বাতাসে গায়ে লাগতেছে এবং পুরো গ্রাম ঘুমাচ্ছে, মানে মনে হচ্ছে একটা বাসায়ও শব্দ কিছুই নাই, মানে একদম নিস্তব্ধের মধ্যে ঝিঝি পোকা ডাকতেছে এবং দূরে কোথাও শিয়াল ডেকে উঠল। তো তখন কলিম সাহেব ভাবতেছে, এমন একটু আগেই বের হয়ে গেছি, এটা কি ঠিক হলো এরকম রাতে বেরোনো, একদম নিশুতি গ্রাম? এগুলো চিন্তা করতে করতে তিনি চলে গেলেন একসময় খালের কাছে। তো খালের কাছে যে যেটা দেখলেন যে একদম নীরব খাল, আলো পড়ছে এক পাশে গাছের, এই পাশে গাছের জন্য খালের অর্ধেক গাছের ছায়ে ঢেকে গেছে, আর ওই পাশে মানে দেখা যাচ্ছে যে পানির মধ্যে যতটুকু জোছনা পড়ছে ওই জায়গাটুকু মনে হচ্ছে একদম পানির ঘোলা পানি, সেই ঘোলা পানিটা সাদাটে হয়ে গেছে এরকম, চাঁদের আলো পড়ে এরকম লাগতেছে। তো তিনি আবার তখন ভাবতেছেন, একদিক থেকে ভালো হয়েছে এই জোছনাতে মাছ উঠে আসে উপরে। এই চিন্তা করতে করতে তিনি হেঁটে হেঁটে গেলেন, তার নৌকা যেখানে বেঁধে রাখছিলেন ওখানে কয়েকটা নৌকা বাঁধা থাকত, তো তার নৌকাটা তিনি পেলেন এবং তিনি ওই চাবি দিয়ে তার শিকল খুলে নৌকাটাকে খুললেন, খুলে তিনি উঠলেন। তো উঠে তিনি দেখতেছেন একপাশে তার বন্ধু যে আলমের নৌকা তখনো বাধা, মানে আলম বের হয় নাই। একবার ভাবতেছেন যে আলমকে কি ডাকবো আমি, মানে ডাক দিয়ে যাব, ও আসবে? না, ও এমনি আসবে না, ও তো জানে আমি তো বলছিলাম যে মাছ মারতে যাবো এরকম। তিনি চিন্তা করে তিনি তাড়াতাড়ি নৌকাটা নিয়ে তাড়াতাড়ি, আবার দুই বন্ধুর মধ্যে কম্পিটিশন ছিল কে বেশি মাছ পায়, এরকম ব্যাপার স্যাপার ছিল আর কি। তো তিনি নৌকাটাকে ঠেলে নিয়ে গেলেন, হারিকেনটা চালাইছেন, নৌকার মাঝখানে রাখছেন, নৌকা তিনি ঠেলা দিতে দিতে, মানে এরকম লগির মতো ছিল, ওটা দিয়ে ঠেলা দিয়ে দূরে নিলেন। তারপর তিনি নৌকা বাওয়া শুরু করলেন। যাচ্ছেন, তিনি জানেন যে কোন জায়গাটায় মোটামুটি মাছ ভালো পাওয়া যায় এবং ওই মাছ ধরতে ধরতেই একটা অভ্যাস হয়ে গেছে তার। এরকম নৌকা বাইতে বাইতে চলে আসছেন একটা জায়গায়। তো সেই জায়গাটা হচ্ছে এরকম যে মাঝখানে ওইখানে একটা মানে এরকম ঢিবির মতো আছে, ট্যাক এরকম বড় গোল, এবং সেই জায়গাটা বেশ জংলা এবং সেটার মধ্যে তাল গাছ আছে বড় দুইটা, দুটা বড় দুইটা তাল গাছ এবং একটা নারকেল গাছ এরকম কাত হয়ে আছে পাশে। তো ওই জায়গাটাকে মানুষজন সাধারণত ব্যবহার করে না, কারণ ওই জায়গাটা নিয়ে একটু ভয় আছে মানুষের। অনেকে বলে যে ওখানে নাকি পুরনো কবর ছিল, মানুষ একটু ভয় পেত ওই জায়গায়। কিন্তু এই কলিম সাহেব এটা নিয়ে এত চিন্তা করেন, ওই ট্যাকটাকে তিনি দেখছেন এবং তিনি জানেন ওই ট্যাকের কাছাকাছি জায়গায় ভালো মাছ পাওয়া যায়, এটা তার ভালো আইডিয়া আছে। তো তিনি করলেন কি, নৌকা নিয়ে বাইতে বাইতে ওই ট্যাকের কাছেই চলে আসলেন। এসে তিনি ট্যাকের গায়ে নৌকা ঠেকাই দিলেন একপাশে, ওই জায়গাটা একটু নিচু, ওই যে নারকেল গাছ আছে ওই জায়গায় তিনি নৌকাটা ঠেকাই দিলেন, দিয়ে ওই জায়গায় তিনি ওই লগি দিয়ে আটকায় তারপর তিনি নৌকাটারে নোঙর করলেন, মানে নোঙর করলেন মানে আটকাইলেন আর কি। আটকায় তিনি তার সবকিছু রেডি করতেছেন এবং তিনি মাছ ধরতেন জাল দিয়ে, তিনি সাধারণত বড়শি ফেলতেন না, জাল দিয়ে মাছ ধরতেন। তো তিনি সবকিছু রেডি করে তার জালটা মারলেন এবং ফস করে জাল পড়ছে, পড়ার পর তিনি জাল টানা দিলেন, আবার টেনে উঠাচ্ছেন, নৌকা হালকা হালকা কাঁপতেছে, যেহেতু সে এরকম সামনে পিছিয়ে করতেছে হারিকেনটা রাখা এবং রাতের নিস্তব্ধতা মানে একেবারে মানে অন্যরকম ভাবে একটা প্রভাব ফেলছে। কলিম সাহেব বুঝতেছেন যে আসলে একটা রং টাইমে মাছ ধরতে আসা হয়েছে, এই সময় তিনি আসেন না, এরকম একটা অবস্থা। তো তিনি জাল টানতেছেন, জাল টানতেছেন, হঠাৎ করে তার মনে হলো পেছনের যে এই তার ট্যাক, মানে ওই যে মাটির যে উঁচু ঝিবিটা, ওখানে পাতার মধ্যে কেউ যেন হাঁটা চলা করতেছে, দৌড়াইলে যেরকম হয় শুকনা পাতার মধ্যে যদি কেউ দৌড়ায় থপ 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 পা ফেলে, সেরকম শব্দ পাইতেছেন। তো তিনি কিন্তু জালটা টানতেছেন আর এই শব্দ পাইতেছেন, মনে ডানে একবার দৌড়ায় আসতেছে, আবার একবার দৌড়ায় বামে যেতেছে শুকনা পাতার মধ্যে দিয়ে, অনেক গাছের পাতা পড়ে আসতো। কে এখানে, এখানে আবার কে, বান্দর টান্দর আসছে নাকি, চিন্তা করতেছেন তিনি। চিন্তা করতে করতে এক সময় তিনি জাল উঠায় ফেললেন, জাল উঠায় জাল থেকে বেছে বেছে মাছ, তিনি মাছ উঠছে, অনেকগুলো মাছ উঠছে, লাফাইতেছে, এগুলাকে তিনি নিয়ে তার ওই বালতি আনছেন, যে বালতির মধ্যে ফেলতেছেন, বেছে বেছে বালতিতে ফেলতেছেন। এই সময় তিনি পেছনে শব্দ শুনলেন, মনে হলো জোরে কেউ শ্বাস ফেলল, এরকম একটা অবস্থা। তিনি কে তো, তিনি আবার এরকম তাকাইলেন পিছন দিকে, দেখলেন যে কোনো কিছু নাই, চুপচাপ। আবার তিনি শব্দ পেলেন যে পাতার উপর দিকে পা ফেলে ফেলে আসতেছে ট্যাকে। তো তিনি চিন্তা করলেন কি গ্রামের কেউ আসছে নাকি এখানে এই রাত্রে বেলা। তো অবাক হলেন যে না, আসলে তো আসার কথা না, কেন ট্যাকের আশেপাশে তিনি নৌকাও দেখেন নাই। তিনি হারিকেন উঁচু করে ধরলেন ওদিকে দেখার জন্য, তো হারিকেনের আলো এত ভিতরে ঠিক মতো পৌঁছায় না। তো আবার হারিকেন নামা রেখে তিনি মাছ বাছায় মন দিলেন, একটু ভয়ও লাগতেছে, গাটা একটু কাটা দিচ্ছে আর কি। এই সময় তিনি হঠাৎ শুনলেন তার বন্ধুর গলা, ওই আলমের, বলছে এই হলিম, তুই মাছ ধরতে আসলি, একা আসলি, আমার ডাকলি নে, আয় দিকায়, উপরে উঠায়, উপরে উঠায়, একটা জিনিস দেখায় এদিকায়। তো তিনি একটু থতমত খেয়ে গেলেন যে কিরে আলম আমার ডাকতেছে, কেমন কথা। আর তার মাথায় একটা চিন্তা আসলো, আলম কিন্তু ছিলেন একটু মানে তিনি কথা বলতে বেঁধে যেত তার কথা, মানে একটা কথাকে মানে পুরোপুরি একবারে বলতে পারত না, তিনি এতগুলো শব্দ আলম একবারে বলল, তার কাছে একটু খটকা লাগলো, কিন্তু কণ্ঠটা কিন্তু আলমের মতোই, হ্যাঁ মানে একদম আলমের মতোই। তো তিনি চিন্তা করলেন যে ঘটনা, তিনি বললেন এই আলম তুই এখানে কেন, তোর নৌকা কই, বলে আসে নৌকা আসে, তুই আয় এদিকে আয়, উঠে আয় উঠে আয়, তোর একটা জিনিস দেখাই, মাছগুলো রেখে আয় এখানে। তো তিনি আর কোনো চিন্তা না করে তিনি ওই মাছের জাল থেকে যা মাছ ছুটাইছেন ছুটাই রেখে তিনি জালটাকে একবার ফেললেন। তিনি রওনাই দিতে গেছিলেন, কারণ আলমের সাথে সাধারণ কথোপকথন যা হয় সেরকম আর কি কথা হচ্ছে, তো মানে সেইভাবেই তাকে ডাকছে আর কি। তিনি উঠে হঠাৎ তার মনে পড়লো যারি আলম এখানে, আলমের নৌকা আমি বাধা দেখছি, আলম এখানে আসলো কোত্থেকে, আর কণ্ঠস্বর একেবারে আলমের মতো হলো, আলমের মতো কথা কিন্তু বাড়তেছে না। তো তিনি একটু চিন্তায় পড়লেন, এবং গ্রামের মানুষজন তো এইসব অনেক কিছু নিয়ে মানে জানেন তারা ঘটনাটা কি, মানে অনেক সময় এরকম উল্টাপাল্টা জিনিস হয়। তিনি বুঝতেছেন তিনি একটু আর্লি এসে পড়ছেন, রাতটা বেশি আর্লি, তো তার হাতে ঘড়ি নাই দেখে তিনি বুঝতে পারতেছেন না। তো তিনি একটু বুদ্ধি করে বললেন যে আলম তুই কিভাবে আসলি, তোর নৌকা কোথায় রেখে আসছিস তুই, বলে আরে আসে আসে নৌকা এই পাশে নিয়ে আসছি, নৌকা নিয়ে আসছি এই পাশে, আমি ওই পাশে রাখছি, তুই আয় না তোর একটা জিনিস দেখায়, খুবই সুন্দর দেখে যায়, এদিকে উঠে আয় উঠে তাড়াতাড়ি। তো কলিম সাহেব তখন বুঝলেন যে এইখানে বিশাল কোন গন্ডগোল আছে, এটা কোনো মতে আলম হতে পারে না, কারণ আলম কখনো এক নাগাড়ে এত লম্বা কথা বলেন, আলমের কথা আটকায় যাবেই, আর কণ্ঠ যদিও এক। আরেকটা ব্যাপার হচ্ছে যে আলমের নৌকাকে তিনি বাধা দেখে আসছেন ওখানে, তিনি যতক্ষণ এখানে আসছেন ততক্ষণ আলম ওই নৌকা নিয়ে আসার কথা না, আর আসলে তিনি দেখতে পেতেন, আর আলম নৌকা নিয়ে ওই পারে রাখছে এটা তার কাছে বিশ্বাস হল না। তো তার কাছে বিশাল এটা সন্দেহজনক মনে হয়েছে জিনিসটা, তিনি বুঝতে পারছেন এটা এখন উপরি জিনিস, তারা গ্রামের মানুষ উপরি জিনিস বলতেন। তো তিনি বললেন আলম আমি ওই পাশে একটা ডাল পুঁতে রেখে আসছি, আমি আসতেছি, তারা ওই ডাল পুঁতে রাখছি ওখানে, আমি মার্ক দিয়ে রাখছি ওই জায়গায় আমি জাল ফেলবো, তারা আমি এক মিনিটের মধ্যে আসতেছি তারা বলে তিনি খুব সন্তর্পণে খুব দ্রুত তার এখান থেকে লগি থেকে তিনি তার দড়ি ছুটায় তিনি তাড়াতাড়ি নৌকাটাকে ঠেলা দিয়ে দূরে নিয়ে আসলেন, মানে ওই পাড় থেকে দড়ি নিয়ে আসলেন, এবং দোয়া পড়ে পড়ে নিজের গায়ে ফু দিচ্ছেন, তিনি দোয়া পড়ে নিজের গায়ে ফু দিচ্ছেন। তো তিনবার যখন দোয়া পড়ে ফু দিচ্ছেন এই সময় তিনি পিছন থেকে একটা হাসির শব্দ শুনলেন, মনে হলো যে কেউ কিছু একটা বুঝে ফেলছে, এরকম হাসতে হাসতে হাসতেছে ওখান থেকে। তিনি তাকায় দেখলেন চাঁদের আলো পড়ছে, ওই যে নারকেল গাছটা ছিল তার ওখানে এরকম কাত হয়ে আছে পানির উপরে, ওই নারকেল গাছের উপরে কেউ একজন বসা, অনেকটা মানে বানর যেভাবে বসে থাকে সেইভাবে বসে আছে ওখানে ধরে, এবং তার চোখ দুটো জল জল করতেছে, মনে হচ্ছে একটা অন্ধকার, অন্ধকার একটা অবয়ব মানুষের মতো, মানে পুরো একটা মানুষের মতো অন্ধকার অবয়ব, চোখ দুটো জ্বলতেছে, ঠিক বানর যেভাবে বসে থাকে সেভাবে বসে আছে, এবং চাঁদের আলো পড়ে ওই জায়গাটা একদম ডিপ অন্ধকার হয়ে গেছে, ওখান থেকে দুটা চোখ জ্বলতেছে, সেটাই হাসতেছে। তাকে শুধু বললেন কিরে কলিম চলে গেলি, ভয় পাইছিস? এটা শুনে তার বুকের মধ্যে একদম ধক করে উঠছে কলিমের, তিনি তাড়াতাড়ি নৌকা মানে তাড়াতাড়ি বাওয়া শুরু করলেন ওখান থেকে। তার মনে হতেছে যে মানে তাকে হয়তো কিছু একটা এসে ওখানে ধরবে বা এরকম, প্রচন্ড রকমের ভয় পেয়েছেন তিনি, কারণ এরকম অনেক ঘটনা গ্রামে শুনেন। তিনি দ্রুত নৌকা বাওয়া শুরু করলেন এবং বেয়ে আসতেছেন। তো তিনি বুঝতে পারলেন যে তার পেছনে নৌকার থেকে বেশ পেছনে কোন একটা মাছ বা কোনো বড় কোনো কিছু একটা ঘাই দিতেছে মাঝে মাঝে, মানে ভস করে একটা মানে বাবলের মতো উঠতেছে নৌকার পিছনে। তো তিনি আরো জোরে জোরে নৌকা বাঁধছেন, দোয়া পড়ে তো নিজের গায়ে ফু দিয়েছেন তিনি, এবং ওই জিনিসটা বাবলটা আস্তে আস্তে তার নৌকার একদম কাছে এসে উঠল এবং জোরে তার নৌকার পাশ থেকে স্রোত গেল, নৌকাটা কেঁপে উঠছে একদম, পড়ে যাবে এরকম একটা অবস্থা। তো তার কাছে মনে হলো কোন একটা কিছু তার নৌকা ডুবানোর চিন্তা করতেছে, তো যখন তিনি ভয়ে মানে একদম মানে কাত হয়ে গেছেন, তিনি এই সময় দেখলেন যে তার মানে বাড়ির যে ওই ঘাটটা কাছাকাছি, তিনি জোরে জোরে দোয়া পড়তে পড়তে নৌকা বাওয়া শুরু করলেন। জোরে জোরে নৌকা বাইতেছেন এবং তিনি দেখতেছেন যে ঢেউ বেশ বড় রকমের আছে। একসময় কাছাকাছি এসে তাড়াতাড়ি তিনি ওই নৌকা তার ঘাটে রেখে দৌড় দিলেন সোজা, মানে নৌকাটাকে কোনো মতে বেঁধে আর কি, কোনো মতে দুই তিনটা প্যাঁচ দিয়ে বেঁধে তিনি ঝেড়ে দৌড় দিলেন, শিকল দিয়ে আটকাইলেন না, তার হাতের বালতি নিয়ে দৌড়াচ্ছেন তিনি। আর তার কাছে মনে হচ্ছিল যে একটা দমকা হাওয়া তার পেছন পেছন আসতেছে, এবং কারণ তিনি বুঝতে পারতেছেন বাতাসটা একটা সার্কেলের মতো ঘুরতেছে আশপাশ দিয়ে, এটা তিনি বুঝতে পারছেন যে সার্কেলের মতো একটা বাতাস তার পেছনে পেছনে ঘুরতেছে, কারণ তিনি গাছপালা নড়তে দেখছেন কিন্তু এই হাওয়া দূর পর্যন্ত বিস্তৃত হয় না। মানে একটা বাতাস যদি ঘূর্ণি দিয়ে ঘুরে অনেক সময় দেখা যায় যে শহরও দেখা যায় যে বাতাসের একটা ছোট্ট ঘূর্ণি এরকম ঘুরে এদিক ওদিক দিয়ে, তো ওইরকম কিন্তু বেশ আরেকটু বড় এরকম ঘুরতেছে। তিনি ভয় ভয়ে দৌড়াচ্ছেন এবং তার মনে হচ্ছিল তার শরীরের টেম্পারেচার বেড়ে গেছে। একসময় তিনি ঘরে চলে আসেন, ঘরে এসে তিনি বালতিটা কোনো মতে তাদের রান্নাঘরে পাড়ে রেখে দরজার মধ্যে তিনি দুমাদম কিল মারেন, মানে তার ঘরে কিন্তু তিনি লক মানে লাগায় বেরিয়েছেন, মানে কিন্তু তিনি কিল মারতেছেন, তার আর মনে নাই, জোরে জোরে কিল দিয়েছে। তখন তার মা উঠে গেছে এবং তার মা স্ত্রী সবাই উঠছে কি ব্যাপার, আসছে, আসার পর তিনি বলতেছেন যে আমি এরকম ভয় পাইছি, এই ব্যাপার এরকম এরকম ঘটনা ঘটছে। ওনার মা তাকে তাড়াতাড়ি ওই যে দায়ের উপর লবণ দিয়ে গ্রামে যেটা করে খাওয়াইলেন, দোয়া দরুদ পড়ে ফু দিলেন এবং তাকে ওই সময় শরীর টরি পরিষ্কার করে দিলেন, বারবার ঝাড়লেন, বললেন যে রাত্রে বেলা এরকম। তো খুব ভয় পেয়েছেন, ওনার জ্বর আসলো, হু হু করে জ্বর আসলো রাতের বেলা, বেশ জ্বর। ভোরবেলা ওনার মা খবর দিলেন একজনকে দিয়ে, ওখানে মসজিদের যিনি ইমাম ছিলেন ওনাকে বললেন যে আমার ছেলের খুব সমস্যা হয়েছে, এরকম জ্বর, ভয় পাইছে রাত্রে। তো এর মাঝে ওনার আম্মা যখন এই ঘটনা শুনছেন, তিনি খবর নিতে পাঠাইছিলেন আলমদের বাসায় যে আলম কি রাত্রে বেরিয়েছিল নাকি, মানে আর কিছু বলতে নিষেধ করছেন যে আলম কি রাত্রে মাছ ধরতে গেছিল। তো ওখান থেকে খবর আসছে যে না, আলম মাছ ধরতে যায়নি। তো তিনি শুনে আর কথা বলেন নাই আর কি, ওই সম্বন্ধে আর কথা বলেন নাই। তো এক সময় মৌলভী সাহেব আসলেন বাসায়, এসে তিনি ঝাড়লেন, যেহেতু ভয় পাইছে জানে অন্য কিছু না, তাকে ঝেড়ে দিয়ে বললেন যে ওরে মানে খারাপ জিনিস নিয়ে যেতে চাইছিল ডেকে এসে, আপাতত আর অনেকদিন মাছ ধরতে যেতে দিয়েন না। দোয়া দরুদ পড়ে দিল আর বললো যে এরকম রাত্রেবেলা ওর সাথে বাইরে কেউ যায় না আর কি, বাথরুম টাথরুমে যায় যে দোয়া দরুদ পড়েন বাসায় এরকম বলে মৌলভী সাহেব দিয়ে আর কি চলে গেলেন, পানি পড়া দিয়ে গেলেন। এরকম সময় পার হয়েছে অনেকদিন এবং এর মাঝখানে কলিম সাহেব মোটামুটি মাছ ধরার অভ্যাসটা ছাড়লেন, তিনি রাতের বেলা মাছ ধরতে যাইতেন না এবং এই ঘটনাটাও তিনি আর বলেন নাই অনেককে ভয়ে। তো তার বন্ধুকে স্পেশালি বলেনি নে আলমকে। তো আলম সাহেব কিন্তু মোটামুটি মাছ ধরতে যাইত এর মধ্যে, তো সেও দুই একবার গিয়ে ওই কলিমকে না পেয়ে আর তিনিও কমায় দিয়েছিলেন। তো অনেকদিন পর, বেশ অনেকদিন পর আলম সাহেবের সাথে নাকি একটা ঘটনা ঘটে। আলম সাহেব এরকম রাতের বেলা বেরিয়েছেন, তো তিনি জানেন যে ওই দিন যে কলিম না, কলিম বেরোও না খুব একটা মাছ ধরতে, তো তিনি বের হয়ে গেছেন মাছ ধরতে এবং খুব কোইনসিডেন্টলি তিনি গেছেন সেই যে ওই ওই যে ট্যাগটা ডিবিটা ওইটার কাছেই। তো উনি ওখানে যে ওনার মতো ওই সেদিনকার মতো যেরকম ভাবে কলিম সাহেব মাছ ধরতে গেছিলেন ঠিক একইভাবে তিনিও নৌকা আটকায় মাছ ধরতেছেন ওখানে। তা আলম সাহেব নাকি একটু সোজা সরল ছিলেন, মানে একটু তার মাথায় মানে এইসব চিন্তা ভাবনা একটু কম আসত। তিনি নাকি হঠাৎ শুনেন তাকে জিজ্ঞেস করতেছে যে এই আলম মাছ ধরতে আসছিস, একেবারে গলা একেবারে তার বন্ধু কলিমের মতো। তো তিনি বলে আরে তুই আসছিস, তুই তোর তোর নৌকা কই, তুই তোর নৌকা কই, বলছে আমার নৌকা ওই পাশে বাতা, তুই উপরে উঠে আয়, উপরে উঠে আয়, তোর সাথে কথা আছে। তো তিনি বলতেছেন আরে না আমি এখানে বসে দিছি, আমি মাত্র মাছ উঠাইছি, মাছ রাখতেছি, তুই আয়, তুই নিচে আয়, তো আমি এখন উঠবো না, এটা বলতেছেন আলম সাহেব সহজ ভাবেই বলছেন যে আমি এখন উঠবো না। একটু পরে তিনি দেখতেছেন যে ওই তার বন্ধু কলিম বেরোচ্ছে উপরে ওই যে ওই জঙ্গলার ভিতর থেকে বের হয়ে আসছে এবং এসে নৌকার মধ্যে উঠে বসল। তো উঠে বসছে, তার হারিকেনটা ছিল ওইদিকে, হারিকেনের হালকা আলো কলিমের চেহারা বসছে পড়ছে। তো তার কাছে কেন যেন একটু আলমের কাছে অন্যরকম লাগতেছে, আলম সাহেব দেখতেছে যে কলিমের চেহারাটা একটু কেমন যেন বিষণ্ণ টাইপের অন্যরকম। তো হঠাৎ করে তার দিকে তাকালো, তাকানোর পর তিনি দেখতেছেন যে মনে হচ্ছে যে তার চোখের মণির রংটাই একটু অন্যরকম আর চোখটা মনে হচ্ছে কেমন যেন চোখের রগগুলা ভাসতেছে। তো তিনি একটু অবাক হলেন যে এরকম তো চোখ কেমনে হয়, মানুষের চোখ এরকম হয়। তিনি একটু আলম সাহেব একটু ভয় পেয়েছেন, তার কাছে মনে হচ্ছে কলিম কে তোর এরম দেখাচ্ছে কেন, বলে কিরম দেখাচ্ছে, কেমন জানি দেখাচ্ছে, তুই মাছ পাইছিস, কলিম সাহেব তাকে জিজ্ঞেস করে, এবং জিজ্ঞেস করার ভঙ্গিটাই কেমন একটু মানে রাফ টাইপের। তুই মাছ পাইছিস? তিনি বলে যে হ্যাঁ মাছ তো পাইছি। দে মাছ দে আমারে। বলে কেন তুই মাছ পাইস নাই? না আমি ওখানে আসছি, তুই আমার উপরে রাখলি কেন? তুই মাছ দে আমার মাছ দেখা। তো তখন নাকি মানে আলম সাহেবের কাছে একটু অস্বস্তি লাগছে যে এইভাবে করে কেন কথা বলছে, তুই এরকম করে কথা বলছিস কেন, তুই মাছ দিবি না? তখন তিনি নাকি মাছ এরকম বের করে দেখাতে যাচ্ছিলেন, তিনি শোল মাছ পাইছিলেন এরকম। এই সময় নাকি হঠাৎ করে তার উপর লাফায় পড়ে সেই কলিম সাহেবের মতো দেখতে যেটা, এবং যখন লাফায় পড়তেছে তখনই নাকি চেহারাটা চেঞ্জ হয়ে যায়, মানে একেবারে কালো একটা মুখে পরিণত হয়, যে মুখটার মানে কোনো ই নাই আর কি, আকৃতি নাই, মানে কালো পুরো ডার্ক একটা ফেসের মতো লাফ দিয়ে আলম সাহেবের উপর বসে তার গলা চেপে ধরে, এবং তার তিনি বুঝতেছেন যে তার তাকে মেরে ফেলবে এরকম। তো আলম সাহেব দোয়া পড়তে থাকে, ওই অবস্থায় জ্ঞান হারান তিনি। আলম সাহেবের হুশ ফিরে হচ্ছে দিনের বেলা, তখন তিনি দেখেন যে কিছু মানুষ ঘিরে আছে তাকে। তিনি তাকায় দেখেন যে এরা নৌকা নিয়ে এখানে বেরিয়েছিল, এরা এই জেলে টেলে আর কি এরা, তো তারা তাকে উদ্ধার করছেন এখানে এইভাবে পাইছেন। তো বলে কি ছিল? তো তখন তিনি তাদেরকে বলেন যে এরকম এরকম ঘটনা। তো তারা তাকে ওখান থেকে নিয়ে বাসায় পৌঁছায় দেন, তার গায়ে অনেক জ্বর ছিল। তো এটা শোনার পরে কলিম সাহেব তাকে দেখতে আসেন তাড়াতাড়ি, আলমকে দেখতে আসেন। তো আসার পর আলম সাহেব নেই, কলিম সাহেবকে দেখে ভয় পেটেছিল অনেক। কলিম সাহেব তখন বলে যে আমি ছিলাম না রে বাবা। তিনি বলেন যে আমি তো যাই নাই, বাইরে রাতে মাছ ধরতে বেরিয়ে নেই, তোরে বলাই হয়নি, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল, এই ঘটনা তোরে বলাই হয়নি, তুই ভয় পাবি দেখে, বা হয়তো আমি এমনিও বলতে চাই নাই তখন তোরে, আর বলা হয় নাই, তোর সাথে যেরকম ঘটবে এটা তার আমি জানি না। তখন কলিম আলম সাহেব নাকি রাগ করে যে তুই আমার বন্ধু, তুই আমার সাথে এত বছর একসাথে মাছ ধরছিস, একসাথে ঘুরছিস, তুই আমার এটা বললি না, আজকে তোরা বিপদ হইতো আমার। যাই হোক, আলম সাহেবকেও ওখানকার মৌলবী সাহেব এসে ঝাড়েন এবং তিনি আস্তে আস্তে সুস্থ হন। এরপর থেকে ওনারা দুই বন্ধুর কেউই নাকি রাতের বেলা এরকম মানে ওরকম আর মাছ ধরতে যাইতেন না। তো তাদের মাছ ধরা অভ্যাস ছিল, তারা দিনের বেলা টুকিটাকি মাছ ধরতেন, রাতের বেলা তারা ওখানে যাইতেন না। আর ওই যে ওই ট্যাগের কথা বা ওই যে সেই যে গোল ট্যাগ বা সেই গোল জায়গাটা ঢিবিটা, ওইটাকে নাকি অ্যাভয়েড করে চলতো মানুষ, ওইটার ওইটার আশেপাশে যেত না রাতের বেলা। ওখান দিয়ে নাকি মানুষজন কেউ চলাফেরা যদি করতো হঠাৎ করে ভুলো সন্ধ্যার সময় বাইশে, অনেক সময় নাকি তাদের দিকে ইট ছুটে আসতো, এরকম মাটির ঢেলা ছুটে ছুটে আসতো, এসে লাগতো, মানুষজন ভয় পেত। আবার অনেকে দেখা গেছে যে গালি দিতেছে কেউ ডিফারেন্ট কণ্ঠে, মানে জায়গাটাই একটা অন্যরকম জায়গা, তো ওই জায়গাটাকে অ্যাভয়েড করে মানুষ চলতো। তো যাই হোক, এই ছিল ফরিদ আহমেদের শেয়ার করা একটা ঘটনা, তার চাচার ঘটনা, গ্রামের লেজেন্ড বা গ্রামের একটা ঘটনা হিসেবে কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। মাছ ধরা নিয়ে এই ধরনের ঘটনা কিন্তু যথেষ্ট প্রচলিত আছে এবং আমি বেশ এনজয় করি। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমাদের কাছে আপনার সুচিন্তিত মতামত পাঠাবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত অনুষ্ঠান সম্পর্কে, অথবা আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার জানা কোনো লেজেন্ড বা মিথ পাঠিয়ে দেবেন আমাদের কাছে। যদি সেটা মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন চলে যাব পরবর্তী ঘটনায়, চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না। আরো একবার চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইমন হোসেন মানিকগঞ্জ থেকে। ইমন তার বাবার সাথে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি ইমনের পাঠানো ঘটনায়। ইমনদের পরিবারের ট্রাকের ব্যবসা ছিল, মানে ইমনের বাবা আসলাম সাহেব তিনি ট্রাকের ব্যবসা করতেন, এবং তখনকার সময় নব্বইয়ের দশক, তখন তার বাবার দুটো ট্রাক ছিল, এখন আরো অনেক বেশি ট্রাক তাদের, এবং সেই সময় তার বাবার দুটো ট্রাক ছিল এবং তিনি এই দুটো ট্রাক ভাড়া দিতেন এবং মাঝে মাঝে নিজে এগুলো চালাতেনও, মানে তার কাজই ছিল ট্রাক কেন্দ্রিক। তো ইমনের বাবা তখন যথেষ্ট ইয়াং, তিনি বেশ ইয়াং এজের মানুষ এবং তিনি বেশ পরিশ্রমী ছিলেন, বেশ কঠিনভাবে মেনটেন করতেন তার ট্রাকগুলাকে, মানে তার ট্রাকগুলাকে উনি ফিট রাখতেন। অনেকে আছে যেগুলো টেক কেয়ার করে না, তিনি খুব টেক কেয়ার করতেন, ফিট রাখতেন, এবং মানে ড্রাইভারদেরকে খুব দেখে শুনে দিতেন যে যেই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না। তো একবার এর মাঝেই তাদের একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করল, আর যে ট্রাকটা তখন একটা মরদেহ দাফনের জন্য যাচ্ছিল, সেখানে আরো মানুষজন ছিল। তো যাই হোক, ট্রাকটা অ্যাক্সিডেন্ট করছে, খুব বড় কিছু না, কিন্তু তাদের ট্রাক আটকে রাখছে এবং আসলাম সাহেবকে যেতে হবে সেখানে সেই ট্রাকের ঝামেলা ছাড়াতে। তো তিনি চলে গেলেন সেখানে, সেখানে যে সেই ট্রাক ছাড়ালেন, ট্রাক ছাড়ায় সে ড্রাইভার দেখা গেল যে ওখান থেকে চলে গেছে। তো তিনি নিজেই কি করবেন, ট্রাকটাকে চালায় আসা শুরু করলেন। এবং ট্রাকটাকে চালায় যখন আসতেছেন তিনি তাদের যে বাজার, এই গ্রামের বাজারে আসলেন, এবং তখন অলরেডি রাত হয়ে গেছে প্রায় 8:30 বাজে। তিনি আসছেন এবং তার মন মেজাজ ভালো না, কারণ যে তিনি ট্রাকের যে অবস্থা সেটাও ভালো দেখতেছেন না, মানে ভালো দেখতেছেন না মানে তিনি বুঝতে পারছেন যে ড্রাইভার টেক কেয়ার করতেছেন না ঠিক মতো, এলে তার একটু মন মেজাজ খারাপ। আর তারপর তিনি যেটা করেন যে তার প্রত্যেকটা কাজ শেষে ওই দিন ট্রাকটাকে পরিষ্কার করতে বলেন খুব ভালো মতন, মানে একটু গোছালো মানুষ ছিলেন আসলাম সাহেব। তো তিনি বুঝলেন যে আজকে এটাতে এরকম তারা নিয়ে গেছে এবং সেই তারা বহন করতেছিল, এখানে বডি বহন করতেছিল, এটা পরিষ্কারও করে নেই এবং এখানে বরফের পানি টানি পড়ে আছে। তো তার একটু মানে মানে মনটন অন্যরকম হয়ে আছে, মানে মনটন একটু খারাপ হয়ে আছে। তো ট্রাকটা রেখে তিনি বাজারে নামছেন, হেঁটে যে কথা বলতেছেন দুইজন মানুষের সাথে, তার একটা ছোট্ট অফিসের মতো ছিল ওইখানে, ওইখানেই যাবেন চিন্তা করতেছেন। মাথায় অনেক টেনশন, কারণ ড্রাইভারের সাথে ঝগড়া হওয়াতে ড্রাইভারকে তিনি বলছেন চলে যেতে, কিন্তু নতুন ড্রাইভার লাগবে কারণ কালকে পরশু সব ট্রিপ আছে অনেক, এগুলো পাঠাইতে হবে, ট্রাকটাকে আবার পরিষ্কার করতে হবে। তিনি এই ট্রাকটাকে না ধোয়ায় তিনি রাখবেন না স্ট্যান্ডে চিন্তা করছেন। তো এগুলো চিন্তা করতে করতে তিনি সামনে চলে গেলেন পানবিড়ির দোকানে, সেখান থেকে একটা সিগারেট নিয়ে আস্তে করে হেঁটে সামনে যাচ্ছেন। তো যেতে যেতে দেখলেন যে ওখানে যে মাছের দোকানদার ছিল সেই তাকে ডাকতেছে, বুলবুল নামে একটা লোক ছিল ডাকতেছে এরকম এদিকে আসতে। তিনি হেঁটে গেলেন আসলাম সাহেব, বলল কি অবস্থা বুলবুল, খবর কি? আরে কি করবেন ওস্তাদ, এই যে মাছ একটা দেখেন, তো দেখা যাচ্ছে বড় একটা রুই মাছ, এত বড়। তাহলে আপনি আমার কইছিলেন না যে বড় রুই মাছ কাইলে আপনার জানাইতে, কি দেখেন এই একটাই আছে এখন, এটা বেচতে পারলে জামুগা, আপনি লয়লন, এটা আরিচা ঘাটতে আছে, লয়লন নিলে আমি জায়গা আপনার মাছ দিয়ে, আপনি চাইছিলেন, আপনি বলে পিকনিক না কি জানি করবেন। তো তখন আসলাম সাহেবের মনে পড়লো যে তার বন্ধুদেরকে তিনি বলছিলেন যে পিকনিক করবেন আর কি, তার একটা পুরানো বাড়ি আছে তার বাবার, পুরানো একটা মানে ভিটা আর কি, মানে গ্রামের এক পাশে, ওই জায়গাটা একটু আইসোলেটেড হয়ে গেছে, ওখানে তারা এখন থাকেন না, ওই বাসায় একসময় তারা থাকতেন। তো মোটামুটি ওই ঘরটাকে তিনি ওই যে ভাড়া দিয়েছিলেন সে ভাড়াটিও এখন থাকে না, মানে একদম পড়েই আছে। তো খুব সুন্দর তার কাছে, বেশ লাগে ওই জায়গায় বসলে, যে চেয়ার টেনে থাকলে বসলে বেশ লাগে, কারণ পাশ চারিপাশে বেড়া দেয়া আর খোলামেলা, এই পাশে ঘর আছে, বিশাল একটা আম গাছ। তো তিনি মাঝে মাঝে চিন্তা করতেন যে এই কাজকর্মের বাইরে যে ওখানে পিকনিক করা লাগবে। তার বন্ধু, তার বন্ধু বজলুও তাকে বলছিল যে কিরে বেটা আমরা তো আগের মতো বসি না। তো তিনি হঠাৎ করে চিন্তা করতেছেন যে এই ব্যস্ততার মধ্যে এই বড় মাছ দেখাইতেছে, আর বাসায় নিয়ে গেলে তার স্ত্রী তার সাথে বিশাল সমস্যা করবে রাত্রে বেলা, এত বড় মাছ কেমনে কি। তো তিনি বলতেছেন তখন বুলবুল যে এটা কি মানে কি কাইটা দিবা, কয় না কাটাকাটির ব্যবস্থা করতাম না ওস্তাদ, নিলে লয়ে যান, আপনারা কি পিকনিক পিকনিক কি করবেন করলে লয়ে যান, আর নিলে আর কি করার আছে, আমি ব্যস্ত আনলে আপনার কাছে ব্যস্ত আনলে যাবো, এই রাইতে আর কে মাছ বেচবো, আমি ব্যস্ত আনলে এখন যে বরফ কলাতে বরফ এনে রাখতে হবে, দেখেন একটা মাসালার কাছে এখন মাছ নেই, সব বেচা দোকানপাট বন্ধ করে গেছে গা, হ্যাঁ আপনি লয়ে লন, আপনি লয়ে লন, আপনার এখন দাম দুম দেওয়া লাগবো না, মানে মাছের যা কেনা দাম এটাই দিয়ে এখন লয়ে লন, আপনি আপনার মতো পিকনিক করেন। তো আসলাম সাহেব মানে টেনশনে পড়ে গেলেন, তিনি চিন্তা করতেছেন আমি কি করবো, মাছটা এখন তো দিয়েই যাবে, আবার তিনি বুলবুলরেও চিন্তা করতেছেন যে এই বেচারাও এই মাছ এখন নিয়ে কোথায় বরফ কল থেকে এনে রাখবে। এগুলো চিন্তা করতে করতে তিনি বলতেছেন আচ্ছা বুলবুল আমি একটু দেখি, আরে না না দেখা দেখি নাই আপনার আমি মাইন্ড দিতেছি। তো তিনি এখন মানে অসহায়ের মতো আসলাম সাহেব এদিক ওদিক তাকাচ্ছেন, তো তাকাইতে যেই তার চোখ পড়লো যে বুলবুল যখন কথা বলতেছে বুলবুলের পিছনে একটা মানুষ দাঁড়ায় আছে লোক, এবং লোকটা মানে বেশ মনে হচ্ছে গায়ের রং বেশ কালচে, বোঝা যাচ্ছে না চেহারাটা, ওই লাইটটা একটা সামনে জ্বলতেছে, সেই লাইটের একটা হালকা আলো এসে পড়ছে এর মধ্যে, বোঝা যাচ্ছে বেশ বেশ গাঢ় রঙের শরীর, এবং দাঁড়ায় আছে চোখ দুটো মনে হচ্ছে জ্বলতেছে সাদা অংশটা শুধু, খালিকা একটা লুঙ্গি পরা, এবং মানে ওখানে দাঁড়ায় আছে এরকম পুজো হয়ে এবং তাকায় আছে, এবং মনে হলো একবার মুখ খুললো যে মুখের দাঁতগুলো সাদা সাদা। তিনি একটু অবাক হলেন এবং তাদের কথা হা করে শুনতেছে, তিনি এই লোককে কোনোদিন দেখেন নাই। আসলাম সাহেব একটু অবাক হলেন এবং বুলবুলের দিকেও তিনি তাকাইতেছে, আবার মাস্টার দিকে তাকাইতেছে। আসলাম সাহেব ওই লোকটাকে অগ্রাহ্য করে বুলবুলকে বললো যে বুলবুল দেখো ভাই, তোমার এই মাছটা আমার নেয়ার ইচ্ছা আছে কিন্তু আমি কেমনে নিব, তুমি তো এখন এই মাছটা আমার কাইটটা দিবা না। বুলবুল কয় না আমার কাছে তো হাত খসলাইতেছে আর বলতেছে যে ওস্তাদ আমার কাছে তো বডিরাও নাই এখন আমি কেমনে কি কাটি, কই তো তুমি তখন কাইটটা দিবা না, মাছ আমি ধরে বাসা লয়ে দেয় তোমার ভাবি শুরু করে দিব আমার লোকে, এটা কাটাকাটির লোক নাই, কাজের সেরি এখন উঠবো না রাত্রেবেলা, কঠিন অবস্থা বাসার মধ্যে কঠিন অবস্থা, এই মাছ নিয়ে যাওয়া দেব না, আর এই যে পিকনিকের কথা কইছিলাম এটা তো এমনি হয় না, এখন বজলু করে যদি খোঁজ নিয়ে দেখতে পারি, বজলুরা রাইতে ক্লাবের মধ্যে ক্যারাম খেলে অনেক রাত পর্যন্ত 10:00-11:00, আমি একটু আমার অফিসে যাই, ওখান থেকে কাউরে পাঠাই, যে এতটি দেখি যে বজলুরে খুঁজা পায় যদি কুমার এতটি মানে কয় যে পিকনিক করবো তাহলে মাছ লয়ে যাবো। তখন বুলবুল করতেছে না আমি এত কথা জানতে চাই না, আপনি লয়ে যাবেন, আপনার দাম দেওয়ার লাগবো না, এখন আপনি যখন খুশি দাম দিয়েন বলে বুলবুল দেখা যাচ্ছে মাছের ফুলকার ভেতর থেকে সুতা টেনে বাঁধতেছে। আর আসলাম সাহেব দেখতেছে যে ওই লোকটা তাকাচ্ছে মনে হচ্ছে সে মাছটা ওখান থেকে মানে নিয়ে নিবে, এরকম একটা অবস্থা। তো তিনি বুলবুলকে জিজ্ঞেস করতে গেছিলেন যে এটা কি তোমার এখানকার কুলি, মানে মালমূল লয়ে যায় এদিকে মালমূল টাইন না দেয় তাহলে ওর হাতে দাও, এটা বলতে গেছিলেন। তো উনি তাকাইছেন বলতে দেখলো যে বুলবুল ওই মাছের মধ্যে যেরকম মোটা সুতা বেঁধে ফুলকার নিতে বেঁধে ঘুরায় তার হাত তার দিকেই বাড়ায় তুলল। আসলাম সাহেব মানে কি করবেন বুঝতে না পেরে মাছটা নিলেন হাতে, শুধু দেখলেন যে বেশ বড় মাছ মানে 8-10 কেজি ওজন হবে, হাতের মধ্যে একদম কেটে বসে যাচ্ছে সুতা। তো তিনি বলতেছেন তখন যে তোমার কি কুলি ওই যে পিছে দাঁড়ায় আছে কে? তো বুলবুল বলল কই, তাকায় দেখে যে কেউ নাই। আসলাম সাহেব দেখলো যে পিছনে যে দাঁড়াই ছিল লোকটা নাই, বলে এই একটু আগে ছিল এখানে তাকায় ছিল। কই হুদাই আমি কোথায় লোক রাখছি, কোন লোক নাই, কোন কি কুলি এখন কই বাবু, কোন বাজার তো বন্ধ হয়ে গেছে, আপনি মাছটা কষ্ট করে লয়ে যান, আপনার টাকা দেওয়া লাগবো না, আপনার যখন খুশি টাকা দিন বলে তাড়াতাড়ি বুলবুল মনে হলো তার নিজের জিনিসপত্র গোছায় ওখান থেকে সে মানে কাট মারার চিন্তায় আছে, সবকিছু সে প্যাকেট করে সরা ফেলতেছে এবং টাকাইতেছ না। তো আসলাম সাহেব বোকার মতো মাছটা নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝলেন যে বুলবুল তাকে একটা ধরা খাওয়াই দিল। কি করবেন তিনি তাড়াতাড়ি মাছটা নিয়ে হেঁটে হেঁটে তিনি চলে আসলেন তার অফিস ঘরে। অফিস ঘর তালা মারা, তিনি ওই তার পকেট থেকে চাবি বের করে এক হাতে মাছ ধরা এবং মাছটাতে পানি পড়তেছে টপটপ করে, তার কাছে খুবই অস্বস্তি লাগতেছে। মানে একে তো তিনি তার ট্রাক ধোয়া, তিনি একটু পরিচ্ছন্ন মানুষ আর কি, তিনি ট্রাক ধোয়াবেন তারপর আবার এইটা মানে তার কাছে চরম বিরক্ত লাগতেছে। তো তিনি তাড়াতাড়ি ওই অফিস ঘরের ওই তালা খুলে লাইট জ্বালালেন, লাইট জ্বালে তিনি মাছটা কুই রাখবেন, দেখলেন যে একটা ছালা ছিল ওইখানে, ওই তিনি পা মোছার জন্য রাখছেন, ছালাটাকে টেনে সামনে রেখে ছালার উপর মাছটা শোয়া রাখলেন। আর এখন চিন্তা করছেন কি করবেন, খুবই বিরক্ত তিনি। তো ধারটা ওখান থেকে তার ওখানে একটা বোতল ছিল, বোতলের পানি দিয়ে হাত ধুলেন, ভালো মতো হাত ধুলেন, হাত দিয়ে তিনি হাঁটতেছেন শুধু দরজার সামনে। আর রাগে তার মানে গা জ্বলে গেছে, তিনি চিন্তা করে মানে মানে কিছুই পাইতেছেন না কি করবেন, কারণ তার এই ট্রাক ধোয়ানো দরকার, তার এই মানে মাছটা নিয়ে একটা বিপদে পড়ছেন, তিনি মাছটা নিয়ে কি করবেন, বাসায় নিয়ে গেলে তার স্ত্রী তার সাথে চিল্লাচিল্লি করবে, তো তিনি আবার এই মাছটা এত বড় মাছটা বইয়ে তার বাসায়ও নিতে হবে, এটা একটা ব্যাপার। আবার ট্রাক নিয়ে রাখতে হবে, ট্রাকের যে এখানে যে আছে আর কি, যেখানে ট্রাক থাকে ট্রাক স্ট্যান্ড সেখানে, তো এটা যদি তার নিয়ে রাখতে হয় সেখান থেকে তাকে হেঁটে যেতে হবে মাছ সহ, এগুলো নিয়ে তার মাথার মধ্যে দুনিয়ার টেনশন। তো তিনি এগুলো চিন্তা করতে করতে এক পর্যায়ে তিনি যে বসলেন আবার অফিসের ভিতরে মাথাটা ঠান্ডা করার জন্য। তো এই পর্যায়ে তিনি দেখলেন যে একটা ওই যে তাদের বাজারের একটা ছোট ছেলে ছিল, ওই 12-14 বছর বয়সের, ওই উকি দিল। তো তিনি ওরে দেখে মনে করেন আশার আলো দেখলেন, তো তিনি খুশি বললেন এইদিকে এইদিকে দেখে, আর নাম রাসেল বলে, রাসেল এদিকে কেমন আছিস, তুই কে ভালো, তুই একটা কাম করবি, কি তুই যা তুই ক্লাব ঘর চিনস না, হ্যাঁ চিনি, ক্লাব ঘরে যা, ক্লাব ঘরে যা দেখবি যে তোর বজলু কাকা আছে নাকি, বজলু কাকারে পাইলে কবি আসলাম কাকায় কইছে যে আজকে পিকনিক হইব, হে মাছ কিনছে, আর কোন এটার কিন্তু কোন না হইব না, হে মাছ লই যাচ্ছে, এখনই মাছ লই যাচ্ছে, আপনারে কইছে যে যাইতে যে হ্যার যে পুরান বাড়ি আছে বাড়িতে যাইতে ওখানে যে কাঠকয়লা রেডি করতে আর মশলা টসলা লয়ে যেতে, আজকে ওই মাছ পোড়ায় খাইব সবাই, ওইখানে পিকনিক হইব, আপনার যাইতে কইছে কিন্তু, হ্যাঁ মানে থাক উনি আইতেছে কিন্তু মাছ লয়ে নাইলে কিন্তু বিপদে পড়ে যাইব, এটা যা কবি বুঝছস, পারবি না রাসেল, তুই আমগো লগে খাবি। এটা বলার পর দেখা গেছে যে রাসেল রাজি হয়ে যায়, বলে ছেলে বলে হ্যাঁ দামু, তো উনি তখন রাসেলকে ওই সময় 50 টাকা দেন, ওই সময় 50 টাকার অনেক ভ্যালু, মানে সেই 90-এর দশকে 50 টাকা মানে অনেক টাকা, দিয়ে বলে তুই তুই যা, রাসেলও খুশি 50 টাকা পেয়ে, তো মাছের দিকে তাকাইতেছে তুইও খাইস আমগো লগে চলিস তুই যা এখন, তো বলে রাসেলকে উনি পাঠায় দেন। তো পাঠায় দিয়ে তিনি মোটামুটি একটু খুশি যে একটা ব্যবস্থা হইল, মানে একটা ব্যবস্থা হয়েছে, তো এখন দেখি কি করা যায়। তো উনি তাড়াতাড়ি ওই ফোনের ওনার ই বের করলো, ওনার টেবিলের ড্রয়ারের মধ্যে ওখানেই ছিল নাম্বার ছিল নোটবুক, এটা বের করে খুঁজে 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 একটা নাম্বার বের করলেন ওনার আরেক ট্রাকারের আর কি নাম্বার, আরেক ট্রাক মালিকের নাম্বার এবং তার যে অফিস সেটাও কাছাকাছি। তো তিনি চিন্তা করলেন যে ওনারে কল দিয়ে দেখি যদি মানে কিছু করা যায় মানে ড্রাইভার সংক্রান্ত। তো যাই হোক ওনার অফিসে ল্যান্ড ফোন ছিল, সেখান থেকে তিনি ডায়াল করলেন, ডায়াল করে ওই লোকটা পাইলেন, ওই লোকের সাথে কথা হইল, লোক বলল যে ঠিক আছে অসুবিধা নাই আমি ড্রাইভার পাঠাই দিয়েছি, আপনি থাকেন ঘন্টাখানেক থাকেন অফিসে, বলে ঘন্টাখানেক কয়ে হ্যাঁ ঘন্টাখানেক থাকতে হবে, কেন ড্রাইভার কই আছে খোঁজ নিয়ে দেখতেই পাঠাই দিব আপনারে। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, আসলাম সাহেব অফিসে থাকলেন। একা একা বসে আছেন, ভালো লাগতেছে না তার কাছে, খুব বোরিং লাগতেছে। তো তিনি অফিস থেকে বের হয়ে আবার বাইরে আসেন, বাইরে এসে দেখেন ওখানে বসে একটু ধূমপান করেন, এদিক ওদিক তাকান, এর মাঝে দেখতেছেন পুরা বাজার নীরব হয়ে গেছে, মানে আলো টালো বন্ধ পুরা, মানে নিশুতি হয়ে যেতেছে সেখানে, মানে বাজারে এখানে ওনার অফিসটাই মনে একমাত্র আলো জ্বলতেছে। আবার উনি চিন্তা করতেছেন যে রাসেল কি গেল, যে এক লাভ করে পাইল, বুঝলু করে পাইল, কি অবস্থা হইল এটাও জানি না কিছু। এলে চিন্তা করতে করতে তিনি মানে একেবারে টেনসড হয়ে গেছেন। তো তিনি আবার অফিসে ঢুকবেন, চিন্তা করছেন ওই ট্রাক মালিককে আবার ফোন দিবেন। এই সময় হঠাৎ তার মনে হলো যে তার পেছনের দিকে কেউ একজন তাকায় আছে। তিনি ফট করে মানে অফিসে ঢোকার সময় তিনি ফট করে তাকাইলেন, তার কাছে কেন জানি মনে হলো যে ওই কালো যে একটা লোককে দেখছিল ডার্ক কালারের, সে মনে হলো তার অফিসের দেয়ালের পাশ থেকে চলে গেল পিছনে। তো তিনি ওখানে বলে ওই ক্যারারে ওই কে বলে তিনি পিছন দিকে গেলেন, যে দেখতেছেন তার অফিসের পেছন দিকটা আবার একটু নিচু মানে নেমে গেছে ওই জায়গায়, ওই জায়গাটা একটু মানে একটা একটা গর্তের মতো আর কি, ওই জায়গায় মানুষ ময়লা টলা ফেলে। তো দেখতেছে যে ওই জায়গাটা এবং তার কাছে কেমন গা কিটকিট করে উঠলো, বাজারের ওই নিচু জায়গা তো একটু নোংরা আর কি। তো তিনি ওখানে দাঁড়ায় থেকে আর মানে অস্বস্তি ফিল করলেন, তিনি গাটা একটু কাটা দিল কেমন জানি। তিনি আর কাউকে দেখলেন না, তিনি ওইদিকে তাকায় দেখছেন, কিন্তু স্পষ্ট দেখছেন কেউ ঢুকছে ওইখানে, ওই যে ওই লোকটাই মনে হলো তার কাছে। তো তিনি তাড়াতাড়ি অফিসে আসলেন, এসে দেখলেন যে মাছটা আছে জায়গা মতো, আর অনেক সময় হয়ে যাচ্ছে। তো তিনি আবার কল করবেন, এই সময় দেখলেন যে ওই ড্রাইভার এসে ঢুকছে, ড্রাইভারের সাথে কথা বললেন, দিয়ে বললেন যে ভাই কাজ হলো যে তুমি এই ট্রাকটার একটু ধুইবা, আগে ধুইয়া ভালো মতো পরিষ্কার করবা, আসো তোমার ট্রাক দেখাই বলে তিনি নিলেন এবং মাছটাও নিয়ে গেলেন। একবার এই অফিস লকটক করে বেরিলেন, বেরে ট্রাকের ওইখানে গেলেন। তো ট্রাকের পিছনে তিনি মাছটা রাখছেন, ওই যে ট্রাকের যে ডালার পিছনে মাছটা দেখে ড্রাইভারের সাথে কথা বলতেছেন। তো সবকিছু দেখাইলেন যে এই এই ঘটনা, এই যে চাবি এই সেই হ্যান ত্যান, বলছে রিকুয়েরা যে এখন স্ট্যান্ডে নিয়ে যাও, রাত্রেবেলা থাকো, তো কালকে তুমি এগুলো এই করার পর কথা বলবা, ট্রাকটা ধুইতেই আগে ভালো মতন বলে। দেখেন যে ট্রাকের পিছনে বেশ পানি, মানে বেশ পানি হয়ে গেছে ওই জায়গায়, বরফ টরফ রাখছিল ওগুলো আর কি পানি টানি, এবং কেমন জানি একটা কর্পূর কর্পূর গন্ধ কেমন। তো ওখান থেকে তিনি মাছটা উঠান, বলতে আবার নিজেই চিন্তা করতেন যে এখানে মাছটা রাখাটাই হয়নি, এখন যে আমরা খাবো। এলে চিন্তা করতে করতে তিনি হাঁটা দিলেন, ওই ট্রাক ড্রাইভারকে চাবি টাবি বুঝাই দিয়ে তিনি হাঁটা দিলেন। হেঁটে আসতেছেন এই রাত্রেবেলা, তখন কিন্তু তেমন কোন যানবাহন ছিল না, কারণ ওই সময় মানে ওই গ্রামের দিকে তখন চলত মূলত হলো গিয়ে তিন চাকার ভ্যান, এবং রাতে গভীর রাতে এগুলো চলত না, রাস্তা একদম ফাঁকা। তো তিনি মাছ নিয়ে যাচ্ছেন এবং তার হাতের মধ্যে বেশ প্রেশার পড়তেছে, কারণ ওই যে সুতলি পেঁচায় নিয়েছেন তো মাছটা, এবং বড় যে বলছে 8-10 কেজি ওজন, এবং তিনি মানে খুব সাবধানে নিতেছেন, আবার ছিঁড়ে গেলে তার এক সমস্যা, এই সুতলি ছিঁড়ে গেলে যদি কানসার ওখান থেকে মানে ছিঁড়ে যদি ছুটে পড়ে যায় মাছটাকে, এখন বগল দাবা করে তখন নেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। এই জন্য সাবধানে হাঁটতেছেন, বেশি জোরেও হাঁটতেছেন না। তাকায় দেখতেছেন যে আকাশে চাঁদ, চাঁদ মেঘে ঢেকে যাচ্ছে, গ্রামের একদম খোলা প্রান্তর রাস্তা, একদম ফাঁকা ফাঁকা। এদিকে হেঁটে যাচ্ছেন, দুই পাশে মানে এক পাশে ক্ষেত, আর এক পাশে একটু ক্ষেত, আবার দেখা যাচ্ছে এরকম গাছগাছালি, এরকম পরিবেশ। আর তিনি চিন্তা করতেছেন যে আসলে ওই রাসেল কি বলছে যে আমি তো ওগুলো এখন কেমনি কি, আমি যদি বোকার মতো হইতে হয়, যা যদি কাউরে না পাই তাহলে কি করুম, পুরান বাড়িতে যে আবার হইতে ঘুরা আমার বাড়িতে যেতে হইব, মানে এগুলো চিন্তা করতেছেন। আর রাগও লাগতেছে যে এই ভেজাল মানুষের ভেজাল, তিনি চিন্তা করছেন আর কখনো কারো কোনো রিকোয়েস্ট শুনবো না, আমি তাকামো না, আমার যদি এরপরে কেউ কয় যে এরকম মাছ আসে আমি বলবো তুই রাখ বলে যামুকে, এগুলো চিন্তা করতে করতে যাচ্ছেন। তো তিনি চলে আসছেন বেশ লম্বা একটা রাস্তা, এখানে এখানে কিন্তু অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হবে, এবং দুই পাশে কোনো বসতি নেই, খোলা জায়গার মধ্যে বড় গাছ আছে, তিনি দেখতেছেন ওইখানে বড় বট গাছ আছে, আরো ছোট ছোট অনেক গাছ আছে এদিকে, মানে খোলা মেলা জায়গা। তো ওখান থেকে তিনি যাচ্ছেন, একটু গাটা একটু শিশির করতেছে, মাছ নিয়ে যাচ্ছেন, তো একটা আষ্টে গন্ধ বেরোয়া শুরু হয়েছে, মাছটা অনেকক্ষণ ধরে আছে এবং অনেকক্ষণ ধরে তার অফিসে ঘন্টাখানে পড়ে থাকলো এখানে, আর মানে তার কেমন যেন একটু মানে অস্বস্তি লাগতেছে, কারণ গ্রামের মানুষ তো অনেক কিছু মানুষ এই অধিভৌতিক জিনিস সম্বন্ধে অনেক রকম বিশ্বাস তাদের মধ্যে থাকে। তো এটা চিন্তা করতে করতে তিনি যাচ্ছেন, তো হঠাৎ তার মনে হল দূরে একটা গাছের আড়াল থেকে কেউ মনে তাকে দেখলো কি দিয়ে, কে দেখতেছে মানে তিনি তার কাছে মনে হলো যে মাথা তিনি একদম বের করতে দেখছেন, একটা ডার্ক অবয়বের মাথা একদম বের করে তাকে দেখতেছে, তার কাছে একটু ভয় লাগছে, অস্বস্তি লাগছে যে কে দেখলো এরকম। তো তিনি আস্তে আস্তে কিন্তু হেঁটে যাচ্ছেন, ওই গাছটার কাছাকাছি চলে আসছেন, গাছটার কাছে চলে আসে তার গাটা শিরশির করতেছে, মনে হচ্ছে যে মানে কেউ কি দেখলো নাকি আমাকে, কে এখানে, কে মানুষটাকে, আবার অধিভৌতিক কোনো কিছু নাকি, এরকম মনে করতে করতে গাছটাকে পার হয়ে গেছেন তিনি। তো গাছটাকে যখন পার হয়ে আবার সামনে আসতেছেন তখন তার মনে হচ্ছে তার পেছনে পেছনে কেউ আসতেছে ফলো করে, বারবার তার মনে হচ্ছে তার পেছনে কেউ আসতেছে। তিনি এক পর্যায়ে পিছনে তাকাইলেন, ফিরে তাকায় দেখেন কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা, এবং এই রাতের যে নিস্তব্ধতা ছাড়াই রাতের প্রকৃতির শব্দ বেড়ে গেছে, ঝিঝি পোকার শব্দ বেড়ে গেছে। এরকম একটা অবস্থা, এই অবস্থায় তিনি হাঁটতে হাঁটতে, কিন্তু প্রত্যেকবার কিন্তু তিনি যখন সামনে তাকে হাঁটতেছেন তার মনে হচ্ছে তার পেছনে পেছনে কেউ আসতেছে। তো এক পর্যায়ে তিনি চলে আসলেন তাদের পুরনো বাড়ির সামনে, তো বাড়িটাকে দেখেই তিনি ধাক্কা খেলেন ভেতরে। হ্যাঁ বাড়িটা অন্ধকার, তার কথা তার চিন্তা অনুযায়ী যে এতক্ষণে যদি বজলুরা আসার কথা হয়, বজলুরা এসে এখানে ওই বাতি টাতি জ্বালা ফেলবে, আগুন টাগুন জ্বালাবে, রান্নার আয়োজন হবে বা তারা একটা সরগরম থাকবে। দেখতেছেন পুরো অন্ধকার, না বাইরে তো বেড়া দেয়া তাদের, ওইখানে ওই বেড়ার এখান থেকে দেখা যাচ্ছে পুরো উঠান দেখা যাচ্ছে, বড় একটা গাছ আছে এখানে, আম গাছ, এই আম গাছ দেখা যাচ্ছে, আম গাছের ছায়া পড়ছে চাঁদের আলো পড়ে। তো পুরোপুরি দমে গেলেন তিনি। তিনি চিন্তা করলেন যে কি অবস্থা হলো, ঘটনা কি, মানে কেউ নাই, মানে কি ওই ছেলে কি খবর দেয় নাই। ওই রাসেলের উপরে তার খুব রাগ উঠলো যে তোরে 50টা টাকা দিছি আমি। এই চিন্তা করতে করতে তারপরে তিনি ওই হাঁটার উপরে ছিলেন, তো হাঁটতে হাঁটতে বাসার মূল মানে ফটকের কাছে আসলেন, বেড়ার দরজা আর কি। তো তিনি ভাবলেন আবার যে এটা যদি এমনও হয় যে ওরা আসতেছে, হয়তো পথে আছে, চিন্তা করে বেড়ার দরজাটা ঠেলে তিনি ঢুকে গেলেন ঘরের মানে বাড়ির ভিতরে, আঙ্গিনার ভিতরে। ওই বাসায় কিন্তু কেউ থাকে না, তালা মারা এখানে, তার কাছে চাবি আছে। তিনি হেঁটে যখন তিনি আম গাছের কাছে আসছেন, তখন তিনি দেখলেন আম গাছের নিচে একটা কেউ দাঁড়ানো, এবং সেটা সেই যে অবয়ব দেখছিলেন যে ওই মাছ যখন তিনি ওই যে নিচ্ছিলেন বুলবুলের কাছ থেকে কিনতেছিলেন, বুলবুলের পিছে যে দাঁড়ায় ছিল তিনি বলছিলেন এটা কি তোমার কুলি কিনা, সেই অবয়বটা দাঁড়ানো একদম ওরকম মনে হচ্ছে, মানে চাঁদের আলো পড়ছে, তো চাঁদের আলোতে গাছের ছায়া পড়ছে এবং তার মধ্যে মনে হচ্ছে কালো একটা অবয়ব, বুঝতে পারছেন খালি গায়ে লুঙ্গি পরা এরকম দাঁড়ায় আছে ওই জায়গায় তাকে দেখে। তো তিনি বলছে তুই কেডা রে, তুই এনে কি করস, কেডা তুই এনে, তিনি বলতেছেন। তো তাকে বলতেছে মাছটা দিয়া দে, এমন ভাবে বলতেছে কণ্ঠটা এত অন্যরকম, মানে মানুষের মতো না কণ্ঠটা, তো মানে আসলাম সাহেবের গায়ের সব রোম দাঁড়ায় গেছে কণ্ঠ শুনেই। তো তিনি বলছে তুই কেডা, এই তুই কেডা, তুই এনে কি করতে আইসোস, এরম করে বলতে তুই কে এনে। আবার তাকে বললো মাছটা দিয়া দে বলে আরো সামনে আসলো। এখন তিনি দেখতেছেন যে বের হয়ে আসছে তার পায়ের পাতাগুলো অনেকটা হাঁসের পায়ের মতো, হাঁসের পা যেরকম থাকে এরকম, মানে প্রত্যেকটাই জোড়া দেয়া সেরকম, আর মনে হচ্ছে হাতটা এদিক দিয়ে কেমন জানি রোমের মতো এরকম বড় বড় বের হয়েছে, মানে ঝুলে যাচ্ছে এরকম। আরো বাইরে চলে আসলো, সে কিন্তু আবার একটা লুঙ্গি পরা, লুঙ্গি পরা এবং মানুষের মতোই চেহারা, চোখ দুটা সাদা, উজ্জ্বল সাদা, মানে জলজল করতেছে অন্ধকারের মধ্যে চোখ দুটা। তাকে আবার বললো মাছটা দিয়া দে। তো তিনি তখন ভয়ের চোটে আর কোনো কথা বের করতে পারতেছেন না আসলাম সাহেব, তার মানে কণ্ঠ যে ভারী করে তিনি কিছু বলবেন এই সুযোগও তিনি পাচ্ছেন না। আর এই সময় তার কোনো দোয়া দুরুদও মনে আসতেছে না। হঠাৎ করে মনে হলো যে ওই জিনিসটা তার দিকে ছুটে আসলো, তিনি দেখলেন এক সেকেন্ডে তার দিকে আসলো এবং একটা বাতাসের ধাক্কা খেলেন তিনি প্রচন্ড। মনে হলো যে একটা গরম বাতাস তার গায়ে এসে লাগছে, বাতাসের মানে এই যে ধাক্কাতে তিনি মনে হলো এক ফিটের মতো পিছে চলে গেলেন, তার গাটা ঝিমঝিম করে উঠলো, তার হাত থেকে মাছের যে বাধা ছিল ওটা পড়ে গেল। তিনি দেখলেন তার চোখে মানে এক সেকেন্ডে পড়ে যাওয়ার সময় দেখলেন যে মাছটা ছেঁচড়ে মনে হয় তার কাছ থেকে চলে যাচ্ছে, এবং তিনি দেখলেন যে ওই জিনিসটা তার থেকে আবার ওই দূরেই দাঁড়ায় আছে, সে মাছটাকে তুলে নিছে ওইখানে। তো তাকে এরকম বাতাসে ধাক্কা দিয়ে ফেললো, মনে হলো দৌড় দিয়ে এসে ফেলছে আবার ওইখানে যে দাঁড়ায় আছে, একই সেকেন্ডের মধ্যে এত দ্রুত মুভ করে ওইটা ওইখানে গেল কিভাবে, এবং ওইটার দুই হাতে ওই মাছটা, এবং ওইটা তাকায় আছে আসলাম সাহেবের দিকে, আর তার মুখ থেকে জিভটা বেরিয়েছে বড় লম্বা জিভ, এবং সেটাতে সে মাছটাকে চাটতেছে। চাঁদের আলো এসে তার গায়ে পড়ছে, কালচে রঙের মধ্যে চিকচিক করতেছে শরীরটা, এবং চোখটা সাদাটা মনে হচ্ছে চরম উজ্জ্বল সাদা, সে মাছটাকে চাটতেছে তার জিভ দিয়ে। এই সিন দেখার পর আসলাম সাহেব এতই ভয় পাইল, আসলাম সাহেব আসলে তার সেন্স রাখতে পারল, সে বেহুশ হয়ে গেল। আসলাম সাহেবের হুঁশ ফিরছে অনেকক্ষণ পরে, তিনি ফিল করলেন যে তাকে কেউ ধাক্কাচ্ছে, তাকে কেউ ধাক্কাচ্ছে এবং মানে তার কণ্ঠ শুনতে পেয়েছেন কানে। তো তিনি চিৎকার করে উঠছেন, ওঠার পর তিনি তাকায় দেখতেছেন তার সামনে তার বন্ধু বজলু আরো দুই চারজন আছে পরিচিত, এবং অনেককে তিনি চিনেন, অনেককে চিনতে পারতেছেন না ওই সময়। আর তিনি দেখতেছেন যে তাদের তার সামনে ওখানে হারিকেন উঁচা করে ধরে রাখছে, দূরে দেখলেন উনি রাসেল সেলটা বসা ভয়ে তাকায় আছে তার দিকে। তো তারে বজলু বলতে কি রে তোর কি হয়েছে, তোর কি হয়েছে, তিহানে পড়ে গেছিস কেন। তো তিনি উঠে বসলেন, উঠে বসে তিনি বলতেছেন যে আমি এখানে ভয় পাইছি রে, ভয় পাইছি রে, আমার মাছ লয়ে গেছে, মাছ লয়ে গেছে। বলে কি মাছ, তোর মাছ কই, তুই তো মাছই আনোস না বেটা, কি কস এগুলা। তখন তিনি বলতেছেন যে হ্যাঁ আমি মাছ আনছিলাম, মাছ আনছিলাম, মাছ লয়ে গেছে, মাছ লয়ে গেছে। তিনি রাসেলকে দেখে বলতেছেন ওলে জিগা, ওলে জিগা, মাছ দেখছে। তো রাসেল তখন মাথা নাড়তে সেরকম দেখে আসে মাছ দেখছে, তখন তাড়াতাড়ি তাকে নিল, বলে যে কি কি ভয় পাইছ, বসাইলো তার অন্যান্য যে পরিচিত যারা ছিল ছোট ভাই তারা আসলো, বললো কি হয়েছে ভাই আপনার কি, তখন তিনি বললো পানি দে আমার পানি দে, দেখা গেল যে ওরা পানি নিয়ে আসছিল একটা কলসি নিয়ে আসছিল পানি, সে কলসির থেকে পানি দিল তাকে, তো পানি খাইলেন চোখে মুখে পানি ছিটাইলেন মাথার মধ্যে একটু পানি দিলেন দিয়ে তারপর বললেন যে এই ঘটছে তার সাথে, তো তারা সবাই নিজেরা নিজের আলাপ করলেন একটু ভয় পাইলেন, ভয় পাওয়ার পর বললেন যে আসলে তোর এই জিনিসটার প্রতি কোন পিসাচের চোখ ছিল, এই মাছ যখন দোকান থেকে নিছস তখনই চোখ পড়ছে, আবার তুই নিয়ে রাখছস বেটা ওই গাড়ির উপরে, ওই গাড়ির উপরে বলে ই ছিল তো গহনে ডেড বডি ছিল ওইটার উপর দিয়ে মাছ রাখছস, তো ওইটা মনে কর যে ভালোই পিসাচের নজর পড়ছে এবং ওইটা তোর সাথে সাথেই গুনতে আইসে, আইসা তত্ত্বে মাছটা লয়ে গেছে, যাই হোক কি করবি আর চল আমরা যাই, আর ওই ছেলেটা সহ ওই রাসেল সহ তারা তারপর ওখান থেকে চলে আসলেন, এবং সারা রাস্তা নাকি আসলাম সাহেব খুব ভয় পেতেছিলেন, কেঁপে কেঁপে উঠতেছিলেন, তার ভয় লাগতেছিল, তিনি যখন বাই দ্য টাইম তিনি বাসায় পৌঁছাইলেন তখন তার কিন্তু জ্বর আসছে বেশ অসুস্থ, তিনি তো বন্ধুরা বাসায় পৌঁছাই দিয়ে তার স্ত্রীকে বলল যে এরকম ভয় পাইছে আসলাম, ভয় পাইছে সব ঘটনা বলল, আসলাম সাহেবের স্ত্রীও তাড়াতাড়ি তাকে নিয়ে মানে শুশ্রূষা করলেন, তার শরীর টরীর মুছে দিলেন ভেজা কাপড় দিয়ে, এবং তাকে দোয়া দূর করে দিলেন, বাসার মধ্যে এরকমই কাটলো, তো পরদিন নাকি আসলাম সাহেবকে এরকম মানে ট্রিটমেন্টের জন্য নেওয়া হলো সে হুজুরের কাছে, এবং হুজুরও এই কথাই বললেন আর কি যে ওই পিসাচের কবলে পড়ছিল আর কি, মাছ পিসাচ তার পিছনে পড়ছিল এবং এই কারণেই তিনি ভয় পেয়েছেন, মাছটা নিয়ে গেছে, মাছটা নিয়ে গেছে ভালো হয়েছে, বলছে যে ওই মাছটার উপরে পিসাচের চোখ ছিল আগের থেকেই চোখ ছিল, যেভাবে আসলাম সাহেবের কাছে বর্ণনা শুনছেন আগের থেকে চোখ ছিল, ওইটা যদি খাওয়া দাওয়া করতো ওইটা যদি খেত তাহলে ক্ষতি হইত ওদের, মানে পেট খারাপ হয়ে যেত, সমস্যা হইতো শারীরিকভাবে অসুস্থ হইত সবাই, যাই হোক নিয়ে গেছে, নিয়ে গেছে ভালো হয়েছে এবং আসলাম সাহেবের উপর কোনো আসর রেখে যায়নি ওইটা, এই আর কি, তো হুজুর দোয়া দরুদ পড়ে দিলেন, ফু দিলেন এবং তাকে বড়া পানি দিয়ে দিলেন, বললেন যে এরকম গভীর রাতে চলাফেরা করতে না, গভীর রাতে রাস্তার মধ্যে এরকম মাছ টাছ নিয়ে আসতে না, আসলাম সাহেবও তখন একটা শিক্ষা নিলেন জীবনে যে তিনি এরকম আর কখনোই মানুষের অনুরোধের ঢেকে ঘিলবেন না, আরেকজনকে বাঁচানোর জন্য নিজের উপরে তিনি প্রেশারটা নেবেন না, তো পরে তিনি জিজ্ঞেস করছিলেন যে বজলুরা তখন আসে নাই কেন, এত দেরি হলো কেন, তো বলতেছে যে ওই ছেলেটা রাসেল যখন খবর নিয়ে আসছে তখন বজলুরা ক্যারাম বোর্ড খেলতেছিল এবং ক্যারামে তখন তারা মানে আর কি ওই যে মানে খুব উত্তেজনায় ছিল আর কি, একটা তাদের ম্যাচ চলতেছিল, তো ওই ছেলেটাকে বসতে বলে বসে আসতে বলতেছে যে এরকম আপনার সাথে কথা আছে, তো ওই বজলুর কথা শুনে বলতে তুই বয় বসে তারা খেলতেছে, তো ওই ছেলে ওখানে মানে বসে থাকতে থাকতে সে ঘুমায় গেছিল, ঘুমায় গেলে তার বলতে পারে নাই, তো অনেকক্ষণ পর তাদের যখন নাকি খেলা টেলা ই হিসেবে তখন বলতেছে এই কি সেরা ছেলে কিছিলি, তখন বলে এই ঘটনা, তো তখন নাকি এই যে বজলু সাহেবরা টুকিটাকি তাদের অ্যারেঞ্জমেন্ট করে আসতে আসতে তাদের লেট হয়ে গেছে, এসেই দেখে যে ওখানে মানে পুরা বাড়ি অন্ধকার, ওখানে পড়ে আছে উঠানের মধ্যে আসলাম সাহেব পড়ে আছে, তখন তাকে নিয়ে তো পরের ঘটনা তো সবাই জানলেনি, তো এই হচ্ছে ঘটনা, আসলাম সাহেব নাকি জীবনে এছাড়াও ভয় পেয়েছেন, তার জীবনে আরো এরকম দু একটা ঘটনা আছে ছোট ছোট ঘটনা, যেমন তিনি একবার এরকম যাচ্ছিলেন ট্রাক নিয়ে রাতের বেলা, তিনি নাকি রাতের বেলা দেখছেন যে এরকম রাস্তা পার হচ্ছে, মানে পুরনো ঢাকা চিরঙ্গের রাস্তা ছিল হাইওয়েতে ধরে যাচ্ছিলেন তিনি ট্রাক নিয়ে, তো তিনি দেখতেছেন যে রাস্তাকে যিনি পার হচ্ছে তিনি স্পিড কমায় দিচ্ছেন ব্রেক ট্যাপ করছেন, তো ট্রাকের কিন্তু তখন এত ব্রাইট আলো এখনকার মতো থাকতো না, তো যেই আলোতেই তিনি দেখছেন যে ধূসর শাড়ি পরা একটা মহিলা, মানে ধূসর সাদা না কিন্তু ধূসর শাড়ি পরা একটা মহিলা, তার চুল এবং কাঁচা পাকা, মানে পুরা পাকাও না পুরা কাঁচাও না, এবং সে ট্রাকের দিক মুখ করল, তার চোখটা নাকি পুরা হলুদ ছিল, হলুদ চোখ এবং ওই যে লম্বা মনি অনেকটা ওই যেরকম সাপের চোখ থাকে সেরকম, এবং দাঁতগুলা একেবারে এরকম ধারালো দাঁত, এবং তাদের দিকে এরকম ঘুরে তাকাইছিল এই ইটা, মানে সেই যে ক্রিচারটা এটাকে মানুষ বলা তো ঠিক হবে না, ঘুরে তাকাইছিল, আসলাম সাহেব তাড়াতাড়ি ব্রেক করতে করতে থামে, তো দেখে যে মানে তারা থামতে থামতেই ওইটা নাকি রাস্তার ওই পাশে চলে যায়, যে ওই পাশে হারায় যায় গাছ গাছালির ওই দিক দিয়ে, তো তার যে হেল্পার ছিল আসলাম সাহেব তখন ট্রাক চালা যাচ্ছেন তার সাথে তার হেল্পার ছিল, হেল্পারকে তিনি বললেন যে কিন্তু তুই দেখছস, হেলপার নাকি মানে অতটা খেয়াল করে নাই লাস্ট মোমেন্টে দেখছে, হেলপার বলে যে ওস্তাদ দেখছি ভয় লাগছে, তো তখনকার ট্রাকে নাকি অনেক ভয় লাগতো, কারণ হচ্ছে তখনকার ট্রাক এত ওয়েল ভাবে লাগানোর ব্যবস্থাও থাকতো না, অনেকটা কাঠের দরজার মতো থাকতো, তো আসলাম সাহেব নাকি তাড়াতাড়ি ট্রাক স্টার্ট দিয়ে ওখান থেকে চলে যান, তো এইটা একটা, এবং আরো ছোটখাটো তিনি কয়েকটা জিনিস দেখছেন, তো যেগুলো নাকি তার ছেলে ইমন হোসেন বলছেন যে তার বাবার এরকম কিছু ঘটনা, তো ওই ছোট ছোট ঘটনা বলছে যে পরে শেয়ার করবে, যদি আমি পরে কোন একটা এপিসোডে ছোট ঘটনা একসাথে করে শেয়ার করি সব, তখন সেগুলো শেয়ার করে দিব। তো যাই হোক, এই ছিল আসলাম সাহেবের ঘটনা, ইমন হোসেনের পাঠানো, তার আসলাম সাহেবের ছেলে ইমন হোসেনের পাঠানো। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, ভয় লেগেছে যথারীতি। আমার কাছে কিন্তু সবসময় এই মাছ পিশাচের ঘটনা বা এই ধরনের ঘটনাগুলো বেশ ভালো লাগে, কারণ প্রতিটা ঘটনাই কিন্তু আলাদা। আপনারা যদি অনেকে বলেন যে এরকম ঘটনা আরো শুনছি, অবশ্যই আরো শুনছি, কারণ সব ঘটনার মধ্যে একটা সিমিলারিটি থাকে। ভৌতিক ঘটনাগুলো একই রকম হয়, ভৌতিক ব্যাপারগুলো একই রকম হয় পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এই পর্যন্ত আর কি, শুরু থেকে এই পর্যন্ত যত রকমের ঘটনা মানুষের কাছে শোনা যাচ্ছে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায়, শুধু না আমাদের দেশের একটা অনুষ্ঠানে না বা কয়েকটা অনুষ্ঠানে না, সারা পৃথিবীতে এরকম ঘটনার চর্চা হচ্ছে, মানুষ শুনছে, মানুষ বলছে। তো সবকিছুর মধ্যে কিন্তু সিমিলারিটি আছে, বাট প্রত্যেকটা ঘটনার স্থানকাল পাত্র প্রেক্ষাপট কিন্তু আলাদা, একটু ডিফারেন্ট হয়ে যায়, এটা বুঝবেন জিনিসটা কিন্তু এরকমই। এবং সবকিছুর নেচারের মধ্যেই তো, মানুষের নেচার যেমন একরকম, মানুষ যারা ধরেন যেই মানুষগুলো, মানুষের মধ্যে যেমন খাবারের নেচার এক থাকে, মানুষের কার্যকলাপের মধ্যে মিল থাকে, এরকম কিন্তু ওই অতিলৌকিক জগতেরও, ওদেরও কিন্তু এই জিনিসগুলো মিল থাকে, এই কারণেই ঘটনাগুলো একই রকম হয়ে যায়। যাই হোক, আমাদের অনুষ্ঠানটা হচ্ছে গল্পের অনুষ্ঠান। গল্প মানে কি, মানে ভূতের গল্প। আমি প্রথম থেকে বলে আসছি যে আমরা ছোটবেলায় যেমন ভূতের গল্প বসে শুনে মজা পেতাম, একটা আসরে বসে ভূতের গল্প শুনতাম মজা পেতাম, গায়ের মধ্যে একটা মানে শিরশিরানি ভাব আসতো ভয়ের, ওই জিনিসটাই কিন্তু আমি অদ্ভুতটিতে দিতে চাই আপনাদের। আমি যখন থেকে রেডিওতে যাই তখন থেকে সেটাই দেওয়ার চেষ্টা করে আসছি, এবং আমি নিজে জিনিসটা খুব এনজয় করি। আর আমি জানি আপনারা যারা অদ্ভুতের শ্রোতা, আপনারাও কিন্তু এই ধরনের ঘটনাগুলোই পছন্দ করেন, মানে অদ্ভুতের যে ধরনের ঘটনাগুলো শেয়ার করে থাকে। আর আপনাদের ঘটনাই তো আমরা শেয়ার করে আসছি, আমরা আপনাদের কাছে সবসময় রিকোয়েস্ট করে যাই যে আপনারা আপনাদের ঘটনা পাঠাবেন, আপনাদের ঘটনার জন্য অদ্ভুতের এত আসতে পেরেছে। আর আপনাদের ঘটনা যেটা আমরা বলি, যে আমরা কিন্তু ঘটনাটা শোনার পরে বা ঘটনা যখন লিখেন, তখন আমরা যখন পড়ি, পড়ার পরে যখন মনে হয় যে আচ্ছা, মানে ঘটনাটা আমরা যখন কল্পনা করি মনে হয় যে আচ্ছা এই অংশটা আমার মনে হয় প্রয়োজন নাই, তখন আমরা কিন্তু ওই অংশটাকে বাদ দিয়ে দিই। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ওইটাকে একটু সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করি, একটু সুন্দর করে বর্ণনা করার চেষ্টা করি, এটাই অদ্ভুতরে। আর এই জিনিসটাকে অনেকে বলেন যে এই বর্ণনা জিনিসটা বাদ দিতে, এটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু অদ্ভুতের যে অদ্ভুতরে সৌন্দর্য আছে, যেটা নাকি যেই কারণে মানুষ অদ্ভুতরের মানে ফ্যান হন, যারা অদ্ভুতরেকে পছন্দ করেন, সেটা কিন্তু আর থাকবে না। সুতরাং আপনারা যারা অদ্ভুতরে ভালোবাসেন, তারা চাইবেন যে অদ্ভুতরে যেন অদ্ভুতরের মতোই থাকে, এবং আমিও সেটাই চাই। তো যাই হোক, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমাকে চলে যেতে হবে। বেশ কয়েকটা ঘটনা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ চলে আসবো আবার সামনের সপ্তাহে নতুন ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।